This track was downloaded from FusionBD.com.
প্রিয় শ্রোতা রবিবারের রাতে আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। বুঝতেই পারছেন আমি আর জি কিবরিয়া রয়েছি এই মুহূর্তে আপনার সঙ্গে এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও FM 89.2। প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, আরো একটি নতুন এপিসোডে আপনি কান পেতেছেন, আরো একটি নতুন ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন, যেখান থেকে আপনি আপনার ব্যক্তি জীবনকে অনেক সুন্দর করে পরিচালনা করার জন্য অনেক অভিজ্ঞতার মুখোমুখি হবেন। যাহা বলিব সত্য বলিবতে এমন সব অতিথি আসেন যারা জীবনে অপরাধ করেছেন, ভুল করেছেন, তারা নিজে থেকে কনফেস করেন তাদের বিবেকের তাড়না বোধ থেকে। তাদের প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো প্রায়শ্চিত্ত থাকে। আমরা বারবারই একজন অপরাধীকে আপনাদের সামনে এনে একটা জিনিসই দেখাতে চেয়েছি, অপরাধ করে কখনোই আর পাওয়া যায় না। স্বয়ং অপরাধীরাই বলে যাচ্ছেন অপরাধ কখনো জীবনকে সুন্দর করতে পারে না। সুতরাং যারা অপরাধী আছেন কিংবা যারা অপরাধ করতে পারেন তারা এই সব অপরাধীদের স্বীকারোক্তি অনুযায়ী নিজের জীবনটাকে সংশোধন করুন, সুন্দর পথে চলুন। প্রিয় শ্রোতা আজকে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে কে আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছে আমরা প্রথমেই জেনে নেব আর জে রাজুর কাছ থেকে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিপিয়া। আমাদের আজকের অতিথি জয়। ছোটবেলা থেকেই শান্ত প্রকৃতির ছেলে ছিলেন আর তাই তো বড় হবার পরেও বাবা মায়ের সেবা করেছেন। এছাড়াও সমাজের বিভিন্ন মানুষের সাহায্য করার জন্য তিনি এগিয়ে এসেছেন, বস্তির মানুষকে টাকা দিয়ে তিনি সাহায্য করেছেন। এছাড়াও জয় ক্রিকেট খেলা খুব পছন্দ করেন, সাকিব আল হাসান তার খুব প্রিয় একজন খেলোয়াড়, খেতে খুব ভালোবাসেন জয়, ঝাল জাতীয় খাবার তার খুব প্রিয় খাবার, স্বপ্ন দেখেন নিজের জীবনকে সুন্দর করে গড়ে তুলবেন, ভালো মানুষ হিসেবে বেঁচে থাকতে চান জয়, নিজের বাবাকে আদর্শ পুরুষ হিসেবে মানেন জয়। এত ভালো গুণাগুণ থাকতেও কেন জয় আজ যাহা বলিব সত্য বলিব মঠে? চলুন তা শুনতে চলে যাই আর চিঠি দিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ওকে প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে জয় আজকে আমাদের সঙ্গে রয়েছে। জয়ের জীবনের অপ্রিয় সত্য আমরা ধীরে ধীরে উন্মোচিত করব, তবে তার আগে বরাবরের মতোই আমাদের সাথে থাকছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তাকে আমি স্পেশালি ওয়েলকাম করছি আমাদের আরো একটি নতুন আনকোর এপিসোডে। ডক্টর তাজুল ইসলাম, প্রথমেই ধন্যবাদ জানাই যে জেবিএসবি শততম পর্ব পার হয়ে আজকে 101তম পর্বে পা দিল এবং আপনি এতদিন পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের এই যে রাস্তা অনেক 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 দূর পর্যন্ত প্রসারিত হচ্ছে সেই যাত্রী হিসেবে আপনাকে আমরা পাচ্ছি, সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আশা করছি আপনি পুরো অনুষ্ঠান বরাবরের মতোই শুনে আপনার মূল্যবান মতামত জানাবেন। অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমাদের সঙ্গে আছেন আমাদের এক্সপার্ট প্যানেলের নিয়মিত মেম্বার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর সাইকিয়াট্রিস্ট ডক্টর তাজুল ইসলাম এবং সঙ্গে থাকছে SMS পোল, যেকোনো মুহূর্তে আপনি কিক আউট করতে পারেন আজকে যিনি বলছেন তার বলার মিথ্যার জায়গাটুকুকে। যদি আপনার কাছে মনে হয় ও যা বলছে তা মিথ্যা, তাহলে আপনি সেটাকে স্টপ করে দিতে পারেন আপনার ভোটের মাধ্যমে। SMS পোল যদি কখনো প্রয়োজন হয় আমরা তখনই জানিয়ে দেবো SMS পোলের নিয়ম, এবং একই সাথে থাকছে এই অনুষ্ঠানে আপনার অংশগ্রহণ করার সুযোগ। আমাদেরকে ফোন করতে হবে 09613892892 এই নম্বরে। আমি আবারও বলছি 09613892892 এই নম্বরে। ওকে, আমি প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইবো জয়, যে আপনার বিবেক তো জেগেছে যে কারণে আজকে আপনি লাখো মানুষের সামনে নিজেকে মেলে ধরতে চাচ্ছেন, নিজের অপরাধগুলো স্বীকার করতে চাচ্ছেন, কিন্তু বিবেক জাগানোর কাজটা আসলে কে করেছে?
বিবেক জাগানোর কাজটা আমার ছোট ভাই, ও এবিসি রেডিও শুনতো, যা বলিব সত্যি বলিব অনুষ্ঠান শুনতো।
কি নাম ওনার?
নাম হচ্ছে তারেক।
আচ্ছা,
তো আমিও শুনতাম মাঝে মধ্যে, মানে যখন ভালো লাগতো আর কি মনটা, ও বলতাছে ভাইয়া তুমি তো অনেক অপরাধ করছো তোমার জীবনে, তো যাও যা এবিসি অনুষ্ঠানে অংশগ্রহণ করে আসো। তো বললাম ঠিক আছে, দেখি যদি কখনো সুযোগ পাই যাব।
একটা হচ্ছে যে উনি শুধু কি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বলেছে নাকি অপরাধ থেকে নিবারণ করার জন্য?
অপরাধ আসলে কি, অপরাধ করাটা হলো মানুষের একটা ভুল থেকে হয় বা সামাজিক কারণে হয়। তো তারপরও আমি আসতে চাইছি যে অপরাধ যা করছি, আমার অপরাধ দেখে, আমার অপরাধের কথা শুনে জানি মানুষ আর কেউ অপরাধ না করে।
আপনি কি অপরাধগুলোর মধ্যে এখনো জড়িত আছেন?
না, এখন আমি ওগুলোর দিকে নাই, এখন চাকরি করতেছি।
আচ্ছা, আপনার এই অপরাধের কারণে আপনার জীবনে আপনি প্রায়শ্চিত্ত পেয়েছেন অপরাধের?
এখনো পাচ্ছি।
ওকে, প্রিয় শ্রোতা, আমরা মোটামুটি বুঝতেই পারলাম যে তার বিবেক জাগানোর কাজটি করেছে তার ছোট ভাই, তার অপরাধের প্রায়শ্চিত্ত আছে এবং অপরাধের জন্য তার নাকি সামাজিক কারণও আছে। আমরা স্টেপ বাই স্টেপ সবকিছু তার কাছ থেকে আবিষ্কার করতে চাই। শুরু করছি মূল পর্ব। জি, আপনি শুরু করুন, একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করুন। আমরা আপনার বড় হয়ে ওঠা, সামাজিক পরিবেশ সবকিছুই ডিটেল জানতে চাই।
আমার ছোটবেলার হচ্ছে আমি খুব বদমেজাজি ছিলাম, বাট আমাকে সবাই ভালোবাসত। সবাই
কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা দুই ভাই দুই বোন ছিলাম।
দুই ভাই বোন,
সবার বড়।
আচ্ছা, বাবা কি করত?
আমার আব্বু রিস্কার গ্যারেজ ছিল, তিনটা রিস্কা ছিল আর দুইটা ভ্যান ছিল। আর আছে না গ্যান্ডারি, গ্যান্ডারি চাষ করতো আর কি, এগুলো নিয়ে আমাদের সংসার।
কোথায় বাড়ি আপনাদের?
শরীয়তপুর।
শরীয়তপুরে জমি জমা কিছু ছিল?
জমি জমা বলতে কিছু ছিল, স্বাভাবিক অল্প কিছু ছিল। আর গ্যান্ডারি যেখানে চাষ করতো ওটা মানুষ থেকে আর কি নিছে, নিয়ে ওখান থেকে চাষ করতো।
আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি।
হ্যাঁ, বর্গা নিছে। তো এভাবেই চলতেছি, স্কুলে যাই, ভালো ক্লাস করতেছি। তো আব্বু আমাকে মনে করেন টেকা দিত, দুই টেকা এক টেকা। তো স্কুলে যাইতাম, তো আমাদের ফ্রেন্ড ওরা অনেক ধরনের থাকে স্কুলে, যেরকম গরিব, বড় লোক, মধ্যম পরিবার, আর আমরা তো ওরকমই মধ্যম। তো ওরা দেখা যেত এক টাকা দুই টাকা করে নিত, আমিও চাইতাম আব্বু দিত। স্কুলে যাইতাম, স্কুল থেকে আইসে আবার আব্বু আমাকে দুধ বেচতে পাঠাইতো বাজারে। তো আমার ছোটবেলা থেকে একটা নেশা ছিল আবার কিছু, মানে ছবি দেখার নেশা,
ছবি দেখা,
ছবি। হ্যাঁ, তো আমাদের বাড়ির পাশে থেকে 10 মিনিট লাগে প্রায়, ওখানে যা একটা হল আছে নড়িয়া বাজার,
নড়িয়া বাজার,
ওই বাজারে যে আমরা ছবি দেখতাম সবাই মিলে। তো দেখা যেত একদিন আমার এক বন্ধু দেখালো, আরেকদিন ও দেখালো, আরেকদিন আমি দেখালো, এরকম করে মানে সবাই মিলেমিশে সাথে দেখতাম। দেখার পরে এরকম এখন আমি বলতে সাবুরে একদিন হঠাৎ করে যে আব্বু টেকা দো, শুক্রবারে স্কুল বন্ধ টেকা দো, শুক্রবার টেকা দেন, আমি আমরা ঘুরতে যাবো, টেকা নাই। তো আব্বু পর থেকে ওই ফার্স্ট 20 টাকা চুরি করে নিলাম, নিয়ে রাত্রে 6টা থেকে 9টা ছবি দেখলাম, দেখা আসতেছি এই মুহূর্তে আমি বৃষ্টি নামছি। তো বৃষ্টি নামছে, একজনের বাসা দৌড়াই গেছি। এখন ওনারা বলতেছে এত রাতে তোরা কি করতে আসছিস এখানে? আমি বললে খালা আমরা বাজারে গেছিলাম, বৃষ্টি আসছে, এখন আপনাদের এখানে বয়া দিচ্ছি, বৃষ্টি কমলে চলে যাই। ঠিক আছে, বৃষ্টি কমলে যাই যা। আমার পাশে আবার একটা মানে মুরগির খোয়ার ছিল।
আচ্ছা,
আমার এক বন্ধু বলতে দোষ আগামী সপ্তাহে টেকাটা যোগা ফেলে। কিভাবে? কই যে মুরগির খোয়ারে মুরগি আছে, এটা দুই তিনটা ধরে লয়ে যাই চল। না, ও এখানে ওরা থাকতে দিছে, তাহলে ওদের যদি আমরা চুরি করলে যে আমগুলো দোষ করবো। কই না আমগুলো দোষ করবো, আমরা তো ছোট বলবো, আমরা নিলে ওরা বুঝবো। আরেক বন্ধু বলতে সে কয়ে ঠিক আছে নিয়ে নে, দুইটা নিয়ে নে, কালকে হাট আছে, মানে হাট আর কি বাজার, হাটে বেঁচে ফেলে এমনি সকালবেলা ভরে যায় সেদিনে না দেখে। তা আমরা মানে অন্য একটা পিস করতাম, গম ক্ষেত ছিল, গম ক্ষেত, ওই গম ক্ষেতে বাইন্দা রাখতাম মুরগি। হ্যাঁ, প্রথম দিন বাইন্দা রাখছি, শিয়াল ঘেরা ফেলে বেঁধে রেখেছি, সকালবেলায় যা দেখি মুরগির পশম পশম পরে আছে, মুরগি নেই, মানে শিয়ালে নিয়ে গেছে,
আরাম করে খেয়েছে দেখে।
তো কি ব্যাপার, মুরগি কুই গেছে? একজন বলতেছে মনে হচ্ছে চলে আসে, আরেকজন বলতেছে না শিয়ালে খেয়ালে, যাই হোক গেছে গেছে। তো ওই বিচারটা আবার আমাদের বাসায় চলে আসে, যে মুরগি কালকে আমরা যে খোয়ারের পাশে ছিলাম বৃষ্টির টাইমে, ওনারা আসছে বাসে, আসার পর বলতে চাই মানে আমার আব্বার নাম ধরে বলতেছে উনি কোথায়। আমি বলছি আব্বা তো বাজারে গেছে, গেন্ডের ব্যস্ত, এখন আস নাই। কালকে যে মুরগি চুরি আনছো মুরগি কো? মা বলতেছে কি মুরগি চুরি করছো কালকে, কেমন মুরগি চুরি করছো? খালা বলতেছে কয় আমাদের বাসা কালকে বৃষ্টি টাইমে ছিল, রাত্রে 9টা সাড়ে 9টার দিকে ওরাই আমাদের মুরগি আনছে দুইটা চুরি করে, এখন মুরগির টাকা দিবা আর নাইলে তোমাকে বলে বিচার করবো। এখন বলতেছে কয় ঠিক আছে ওর আব্বা আসুক, ওর আব্বা আসলে আমি দেখবো কি করতে পারি। বাজার থেকে আব্বা আসলো, মায়ের ভাত দিল, আমি খায়া ভাগছি, মানে আমি তো ভীতু কারণ আমি তো করছি, চলে আসি কই নানিকো বাসা, এখন আব্বা এদিকটা খুঁজতেছে আমার কই গেল পোলা, মায়াও খুঁজতেছে, ওই যায় মুরগি যা হয়েছে এটা তো দেখা যাবে কিন্তু পোলা কই। আর নানিকো বাড়ি তো অনেক দূরে আমাদের বাসা থেকে, দুই দিনের ভিতরে আমার অনেক জায়গায় খুঁজছে খুঁজে পায় নাই। মামা আবার একটা রিক্সা চালাইতো আমাদের দেশে, তো ওনার কাছে আর কি মা আব্বার সাথে দেখা হয়, তো বলতেছে জয় তো আমাদের বাসায়, ওরে খুঁজতেছি ও তোমাদের বাসায় গেছে, ওরে পাঠাই দিস। মামা বলতেছে ভাই তুই বাসে যাস নাকি, আর কেউ মুরগি চুরি করে খাওয়া পড়ছিস, তোরে তোর মা খুঁজতেছে স্কুলে সামনে পরীক্ষা, তুই যাস নাকি? আমি বলতেছি ঠিক আছে আমি যাবো কালকে যাবো, আজকে তো বিকালে আসে গেটা রাত্রে যাবো। সকালে নাস্তা করে 9টার দিকে বাসা দিয়ে উদ্দেশ্যে রওনা দিছি, বাজার আব্বার সাথে ফেস টু ফেস দেখা। আব্বা বলতেছে কিরে তুই এই বাসে আসলি, তোর দুই তিন দিন পর পরীক্ষা, তুই পড়ালেখা করবি না? তো বলতে ঠিক আছে বাসে যা, বাসে যা খাওয়া দাওয়া করে স্কুলে যা তাড়াতাড়ি। বাসে গেছি যা স্কুলে বই নিলাম, তো স্কুলে যেমন চাচু ভাই বলতেছি স্কুলে যাবি না, হ্যাঁ যেমন দুজনে স্কুলে বই নিয়া গেছি, যে অর্ধেক রাস্তায় যা বই কিনছি খের আছে না খেরের পালা, এই যে গরু খের খাওয়া যে খেরের ভিতরে রেখে দিয়েছি, রেখে দুজন ঘুরতেছি। বাজারে যে মনে করেন যে টিভিতে ছবি দেখে না, পয়সা পয়সা এগুলো দেখতেছি, বিডিং খেলতেছি, বিভিন্ন জায়গায় যেতেছি, স্কুলের টাইম শেষ বাসায় বসে এরকম করতে করতে প্রায় পরীক্ষা চলে আসছে।
স্কুল ফাঁকে দেয়া, মুরগি চুরি করা, বকাটাদের সাথে মেশা, সবকিছু মোটামুটি আপনার শৈশবে ছিল।
হ্যাঁ হ্যাঁ
বলুন। তারপর
মায়ের কাছে পানি আনতে মানে আর কি নদীতে, আমাদের বাসা থেকে পদ্মা নদী প্রায় 5 মিনিট লাগে,
পদ্মা নদী।
আচ্ছা, নদীতে পানি আনতে গেছে আর আমার ছোট ভাই এলো বাহিরে, আর ছোট বোন যেটা ও রান্না করতো মানে লারকি আর কি চুলা ভিতরে দিতে আসে ভাত রান্না করতো। আমি গিয়েছি মানে পুরা ঘর মানে ট্যাগার জন্য পুরা ঘর শ্বাস করতেছে যে কোথায় ট্যাগা আছে, খুঁজা লাস্টে আপনি 20 টাকা পাইলাম, আর আটা নাচ না দুইটা আর কি 1 টাকা 21 টাকা পাইছি। 21 টাকার থেকে 1 টাকাই নিয়ে গেছি, 20 টাকা আরেক জায়গায় লুকিয়ে রাখিস, মানে যদি মারে বা কিছু বলে তাহলে 20 টাকা দিয়ে দিন, মানে এই পরিকল্পনা করে 20 টাকা ঘরের ভিতরে আরেক জায়গায় লুকায়া চুকি আছে না চুকির নিচে রেখে দিস।
আচ্ছা,
তো 20 টাকা থেকে 1 টাকা নিয়ে গেছি, বন্ধুদের সাথে দেখা করছি, বলতেছি কি রে ট্যাগা আনছোস? আজকেও যেমন আমরা হলো যে আপনার আমাদের গ্রাম থেকে প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা, জাজিরার কাছা গেছি, ওখানে মানে 2 টাকা টিকিট, টিভিতে ছবি দেখে।
আচ্ছা,
আমরা এখন যেমন ওখানে ছবি দেখ, ঠিক আছে ওখানে যাইবা, এখন তো রাত অনেক আছে, এখন যাইবা আবার আসুন কিনলে, আর পানি তো অনেক, নৌকা রাত্রে 10টা দিয়ে বন্ধ করে দেয়, নৌকা বন্ধ করলে কিছু 7টায় আসুন আমরা, ঠিক আছে চল সবাই 4 জন একসাথে হয়েছি গেছি, নৌকা ভাড়া পুরো আমাদের থেকে 58 করে নিত। তা আমরা গিয়েছি নৌকা, নৌকা বাইন্ধা নৌকা লাগে গেছে বাসায়, মানে কি জন্য গেছে জানি না, নৌকা ঘাটে বান্ধা, আমরা গেছি নৌকা নিয়ে ওই ঘাট ওপার গেছি, ওপার ঝেয়া নৌকা গেছি, পাট ক্ষেত ছিল, পানি তো অনেক বসে গেল, পাট ক্ষেতের ভিতরে নৌকা রেখে, মানে আমরা আবার আসার দিন যে নৌকা পাই, মানুষ কিভাবে পার হবে এটা আমাদের দেখে লাভ নেই। আমরা চলে গেছি ছবি দেখতে, ছবি টবি দেখা প্রায় রাত্রে 10টার মতন হবে, আসলাম আইসে দেখি নৌকার জায়গায় নৌকা ঠিকই আছে ভালো, তা আবার পাশে আবার গ্যান্ডারি খেত আছে, গ্যান্ডারি 2-3টা ভাঙলাম, মানে কেউ তো নাই এত রাত, গ্যান্ডারি 2-3টা ভাঙে খাইলাম নৌকার ভিতরে, নৌকার ভিতরে খায়া নৌকা কিপসি বাইন্দা রাখছে এই মুড়ায়, নৌকা কি নিজে ছুটে গেছে, ওরা ঠিক মতন বাঁচছি না কি আমরা বলতে পারি নি, পরের দিন শুনতেছি নৌকা নাই, মানে মানুষ পারা পর এখন কিভাবে করবো, সব মানুষ ওপারে এপারে বাজারে মানুষ আসতে পারতেছে, নৌকা ঘাটে নাই, কি হিসেবে পরে বলতেছে আমাদের ওখানে একজনের দোকান ছিল, নাম হচ্ছে নূর হোসেন, নূর হোসেন ওনার বলতেছে কালকে দেখছি জয় ওরা গেছে, জসিম ওরা গেছে, ওরা এই নৌকা নিয়ে গেছে, ওরা এত রাতে কই থেকে গেছে, রাত্রে আসতেও দেখলাম ওরা 4 জন একসাথে আইসে আবার একসাথে গেছে, তার মানে ওরা উপর গেছে উপর থেকে এবার আইসে, ওরা মনে ছবি দেখতে গেছে নৌকা ওরাই নিছে, ওরা কি করছে নৌকা দেখে। পরে ওই প্রথম আব্বা আমার জিজ্ঞেস করতেছে তুই নৌকা কি করছো, এই বেড়ার পার হইতে পারতেছে না, সাঁতরে আইতেছে বেড়া দিয়ে আইতেছে, নৌকা কি করছো? পরে মারলো ওই ফার্স্ট মানে মারতেছে আমারে, কলা গাছের ডাঁটা আছে না এটা দিয়ে মারছে
বাবা,
হ্যাঁ আমাকে 2-3টা বাড়ি দিছে, পুরা পিঠ লাল হয়ে গেছে, মা দৌড়ায় ধরছে কি ব্যাপার মারতেছে কে ওকে, কয় মানুষের নৌকা নিয়ে নৌকা হালাই দিছে না, কুই জানি ফাল হয়েছে, মানুষ পার পার হইতে পারতেছে না, আর এরকম যদি করে তাহলে কেমনি হবে, এত ছোট মানুষ যদি এরকম করে এটা দুই গুণা। তো আমার চাষতে হয়ে আছে জসিম, ওর আব্বারে যে আমার আব্বা বললো, আমার আব্বা সব বড় তো বলতেছে তাই রাজ্যে তোর ছেলে আজকে আর জয় ওরা মিললা নৌকা ফালা দিছে, আন নৌকা ঘাটে নেই মানুষ পার পার হইতে পারতেছে না, নৌকার জরিমানা চাইছে, এই বিচার আমার মেম্বর থেকে চলে আসে, মানে আমাদের যে মেম্বর আছে মেম্বর থেকে চলে আসে। মেম্বরে বিকালবেলা আসলো আমাদের বাসায়, নৌকা 10,000 টাকা জরিমানা দিতে হবে
নৌকার জন্য।
অনেক বড় নৌকা ছিল তো, মানুষ অনেক পার হইত তো, নৌকার জন্য 10,000 জরিমানা দিতে হবে। তোমরা দুই ভাই দিবা, মানে আমার আব্বারে আর আমার কাকারে বলতেছে তোমরা দুই ভাই দিবা। আব্বু বলতেছে কয় নৌকা ও জিনিস এটা কি আপনারা কেউ দেখছেন? হ্যাঁ দেখছে। কি দেখছে? যে নূর হোসেন দেখছে, দোকান খোলা আসলো আর ওই পার গেছে ছবি দেখতে, ওরা নৌকা ছাড়াও তারা আয়নি আর নৌকা ছাড়াও যায়নি, তার মানে ওরাই নৌকা নিয়েছে। আমার মানলো, যাই হোক, মারার পরে আব্বু বলতেছে কয় ঠিক আছে।
কে মানলো?
মানে আমার আব্বু মানলো,
সেটা তো মানলো। এরপরে কি আবার মানলো?
তারপরে আবার মানে বিচারের ভিতরে মানলো।
ওকে,
বিচার হয়েছে, বিচারের ভিতরে নৌকার মানে টাকা দিতে হবে।
তখন আপনি কোন ক্লাসে পড়েন?
তখন আমি মানে পরীক্ষার সামনে, আমার
কি পরীক্ষা,
ক্লাস থ্রি পরীক্ষা, পরে পরীক্ষা আর কি, ক্লাস থ্রিতে পড়ি তখন।
আচ্ছা, মানে থ্রি ফাইনাল পরীক্ষা।
হ্যাঁ ফাইনাল।
এই বয়সে অবস্থা, 8-9 বছর বয়স।
হ্যাঁ, তারপর আব্বু বলতেছে কয় এখন টাকা কে দিব? আমার তো এখন টাকা নেই, আমি গেন্ডে গুন্ডে চাষ করছি, এখন ব্যস্ত পারি না। মানে গেন্ডে তখন ছোট আর তখন তো রিস্কা বেশি চলে না, কারণ বর্ষার টাইম রিস্কা চলতো না, তো গেন্ডেরও বিক্রি হতো না। এখন 5,000 টাকা আমরা করছি।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতির শব্দ শুনতে পেয়েছি। আমরা 3 মিনিটের একটা ছোট্ট বিরতি নেব। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। 3 মিনিট পর আমরা আবারও ফিরছি ঠিক এখান থেকেই। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। FM 89.2। 3 মিনিট পর প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আজ কি বিয়ার রয়েছে এই মুহূর্তে আপনার সঙ্গে, এবং আজকে নিজের জীবনের অপ্রিয় সত্য নিয়ে লাখো মানুষের মুখোমুখি হয়েছে জয়। তার কাছে ফিরতে চাই, তবে তার আগে বলছি, আপনি যদি এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসতে চান, নিজের জীবনের ভুল নিয়ে, অপরাধগুলো নিয়ে লাখো মানুষকে বলতে চান কেন ভুল করেছিলেন, কি ভুল করেছিলেন, এবং শেষ পর্যন্ত কোন প্রায়শ্চিত্তের মধ্য দিয়ে আপনাকে যেতে হয়েছে, আমরা বিশ্বাস করি আপনার কথা শুনে, আপনার অপরাধগুলো শুনে, আপনার প্রায়শ্চিত্তগুলো শুনে লাখো মানুষ সচেতন হবে, এবং এই অর্থে এটা একটা অসাধারণ ভালো কাজ। আপনি যদি আসতে চান তাহলে আমাদেরকে ফোন দেবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। এখানে ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপর আপনি কিছু নির্দেশনা ফোন থেকে অটোমেটিক্যালি শুনতে পারবেন, এবং সেই অনুযায়ী আপনি আপনার কথাগুলো বলবেন। মনে রাখবেন, ফোনটি এখানে রেকর্ড করা হয়, আর যারা ফোন করবেন তারা অবশ্যই আপনার সেল নাম্বারটি মুখে বলতে ভুল করবেন না। আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের অতিথি জয়ের কাছে। জয়, যে জায়গাটিতে আমরা ছিলাম, আপনি বলছিলেন যে 5,000 টাকা জরিমানা দিতে হবে, কিন্তু সেই সময় আপনার পরিবারের সামর্থ্য ছিল না সে টাকা জরিমানা দেওয়ার। তারপর
তারপর আমার আব্বু বললো কাকে যে ওরা যে কাজ করছে এখন কি করবা ওদের নিয়ে। আমি বলতেছে ভাই যা হয়েছে এখন ওরা তো আর দুজনে করেনি, কাজটা চারজনে করছে, আর ওরা ওগো দুজনের আব্বা মার কাছে যাই আমরা, যা বলি যে এই ব্যাপার এই ঘটনা, এখন ওরা কি করবো।
আচ্ছা,
তো আমার আব্বা আর আমার চাচা ওই দিন রাত্রেই গেল ওদের বাসায়, ফ্রেন্ডদের দুই বাপের একসাথে নিয়ে আসছে বাজারের দোকানে, বলতেছে এখন তোমাদের পোলারা আর আমাদের এই ছেলেরা ওরা যাই করছে, আর নৌকা তো পায় নাই বেটায়, আর অন্য নৌকা ভাড়া আনছে 100 টাকা, এখন বেটার নৌকার টাকা দিতে হবে। মেম্বরে আইসা বিচার টিচার করে গেছে, আমার পোলারা অনেক মারধর করছি। কাকে বলতেছে কয় ঠিক আছে এখন যাই হয়েছে, 5,000 টাকা তো জরিমানা চাইছে, আমরা মাত্র 4,000 না কম দিতে পারি, 4,000, চারজনে 1,000 করে 4,000 দিয়ে দেবো, বলতে ঠিক আছে। তখন কিন্তু টাকা অনেক ইয়া ছিল, প্রায় আরো অনেক আগের মতন। বলতেছে কয় ঠিক আছে 1,000 টাকা দিলে তাহলে আমার একটা রিস্কে বিক্রি করতো। তারপরে 3,000 টাকা রিস্কা কিনছে, ওটা 1,000 টাকা বিক্রি করে হবে, 1,000 টাকা কিছু বেশি দিচ্ছে, 1,000 টাকা ওখানে দিছে, আর সবাই মিলে 4,000 টাকা দিয়াম মেম্বর থেকে মাপটাপ চেয়েছে। তারপর পরীক্ষা মানে টাইম চলে আসলো, এই ঘটনা হওয়ার পরে ঠিক মত 2-3 দিন ঠিক মতন স্কুলে গেলাম, যাইতেছি চাচা তো ভাইও যাইতেছে আমিও যাইতেছি, 3 দিন পরে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা পড়ে, প্রথম পরীক্ষা মানে বাংলা পরীক্ষা দিলাম, ভালোই দিলাম, অঙ্ক পরীক্ষা আর দিলাম না। পরের দিন অঙ্ক পরীক্ষা ছিল,
খেলা দিলেন না?
দিলাম না, খেলা ছিল আমাদের, মানে ক্রিকেট খেলা তো আমার খুব প্রিয় খেলা, আমার চাচু তো আর আমি বলতেছি কালকে তো আমাদের ফাইনাল খেলা, এখন পরীক্ষা আমাদের, পরীক্ষা গেলে কিছু না, আমার চাচু ধরে বলতেছে পরীক্ষা গেলে কিছু না কিন্তু খেলা গেলে পাবি, আজকে তো অনেক টাকা খেলা, 300 টাকা করে বাজি, আমরা যদি জিতি তাহলে আমগো তো 100 টাকা করে থাকবো, ওগো মনে করো দিয়া দুই আমগো 100 টাকা তো থাকবো, তাহলে আমরাই তো, তুই তো অধিনায়ক, আমার বলতেছে আমি দলীয় অধিনায়ক ছিলাম, ভালো ব্যাটিং করতাম বা বোলিং ও করতাম, বলতেছে কয় ঠিক আছে তুই এখন কি করবি, হ্যাঁ ঠিক আছে যা কালকে স্কুলে জ্যাম হইল, রাত্রেবেলা বলতেছি কথা, সকালবেলা আব্বা 5টা টাকা দিল আমারে, পরীক্ষা যা ঠিক মতো পরীক্ষা দিস বাবা, কোনো স্বাধীনতা তিনি করিস না, তাই দোয়া মোয়া নিয়ে গেলাম, দোয়া করে যাও, আচ্ছা যাও গেলাম, ভুইয়ে ওই খেরের পালা, খেরের পালা ভুই রাইখা চলে গেলাম খেলতে, খেলাধুলা শেষ তারপর প্রায় সন্ধ্যা সময় আসলাম, আব্বু বলতেছে কি ব্যাপার তো মানে স্কুলে যাস নাই, আমি বলতেছি কি কইছে আপনার স্কুল যায়নি, আপনি ঝাড়া দিয়ে গেলেন কালকে যায়, তোর সারের লগে আমার যা হয়েছে, তোর সারে আমার বললো যে কি ব্যাপার আপনি ছেলে তো আজকে পরীক্ষা দিতে আসলো না, এই কথা যখন বসছে তখন আমি দৌড়,
বাবার সামনে থেকে
দৌড়, মানে মারবো ওই ভয়ে দৌড় দিছি, ধরছে ছোট কাকে ধরছে ওরে ধর, ছোট কাকে দৌড়ে আমার ধরে আনেছে, পরের দিন বলতেছে ঠিক আছে স্কুলে যাস নেই ভালো কথা, এক বছর আবার থাকতে এমনি পড়ালেখা আর করলাম না, না করার কারণে ঢাকা আমার মামা থাকে গাজীপুর, তো হেরা ওই সববরাতের টাইম হয়ে গেছে আসবো, মা খবর দিল যে তোর বড় মামা আসতেছে, এবার তোর বড় মামা আসতে তোর ঢাকা পাঠাবো, কে কয় ঢাকা যাও ওখানে পড়ালেখা করবো, তোর পড়ালেখা আমি হবো না, তো আমি বলতেছি আমি পড়ালেখা করুম না, বই টই সব কিনছি জানেন, বাদামালার কাছে বই চালাইছি, বই
বই
মায়ও জানে না বউ জানে বই বই চালাইছি, মামা আসলো, আসার পরে মামার কাছে আমার দিয়ে দিল, তো আমি বলতেছি আমি এখানে থাকলে ভালো হয়েছে, মা আর কোনো সাথে করুম না, আমি ঢাকা যাই মনে, আমি মানে আব্বারে বলতেছি মানে এমন ভাবে বলতেছি পুরো কান্না করতেছি যে আমি বাপ মা ছেড়ে যাই মনে, আমি যা অপরাধ করছি আর কখনো আমি এরকম করুম না, তোমরা জিন্দে বলবো অমনি বলুন, না না তোর কোনো কথা শুনুন না, তুই তোর মামা 3-4 দিন পরে যাবো ঢাকা, তুই যাবি ঠিক আছে, যাই মুখে তুলে যাই মুখে, তো চিন্তা তুই ঢাকা নিয়ে রাখবো কয়দিন আমার, আমি কি বড় হইবো না, যখন চিনুম আমি আপরু, মানে মনে মনে বলতেছে এটা, পরে মামা আমার নিয়ে আসলো গাজীপুর ফার্স্ট ঢাকা, তখন প্রায় আমার 13-14 বছর হবে এরকম, ঢাকা নিয়ে আসলো, আয়না তো আমি খুব ছোট, 14 বছরের ছেলে আর কত বড় হবে, তো আমার কি করলো মামাই পড়ালেখা করাইলো না, বলছিল পড়ালেখা করাইবো, আমিও রাজি ছিলাম যে পড়ালেখা করাইলে আমি অবশ্যই করুম, আমাকে কি করলো নিয়ে আইসা দিল হলো আপনি গ্রিল খুব হার্ড মানে কষ্ট অনেক, তো আমার এটা দিল, প্রথম দিন আমি শর্ট খেলাম, আর কিছু চোখে দিই না, পরে দুপুরের দিকে চলে আসি বাসায়, মামাকে দেখে তুই বাসায় এসে কিলে এমনি বলতেছে আমাকে, আমি বললাম মামা আমি তো শর্ট খেয়েছি, আমার এই যে মহাজনী ছুটি দিয়ে দিছে, এরকম শর্ট খেলে কি হয় বেটার, কষ্ট করলে কাম শিখতে পারবি না, পারবি না, মামনি বলতেছে শর্ট খেয়েছে কিভাবে কাজ করবো, তুমি এরকম করতেছো ওর সাথে, তুমি আমার সাথে যা উল্টাপুল্লা কথা ওর সাথে কোনো উল্টাপুল্লা কথা বলবো না, মামি অনেক ভালো ছিল আমার, মামাটা একটু রাগি ছিল বদমেজাজি ছিল, ও উল্টাপুল্লা কিছু হইলেই মারতো মামা আমার, তারপরে মামার একটা হোটেল ছিল, হোটেলে বস মেসিয়ারি করাই আমার, তুই কামে যে কদিন না যাবি কদিন হোটেলে মেসিয়ারি করি, আমি বললাম ঠিক আছে, কাম করলে তার আমার নিজের কাম, আমার মামার দোকান কি করুম মামা ঠিক আছে, প্লেট মুলে ধুইতাম, ও অনেক দূরে একটা কল ছিল চাপ করে ওই কলের থেকে পানি আনছি, মানে আমার খুব খাটাইতো তারা, আব্বা কিন্তু আবার আরেকটা কথা বলতে মনে ছিল না, আব্বা কিন্তু আমি যখন আসি তখন আমার জন্য 5,000 টাকা দিছিল, মানে আমার মামার কাছে,
আচ্ছা
যেমন খাওয়ার খরচ মরচ কাপড় চুপুর যা লাগে বইটি যা কিনতে লাগে আপনি কিনে দেন, 5,000 টাকা দিছিল, ওইটা আবার আমি জানি না, অনেকদিন পরে আমি যখন থাকতে থাকতে শুনছি যে আমার আব্বা 5,000 টাকা দিছিল, কিন্তু ওই টাকাটা আমার দেওয়াও নেই আর আমার বইও কিনে দেয়নি, আমার কাম করাইতে দিছে,
আচ্ছা
প্রায় 2-3 মাস ভালোই এরকম করতেছি, খুব ভোরে আজানের আগে উড়াই দিত আমার ঘুম থেকে, আমার ঘুমাইতাম রাত্রে 12টা 1টা, যাক এরকম করে করে দিল সোয়েটার ফ্যাক্টরির কাজ, সোয়েটার
এদিকে লেখাপড়া সম্পূর্ণ বন্ধ,
হ্যাঁ এদিকে সব বন্ধ,
তারপরে আপনার লেখাপড়া কোন ক্লাস থাকতে বন্ধ হয়ে গেল,
এই যে
থ্রিতে থাকতে মোটামুটি বন্ধ, পরে ওঠা হলো না,
পরে ওঠা হলো না, পরে পরীক্ষা দিলাম, পরে মামা বলতেছে ছোটের কাজ তো ছোট ওরে তো নিব না, ওই যে 5,000 টাকা দিছে না ওখান থেকে মামা কিছু 2,000 টাকা ঘুষ দিছে, মানে আমার কাজ শিখানোর জন্য, কার মিশে শুরুটা কাজ শিখে দেবো, এক মাসের ভিতরে আমার 2000 টাকা দিতে হবে, আমি শিখে দেবো। পরে আমার নিয়ে কাজ শিখাইতেছে, মানে আমার হলো কথা হলো আমার পড়ালেখা হলো না, যেহেতু আমি কাজ করি, কাজ করলে আমি ভালো একটা কাজের মানুষ হইতে পারবো, মা বাবার টাকা দিতে পারবো। আমি তো গরিব, বেশি বড় লোক তাহলে আমার ওই কল্পনা একটা যে আমি বড় মানুষ হইতেছি, ভালো একটা আমি চাকরি করে আমার বাপ মানে খাওয়াইতে পারি জানি। তো অনেক কষ্ট করে শিখলাম এরকম করে কাজটা, প্রায় শিখা হয়ে গেছে আমার। তো যখন মনে করেন কাজটা শিখলাম, শিখার পরে ভাই একদিন হঠাৎ করে মানে একটা লোকের সাথে আমার পরিচিত হয়। লোকটা হলো আপনার দিনাজপুর বাড়ি, আমার থেকে খুব সিনিয়র, কাজেও সিনিয়র এমনিও বসে অনেক বড়। ও আবার ওই যে একটা মানে ম্যাজিক জানতো, তো ওইটা আমার দেখাইলো। ম্যাজিক বলতে কি, ওই যে একটা গোটা আছে, গোটা মানে মনামনির গোটা বলে ওটাকে, তো পানি দিলে দুটা একসাথে হয়ে যায়। আমার বন্ধু যার বাড়ি দিনাজপুর, তো ভাই আপনার ওই যে ওই ম্যাজিকটা দিবেন আমারে, আমি আমার মামাতো বোন নিতে গেছে ওর দেখেন। তো ঠিক আছে নিয়ে যেতে পারবো, কিন্তু আমার দিতে হবে আবার ভাই, যদি আড়াই তাহলে আমি জরিমানা দিবো আপনাকে। ঠিক আছে নাও। নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে মামা তো মুন্ডে দেখাইতেছি পানি দিয়া, যে মানে দুটা একসাথে হয়ে যেতেছে ঘুরতে ঘুরতে। এর ভিতরে হঠাৎ করে মামি দেখা ফেলাইছে, মামি দেখে মামার ঠিক হয়েছে, ওই মনামনি ঘুরে আনছে আমার মাইয়ারে খাওয়াইয়া, আমার মাইয়ার পাগল বানালে।
আপনার মামি দেখে
মানে আমার মামার কাছে বলছে, আমার মামা বলতেছে কি রে মনামনি ঘুরে তুই করতে আনছিস, এটি তো খাইলে মানুষ পাগল হয়ে যায়, তুই কি আমার মাইয়ারে খাওয়ায় পাগল বানাইতে চেতেছিস, আমার মাইয়ার লাই প্রেম করবি বিয়া করবি, এই কথা বলে আমি কিগুলো বাড়িতে দিয়ে বহুদিন কি শান্তি নেই অনেক মারলো ওদিনকে আমারে। তো মারার পরে আমি কি করলাম, গেলাম নানিকে বাসে, পরের দিন থাকুম না এখানে, আর থাকুম না নানিকে বাসে গেলাম। তো ওদিনকে আবার মা কিস্তি তুলছে, আমি আবার জানি না মানে কিস্তির টাকা তুলছে 20,000, আমি তো নানির বাসে চলে গেছি, আইসি পরের দিন নানির বাসে, তো আইসি আমার বাসায়, আইসে দেখি বাসে কেউই নেই, ঘর তালা মারা। তা আমি আবার ঘর তালা মারা থাকলেও ঢুকতে পারতাম, কারণ আমার ঘর, আমি জানি কোন আমরা ঢুকতে দেবো, বেড়া ফাঁক করে বেড়া নিজে ঢুকেছি। ঢুকে হঠাৎ করে আমি মানে একটা মানে মন থেকেই আসলো যে ঘরে জানি কেমন লাগতেছে, হঠাৎ করে একটা মানে আমাদের কাঠের একটা বাক্সের মতন আলমারি ছিল, আলমারির ভিতরে দেখি একটা মানে কাপুরের ভাজের ভিতরে, ওই 20,000 টাকা দেখে মানে আমার মাথা অন্যরকম একটা চকর দিল, এতগুলো টাকা আমি তো কইছি থাকুম না বাড়িতে, তার মানে আমি বাড়িতে থাকুম না এরকম বলছি, আর এখন বাড়িতে থেকে চলে যাবো, এতগুলো টাকা পাইছি, টাকা দেখে মানে আমার মাথা চকর দিছে, এখন আমি কি করুম, টাকা হাতে নিছি, হাতে নিয়ে আমি আর অত চিন্তা করি নাই, টাকা পাইছি আর সব বলে আসি, টাকা নিয়ে মানে মনের ভিতরে ধুক ধুক করতেছে, এর ভিতরে মায় আইসে আয় গেট খুলতেছে, আমি করছি আস্তে করে মানে শিয়রিছি, ঘুমের ভান্দিরা শিয়রিছি, তুই মায়ের ভিতরে গেট খুলে কি রে আমার দিকে জানি অন্য কথা না বলে, আমি বললাম ও কটা টাকা দেবো, তো টাকা বসে নাই, তোর আব্বাই কালকে টাকা উঠেছে কিস্তির 20,000 টাকা, এই টাকায় আছে আর একটা টাকা নেই বাবা আমার, মানে মা আমার কাছে সব সত্যি কথা পারিছে, 20,000 টাকা কিস্তি তুলছে, তখন আমার আছে কিস্তির টাকাই না, তোর মা এই কথা কয়ে তুই ব আমি আইতাছি, তোর খালা কি ডাকছে, মানে পাশে একটা খালা খালা কইতাম অন্য মানে আমাদের আপন না, তোর খালা কি ডাকছে তুই বল আমি আইতাছি, বাবা গড়তে পারবি না তুই, কোনো মিনে যাবি না, আর যদি যাস তালা মেরে ছেড়ে দিবি, মানে ঘরে এতগুলো টাকা মানে নিয়ে যেতে পারে, আমি বলতেছি না মা আমি গর্তন কোনো আনে যাবো না, তুমি যাও কোনো সমস্যা নেই। এবার তোর কয়া আমি বলছি মায়ও যখন বাড়িছি আমি মায়ের যাইতেছে আমি ঘু দূর এক দূর একবার নজর কেটে যাবো,
কি করবেন এই টাকা নিয়ে, কোথায় যাবেন,
কোথায় যাবেন কি করুন, কোনো সেন্স নেই, এক দূরে লঞ্চ কাটাইছে, আমি আমার চাচ্ছু দু ভাই ওইটা ওই যেটার সাথে একসাথে চলতাম, আমার খারাই দিছে খারাই কলই শাক ব্যস্ত আছে, মানে লঞ্চের ঢাকা যারা আসে ওর কাছে শাক বেচে বেঁচে বেঁচে মানে নাস্তা টাস্তা খায়, তার মধ্যে ওই বেটা শাক ঠো কয় টাকা শাকি দি, বেটা তোর আরো 20 টাকা দিন চল আমার লাগে, তুই টাকা পালি পে, মানে ও আবার দেখে রয়েছে পকেটে কয় আর তুই কি রে তুই টাকা দি, টাকা পালি কই, পরে আমি বলছি মা কিস্তি দিবি সে তেল উড়াইছে এই তেল উড়াইছে, চল যাবি আমার লাগে ঢাকা, কয় হওয়া যাবো চল দু জন যায় ভালো কাম করুম, টাকা পয়সা তো আসে ব্যবসা করুম চল, ওরা আবার আমার তো বড় জ্ঞান বুদ্ধি ভালো, তখন তো প্রায় আমার 15-16 বছর হয়ে গেছে। ঠিক আছে চল কি করবি, ব্যবসা বাণিজ্য করুন ঢাকা যাই। ঠিক আছে ওই কি হচ্ছে আমার সাথে আইসে ঢাকা সদরঘাট পর্যন্ত আইসে, সদরঘাট আয় কি আমি যাবো না, আমি ওখান থেকে লঞ্চে বাইর যাবো, আমার ভালো লাগতেছে না, আমার মায় মারবো আমার, মানে ও আমার টাকায় বসে খায়া অনেক কত হইতেছে যাবো না তোর দাদি। ও চলে গেল গা পরের লঞ্চে, যে লঞ্চ আইসে ওইটাই যাবো, ওটাই চলে গেছো। আমি আবার কি করুম, মামার থাকে নিমতুলি, নিমতুলি চলে এলাম, কি রে তুই একলা একলা আলি তুই না গাজীপুর গেছিস, তুই গাজীপুর না থাকোস, মামা কইতাছে। আমি বলি না মামা গাজীপুর তুমি তো কাম সেরে দিছি, মামা নিয়ে দেশে দিয়ে আইসে, তুই কাম ভালো লাগে না, হ্যাঁ কিন্তু আবার জানে না যে ওখানে এই এই ঘটনা করে দিয়ে আইসে আমার।
আচ্ছা
মামা কই ঠিক আছে তুই কদিন থাকবি, থাক বেড়ায় টেড়ে যা।
তারপর
বেড়ায় এখন আমি কই মামা আমি তো বেড়াইতে আসি নাই, আমি তো কাম করতে আসি, মানে আমার একটা কাজে লাগাই দেন। মামা কই তুই কি কাম করবি, আমি কই আপনি যে কাজ মনে করেন এই কাজ লাগাই দেন। মামা কি করলো আমার একটা ওই মামা যে বাসে থাকে মামায় ওই বাসের বাড়ি এলা, মেয়ে আছে দুইটা ছেলে নেই, তা মামার খুব ভালোবাসে, মামার বিয়ে শাদী করেনি ছোট মামা, তো বলতেছে এই বাসার দোকানদারের দোকান আছে কই কমলাপুর মুদি দোকান, বড় মুদি দোকান, তো এই মুদি দোকানে তুই চল তোরে লাগাই দেবো। আমার নিয়ে গেলো বাড়ি এলার কাছে, কই আমার ভাই না আরে আপনি দোকানে লাগবো নি দেন, লাগলে ওরে রাইখে দেন, বলতে হ্যাঁ আমার তো একটা ছোট পোলা লাগে, তো তুমি দিশরে ভালোই করছো, তা আমার থেকে এতগুলো টাকা আছে এটা মামাও জানে না, মামারও বলি নাই যদি লয়ে যায়।
আচ্ছা
এদিক দিয়ে ওর মায়ের হারা মানে ওই আমার চাচু তো ভাই গেছে না, যার পর অয় করে দিয়েছে যে কাকি অয় তো টাকা পয়সা নিয়ে ঢাকা গেছে, এদিক দিয়ে আবার মায়ের হারা কি আছে ওই লঞ্চে আবার আইসে রাত্রেবেলা আইসে ঢাকা খুঁজতে মারে কই যেমন আমার তো জায়গার কোন হানে নাই এই মামাগো বাসা ছাড়া, এই মামাগো বাসা আইসি আয়া পরে আমি তো এদিক দিয়ে দোকানে কাজে লেগে গেছি, লেগে গেছি অন্য দিক দিয়ে আবার মামাগো বাসায় হ্যাঁ খুঁজতে আছে মায় আব্বাই আমার এতগুলো টাকা হয়তো খরচ করতে পারে না এখন, তো এই টাকা গুলো পাইম গেলে পরে আয়া পাইছিল পরে 12,000 টাকার মতো পাইছিল আমার কাছে,
বাকি সব টাকা খরচ
বাকি 8,000 টাকা খায়া রয়েছি। তো এখন বলতেছে তুই কাম লাগছিস তাহলে কর আর বাড়িতে মুদিতে যাবি না তুই, তার মধ্যে পোলা দরকার নেই বা দোকে গেছে মায় আমারে তোর অনেক ভালোবাসতাম তুই অনেক আমাকে কষ্ট দিয়েছিস মনে, তোর কাম তুই কর তুই বাড়ি যাবি না আর কোনোদিন। তো এর ভিতরে আব্বার মায়ের হারা ডিগেশন নিছে ঢাকা চলে আসবো।
আচ্ছা ঢাকা চলে আসবে
নারায়ণগঞ্জ, ঢাকা নারায়ণগঞ্জ চলে আসবো।
কেন
ওখানে আবার আমার ছোট কাকা থাকে, মানে ঢাকা দেশে কোনো কাম গেছে নাই ঠিক মতন চাষ ফুস হয় না, তো ডিগেশন নিছে আর ঢাকা চলে আসবো, ওই কাকারা থাকে নারায়ণগঞ্জ ওখানে, তো ঢাকা চলে আসলো। আমি ওপরে মোদি দোকানে কাজ করতেছি, কাজ করে আবার 2,000 টাকাও পাঠাইছি এক মাসে বাড়িতে। পরে আমি আবার কি করলাম মোদি দোকানের থেকে আমার একটা তখন মোবাইল পাওয়া যায় না সহজে, আমি কি করলাম ওই ড্যান্সিং সিগার আছে না দোকানের, ড্যান্সিং সিগার প্রতিদিন একটা হিট করে ব্যস্তাম দোকান থেকে, মানে আমি নিজে নিয়ে ব্যস্তাম এরা আবার জানতো না দোকানের মানুষের আমার বাপসে যে না হয়তো ভালো আছে হয়তো ভালো আছে, বেতন থেকেও পাঠাইছি 2,000 আবার ওইগুলো মানে মোট 5,000 টাকা পাঠাই দিছি, তো ভাবলো যে ও তো ভালো হয়েছে আমরা ঢাকা আইতেছি তাহলে তুই চলে আয় আমগুলো আর দোকানে কাজ করবো না, এনে কাজ করিস ঠিক আছে তোমরা কবে সামনে মাসে আইতেছি। তা আমি ওই মাসটা করলাম কইলাম মামা আমি তো আমার আব্বা মা আইতেছে নারায়ণগঞ্জ আমি তো ওখানে চলে যাবো গা, আপনি আমার সেটা দেন আর লোক নিয়ে নেন একজন, ঠিক আছে তুমি যদি যাও গা তোমার কি না করুন নাকি, ঠিক আছে তুমি 1 তারিখে লেগে 1 তারিখে আমাদের টেকা নিয়ে যাও। তা আমি আবার কেলাম ওই মাসে মানে একটু বসি করে ছুটি করুন এই চিন্তা করলাম, কিন্তু ওই মাসে দোকান বন্ধ থাকে।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় আরেকটা বিরতির শব্দ শুনতে পেলাম, আমাদেরকে আরো একটা বিরতিতে যেতে হবে, আমরা ফিরব ঠিক রাত 12:06। আপনারা যদি আমাদের আজকের অতিথি যিনি আছেন জয় তাকে দেখতে চান, কিছু বলার থাকে তাকে নিয়ে, আপনারা অবশ্যই ফেসবুকে বলতে পারবেন, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2, ওখানে গিয়ে আপনারা লাইক দিলে এবিসি রেডিওর মেম্বার হয়ে যাবেন এবং একই সাথে এই অনুষ্ঠানটিরও মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক রাত 12:06।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
12টা বেজে 6 মিনিট হচ্ছে সময়। আমরা আবারও ফিরে আসলাম রয়্যাল টাইগার ফিল্ম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। জয় রয়েছে আজকে আমাদের সাথে, জয়ের জীবনের অপ্রিয় সত্য আমরা শুনছি। জয়ের কাছে আবারও ফিরতে চাই। আর প্রিয় শ্রোতা, আপনি যদি এই অনুষ্ঠানে এসে কনফেস করতে চান, বলতে চান কি ভুল করেছিলেন, কেন করেছিলেন, কি ছিল আপনার অপরাধ, তাহলে আমাদেরকে ফোন করবেন। ফোন করে আপনার জীবনের অপরাধের সারমর্ম খুব ছোট করে বলবেন, কি কি অপরাধের সঙ্গে আপনি জড়িত ছিলেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এটি হচ্ছে JBSB অর্থাৎ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর নাম্বার, যেখানে ছিলাম আমরা জয়। তারপর
ওখানে রুম নিল আমার আব্বা। রুম নেওয়ার পরে কোথায় থেকে তুই আয়া পড়, আমি বললাম ঠিক আছে আমি সামনের মাসে আপুর।
লাস্ট মাসে তো চুরি করতে গেলাম, তখন দোকান বন্ধ ছিল।
হ্যাঁ, ওই মাসে দোকান বন্ধ ছিল। এখন বলতেছে আমার বাড়ি গেলো, বলতেছে কয় তুমি যে কয়টাকে পাইবা ওইটা নিয়ে, তারপর যাও গা দোকান তো বন্ধ, এখন আমার কর্মচারীও নাই আর আমি আর দোকান চালাবো না। আমি কি মামা আমার কয়টাকা পাইবো, আপনি আমার টাকা দেন, এখন কয় কালকে টাকা নিও। ঠিক আছে, কালকে হলো 28 তারিখ, কালকে টাকা নিয়ে তুমি যাও গা। তাহলে আমি 28 তারিখে প্রায় পাইলাম মানে 3500-4000 মতো টোটাল। মায়াবাড়া দিতে গেলাম, ওই যেখানে মানে রুম নিছে নারায়ণগঞ্জ, ওখানে যা চাকরি নিলাম সোয়েটার ফ্যাক্টরি, ওই আগে শিখছিলাম সোয়েটার কাজ। ওখানে শিবু মার্কেট এলাকা নাম আছে একটা, ওই এলাকার ভিতরে চাকরি নিলাম 3 তলা ফ্যাক্টরি। প্রথম মাসে প্রায় ভালোই টাকা পেলাম, 6000 টাকা মতো। এদিকে আব্বা কাজ করতেছে, মানে কি কাজ করবো কি কাজ করবো, ঢাকা তো আর কোনো কাজ জানা নেই। আব্বা প্রথম মাসে কি করলো, ওই যে রিক্সা মানে রিক্সা গেড়ে ছিল, রিক্সা মুসকে চালাইতে পারে, কিছু টাকা পয়সা আসলো একটা রিক্সা কিনলো, রিক্সা কিনা রিক্সা চালাইব, নিজে রিক্সা নিজে চালাইব, রিক্সা চালাইল। আর এদিক দিয়ে তো মনে করেন ছোট ভাই, ছোট দুইটা বোন, মানে আমরা টোটাল 4 জন, দুজনে কাম দিয়ে তো সংসার চলবো না ঢাকা শহরে। তাহলে কি করবো, এদিক দিয়ে ছোট ভাইয়ের পড়া মানে ওই আপনি ফুতুল্লা স্কুল আছে, স্কুলে ভর্তি করে দিল। তখন আমার ছোট বোনের আর কি ওই মাসের পরেই, যে মাসে আমি 6000 টাকা বেতন পেলাম, ওই মাসের পরেই প্রায় 15-20 তারিখের দিকে একটা আস মানে বিয়ার, যে মানে দেশে পছন্দ করছে না না আমার ছোট বোন,
ছোট বোনকে
প্রস্তাব আসলো যে আপনি মেয়েকে বিয়ে দিবেন। তাহলে আমার একটা ভালো একটা ছেলে আছে, আইনে দেখেন। তা আব্বু বলতেছে ঠিক আছে খাওয়া দিন, মেয়ে যেহেতু আছে তো বিয়ে তো দিতেই দিবে। তাহলে আপনারা নিয়ে আসেন ওই ছেলেদের বাড়ি, আবার আমাদের এলাকায় ঢাকায় থাকে, নারায়ণগঞ্জ থাকে, পোলাও ভালো গার্মিসের ইনচার্জ। বিয়ে মনে করেন 3 তারিখ বিয়ে দিল, 15 দিনের ভিতরে বিয়ে হয়ে গেলো। তাহলে তখন একজন কমে গেলো আমার ফ্যামিলির সদস্য, আবার কিছু টাকা পয়সা যা আসলো ওইটাই শেষ হয়ে গেলো। এবং আমি আবার কি করতাম তখন মনে করেন প্রেম টেম এগুলো আমি কিছু বুঝতাম না। হঠাৎ করে ওই আমি যে বাসায় থাকি, আমি তো পার্ট টাইম চাকরি করতেছি, ভালোভাবে চাকরি করতেছি, যা পাই মাসে মাসে আমি আব্বার কাছে দিতেছি, মার কাছে দিতেছি, আমিও চলতেছি সুন্দরী, আমাদের সংসারটা চললো। হঠাৎ করে বললো কি একটা মেয়ে পেটের ভিতরে আইসা, মানে আমাদের বাসায় থাকতো মেয়েটা, বাড়ি হলো বরিশাল।
আমি বুঝতে পারিনি মেয়েটা কিভাবে আসলো,
মানে মেয়েটাই মানে আমরা যে বাসায় থাকতাম ও বাসায় ছিল আগে, অন্য বাসায় চলে যাওয়ার পরে ও বাসায় ঘুরতে আইসে, আসেনি এরকম মানে একজনের বাসায় থাকে সবাই দেখতে আসে, তো ঘুরতে আইসে আমার দেখে ওই মেয়ের ভালো লাগছে। আমার তো আর এগুলো সেন্স নেই, আমি কি প্রেম টেম এগুলো আমি বুঝি না, প্রেম কে রে কয় না কি কয় এগুলো আমার ভালোই লাগে না মেয়েগুলোর সাথে। তো বলতেছে কয় আপনার নাম কি ভাই, আমি বলছি আমার নাম দিন আপনি কি করবেন। তো মায়ের জিজ্ঞেস খালাইটা আপনি পোলা, এটা আমার বড় পোলা আর ওইটা আমার ছোট পোলা, এটা কইতেছে আর ছোট মাইয়া, এটা কয় খালা আমরা আপনারা যে রুমে থাকতেন এই রুমে থাকতাম, আমরা এই রুমে তো গেছি এই 2 মাস হয়েছে, আবার এই বাসায় আইতেছি সামনে মাসে।
আচ্ছা,
আমার বলতেছে ভাই আপনার নাম কি কইলেন জানি, আমি কইলাম নাম তো জয়। ঠিক আছে তাহলে আপনার আবার পরে দেখা করুন, আচ্ছা ঠিক আছে দেখা করুন। ওর ভাই আবার মানে আমার সাথে ফ্রেন্ডশিপ হয়ে আসে আস্তে আস্তে, ওর ভাইয়ের সাথে আমার সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেল। ওর ভাই আমি যে পাশে থাকতাম ওর পাশে সামনে 4 দোকান আছে, ওই আমি ওই স্মোকিং করতাম হালকা হালকা, ওর ভাইও করতো, আসতাম দুজনে একসাথে বসতাম, চাটা খাইতাম, গল্প টল্প করতাম, ক্যারাম বোর্ড খেলতাম, এরকম আড্ডা দিতে যাইতাছি আস্তে আস্তে। তাই এখন ওর ভাই কইতেছে চল দোষ আমগো বাসে, আজকে আমগো বাসে একটা অনুষ্ঠান আছে তোর যাইতে ওখানে, আমাদের দোষ আমার টাকা নেই যে আমি কিনে, আমি টাকা আলো দিন তোরে তুই বেতন ভাই দিয়ে দিস, পরে দিস, পরে আমার কি করলো 500 টাকা দিল হাওলাত, এটা নে এই অনুষ্ঠান আছে, কি অনুষ্ঠান বার্থডে অনুষ্ঠান, ছোট বলা মানে ওখানে নাচ গান হইব বিয়ার টিয়ার খাওয়াইবো চল যাই। আমি হ্যাঁ ঠিক আছে চল, ওই বাসে মানে অগবাস আর কি, ওই মেয়েটা আসে ওর বোন, আমার ওই বন্ধুর বোন।
আচ্ছা
গেছি, যাওয়ার পরে এখন রাত্রে মনে করো 12টা বাজে আছে, অনুষ্ঠান শেষ হইতে হইতে এত রাইতে তো এখন আমার বাসায় যেতে দেন না, আজকে রাই থাইকে যা, কালকে সকালে যাই ডিউটি তে একবার যাই।
আচ্ছা
আমার বলতে আমি কই ঠিক আছে এত রাইতে যাওয়া দাওয়া নেই থাইকি তাই, এখন রাত্রিবেলা ওই মেয়েটা আবার আমার রুমে এসে, আমি আর ওর ভাই এক রুমে শুয়ে রেছি, মেয়েটা আমার রুমে এসে আয় আমার ডাকতেছে।
মেয়ের নাম কি ছিল?
মেয়েটার নাম হলো ফেরদৌসি।
ফেরদৌসি ওকে।
আমার ডাকতেছে ভাই ওঠেন তো, আমি বুঝছি কে কিছে কত করে না ভাই আসছে এখানে, মানে আস্তে আস্তে বলতেছে, পরে আমার চিপ মাইয়া না লয়ে গেছে বাইরে, কিছে ভাই আপনার একটু কত সরাসরি আমি কি আমার বিয়ে ঠিক আছে গা, আমি বিয়ে বইতাম না আপনার পছন্দ হয়েছে
এইরকম ভাবে সরাসরি।
হ্যাঁ সরাসরি বলতেছে, এখন আমি বলতেছি ঠিক আছে পছন্দ করবেন, তাহলে আমার তো এখন আপনার পছন্দ করার দরকার আছে, আমি তো আপনি পছন্দ করুন না, আমি বরিশালের মানুষের বিয়ে করতেন আমি সরাসরি বুঝিয়ে করতাম, আপনি বিয়ে করতেন আপনি সুন্দর হয়েছেন এত গর্ব করেন, আমি গর্বের কি, আমি বরিশালের মানুষ ভালো লাগে না আমি করুন, বরিশালের মানুষ সবাই খারাপ খেতে যাচ্ছি আমি করুন না, আপনি প্রেম করতাম না কিছু করতাম না, এই কথা বুঝি মতন ওই রাইতেই চিল্লাম দিয়ে বসে গেছে অনেক ভালো ভাবছিলাম, তো তুই এই কাম কেমনি করলি, আমি আমি কিছু করি নাই এই ব্যাপারে তোর আমি সব পুনে করে তোর কর মায়ের বাপ, মানে আমার মায়ের শুরু করে দিছে আমার কথাই শুনেন, পরে আমি মাইকের খেয়া মানে ওই রাইতেই বাড়ি গেলাম ঘন্টি, পরে আমি কই ওই মায়ের আমি দেখে ছাড়ব, যেহেতু মায়ের খেয়েছি আমি মানে ওই যে আমার শুরু হইলো খারাপ একটা মানে চরিত্র, পরে আমি ওই মেয়ের আমি দেখে সার ওই মেয়ে আমার মায়ের খেয়া হয়েছে, তারা অন্য জ্ঞান করতেছে আস্তে আস্তে বাধা দিতে আসি
মেয়েটার সাথে,
মেয়েটা
আবার সাথে
ফেরদৌসি আবার এই যে একটা সুতার মিল আছে, সুতার মিলে চাকরি করে, আমি কি করতাম ওই সুতার মিলে সামনে যে যখন ছুটি দিত না দাঁড়াইতাম, আমি তো জানি ও আমার পছন্দ করে, তাহলে আমি যদি কথা কই তাহলে ও কইব আমার আইডিয়া এটা, তাহলে আমি সুতার মিলে ওখানে গেলাম, যাওয়ার পরে কইতাছি তোমার সাথে আমার কথা আছে, কি কথা আমি কালকে তো তোমার বন্ধ অফিস শুক্রবার, তাহলে তোমার নিয়ে আমি করতে দেবো, কিন্তু একটা সমস্যা আছে, কি সমস্যা, আমি আমার তুমি তো ট্যাগা টুকে নাই, তুমি যদি কিছু ট্যাগা আলো দিতে, তুমি ট্যাগা চিন্তা করো কে, চলো কালকে যাবো তুমি এই জায়গায় খাড়া থাকবো আমি ফ্যাক্টরি সামনে, তাহলে কেউ দেখবো না দুজনে যাবো, হলে আমরা দুজনে পরের দিন ছবি দেখতে গেলাম, ওই দেখেন ইস্কা মারা ট্যাডুয়া খাম খুন সব দিল, মানে আমার কত হলো কি ওই আমার যেহেতু ভাই খাওয়াইছে ওর আমি ক্ষতি করে ছাইড়া দিব।
আচ্ছা
কি করলাম, এখন একদিন রাত্রেবেলা ওকে বাসে গেলাম, ওর ভাইও নেই ওর মায়ও নেই, কই জানি গেছে বাড়িতে, আর ওই একই আর ওর একটা ছোট ভাই আছে, আমি জানি যে ওকে বাসে কি নেই,
এই জন্য প্ল্যান করে গিয়েছেন।
হ্যাঁ পরে গেলাম, যাওয়ার পরে আমি কইতেছি তোমার বাসে তো কি নাই না, কয় না, কয় তুমি জানো কি আমার বাসে কি নাই, আমি জানি জানিয়ে আইছি, তোমার ভাই আছে একটা ছোট আর একটা কিছু আনতে পাঠাও, পাঠাইলাম নাস্তা আনতে, এর ভিতরে আমি ধরছি ওর মানে জড়ায় ধরছি ওর, পরে ওর মানে সবকিছু শেষ, ওর ভাই মানে অনেকক্ষণ পরে আইছে ছোট পোলা বাইন, তো আমি কি করলাম চলে গেলাম, ও বলতেছে কয় ব্যাপার কি তুমি যাইতেছো ইস্যু করা যাও না, আমি কি করবো তোমার, কয় তুমি এগুলা করলা যাই করলা তো তুমি আমার শেষ করে থেকে গেলা, আমি তুমি যেটা চাইছো এটা শেষ করছি, শেষ কাহিনী শেষ, তখন আবার কি বলে ডাকো, কয় চলো আমরা দুজন কালকে বাইকে যাই গা, আমার বলতেছে আমি কই নিয়ে যাবো তোমারে, আমার এদিকে আত্মীয় স্বজন তো আমি কেউ বাসা চিনি না যাইও না, আমি কেউ বাসা যারা চিনি তার বাসা যাই না, আমি কয় তখন কি করবা, আমি ঠিক আছে আমি দেখি চিন্তা ভাবনা করে কইলে যাও যায় তোমার, তো এর ভিতরে আমার আব্বাই মানে আমার অজান্তে আমি তো এমনি মনে করি চাকরি টাকরি করতেছি ভাই ঠিক মতন অফিসে যাইতেছি, আবার এই বিয়ে করলাম এটা তো কেউ জানে না আমার তারা, পরে হঠাৎ করে একদিন শুনতেছি আমার মা কইতেছে কয় তোর আব্বাই তো এক জায়গায় গেছে, আমি কই কয় তোর লেগে মাইয়া দেখতে গেছে, আমি আমার লেগে মাইয়া দেখতেছি আমি জানি না, কয় দেখতে গেছে এখন কি কমু না তোর বল বিয়ে আসে দি করে, আমি কি আমি কি বস বিশ আছে গে, আর এখন কি আমার বিয়ে করে মাইছি কি কিউ, আবার মাত্র 19-20 বছর চলতেছে, কয় কর তোর আব্বাই করালি তোর তো করছিস, তারপরে মেয়ে দেখে আসলো রাত্রিবেলা আইসে আমার বলতেছে কয় তোর জন্য তো একটা বিয়ের প্রস্তাব দেখলাম আমার তো পছন্দ হয়েছে, আমি কি আপনার পছন্দ হয়েছে মা আছে আপনি দুজনের পছন্দ হইলে তো আমি কি করবো, মায়ের কয় আমি দেখলাম না উঠলাম না, ওরা আমি বললাম ঠিক আছে তাহলে আপনি এক কাম করেন মারে নিয়া শুক্র শনিবারে যায় দেখে দেখে আসেন, আব্বা বলতো সুখ ঠিক আছে যা দেখে। পরে শুক্রবারে মনে হয় গেল তিনজন, আব্বা মা আবার আমার ওই কাকা বললাম, আমার কাকার বউ আর কি, আমার কাকি আপন কাকা না ওইটা, আমাকে এলাকার বেশি। পরে এরা তিনজন গেল, সন্ধে পরে গেছে, মানে নারায়ণগঞ্জ থেকে ওনাদের বাসে যেতে মাত্র অনলি 10 মিনিট লাগলো।
জি,
পরে রাত্রে যাওয়ার পরে মানে আপ্যায়ন ভালোই করছে, তারা আবার স্থানীয়, তো তো মুরগি টুরগি রান্না টান্না করছে, একবারে ভরপুর ভাবে খাওয়া দাওয়া করাইছে, মানে ভুলে আলাইছে। পরে যখন মেয়ে দেখলো,
জি
আমার মায়ের, তখন আমার মায়ের দেখে আব্বা বলছে তো এই মেয়ে তো বয়স অনেক বেশি, আর আমার পোলার বয়স মাত্র হবে 18,
আচ্ছা
18-19 বছর, এই মেয়ের বয়স অনেক বেশি, আর এই মেয়ের আমার পোলার সিম খাবো না, আর বাধ্য হয়ে যায় বিয়ে হবে সন্দেহ বলে। আমার আব্বা আমার মারে না জানায় টাকা নিয়ে আসে 20,000, ওই যে দেখা আইসে ওই সঙ্গেই টাকা নিয়ে এসে, আমার মাও জানে না,
ওইখান থেকে টাকা নিয়ে চলে আসছে,
নিয়ে চলে আসে, হ্যাঁ যেহেতু 50,000 টাকা দিব আর কি, 20,000 টাকা নিয়ে এসে। পরে আব্বা কইতেছে কয়ে ওই মেয়ের বসেলি কি স্থানীয় মাইয়া ওইটা এটা, এখন ওইসে পোলারে বিয়ে করে দিলে সুখে থাকবো, পোলা আমাকে ভালো লাগবে। মা কইছে কয়ে ঠিক আছে তোমার পোলা তুমি যদি যা মনছে তা করো, এই ব্যাপারে আমার কিছু জিজ্ঞাসা করো। মা এটা আব্বারে কইলো ওই ওই জায়গায় মানে আলাদা আর কি। পরে কথা মতো কয়া মায়ের দেখে আমাকে আয়া বললো, আয়া এখন মা আমার শিখেতে আছে, কি রে তুই বিয়ে করবি? আমি আমি তো বিয়ে করতে চাই নাই, মানে আমার করার তো আমার করতে হবে, কি করার আছে? তখন কয়ে তাহলে ও মাইয়ার বয়স বেশি, মাই আমার ভালো লাগে নাই, চেহারাও ভালো না বেশি একটা, তখন তুই কি করছ? আমি দেখেন একটা কথা কই, আব্বারে কইতেছি মারে কইতেছি যে আপনারা বিয়া জানি করাবেন, আমি তো কাজে থাকুম সারাদিন, আপনারা আপনার বউগুলোকে নিয়ে থাকবেন, আপনার বউ আপনার কথা শুনলে এটা আমার কাছে ভালো লাগবে, আর যদি না শুনে তাহলে আমার কিছু করার নেই, আপনারা দেখে আনবেন পরে আপনারা মাসুল দিবেন, আমার কই থাকবেন না। আর যদি আমি দেখে প্রেম করে বিয়ে করি এটা আমি বুঝি, তখন আপনি কি করেন? কয় তুই আমরা প্রশ্ন করে জানি বিয়ে করে মানে করতে হতো, আমি ঠিক আছে করুম। তো যে দেখাইলো যেদিনকার মায় আব্বা যায় কাকি যায়, এ 3-4 দিন পরে আমাকে পাঠাইছে, মানে দেখা তোরা যা, আমি আর আমার চাষতো ভাই দুইজনে গেলাম ঘটক ট্রেনিয়া, হবে মানে দরজার সামনে গিয়েছি এর ভিতরে কারেন্ট চলে গেছে, মানে কারেন্ট আসলে বাসায় কারেন্ট চলে গেছে অন্ধকার পুরা। পরে আমাকে মোমবাতি জ্বালায় বহাইলো, বুঝলাম আমরা আমি আমার চাষতো ভাই বুঝলাম, বয়া নাস্তা টাস্তা দিল খাইলাম, খাওয়ার পরে মেয়ে নিয়ে আইসে, মেয়ে তো মনে করে না আমি দেখলাম ভালোই, মা কি করে মানে আমার যেটা দেখাইছে এটা মনে করেন লো ছোট বোন, মানে ছোট বোনের চেহারাও সুন্দর, বয়সও কম, স্মার্ট, খুব ভালো, আমার মানে আমার সাথে পুরো সেম ম্যাচিং হয়ে যাবে। পরে যখন দেখাইলো তখন তো আমি চিন্তালাম কি মা কি করে আর আব্বাই কি করে, মেয়ে তো আমার তো ভালোই লাগতো, আর মেয়ে তো সুন্দর আছে আবার ছোট বয়স কম কি করে। তখন আমার স্বাস্থ্য করে বললাম কি রে তুই ভালো করে দেখ, আর এক কাজ কর মেয়ের একটা ছবি তুলে আনো মোবাইলে, পরে ওর থেকে মোবাইল আছে আমার তো তখন মোবাইল নাই, আমি বলতেছি অন্ধকারে ছবি তুলে নিয়ে বলো, তাহলে এক কাজ করবো আমরা দিনের বেলা একদিন আয়া দুজা মুলা নিয়ে যাবেন কি বস, আমি হ্যাঁ ঠিক আছে। পরে মেয়ে দেখতে দেখা দেখে গেল, মেয়েরা অ জিগেলো অনেক কিছু, কি বন্ধু লেখা পড়া করছে, মেয়েগুলো এসএসসি পাস, তারপর মনে করেন সবকিছু জিগাইলো, নাস্তা টাস্তা খাওয়া মেয়ে দেখে 520 টাকা দিলাম মেয়ে হাতে, ও দিল আর কি আমার চাষতো ভাই দিল মেয়ে দেখে। পরে আমরা কই কাকা ঠিক আছে তাহলে এখন দেখা দেখে শেষ আমরা জায়গা কি করে কহ, তোমরা তো যাইবা কিন্তু একটা কথা আছে, আমি কি তোমার শাশুড়ি মেয়ে তো তোমার পছন্দ হয়েছে, আমি হ্যাঁ মেয়ে আমার পছন্দ হয়েছে, এখন ভাই বুঝেন মেয়ে আমার যেটা দেখাইছে ওটা আমার পছন্দ হয়েছে, কিন্তু হেরা যেটা দেখছে ওটা কিন্তু ওই মেয়ে না, পরে আমি বুঝতেছি হ্যাঁ মেয়ের পছন্দ হয়েছে, তো আমার চাষতে পারি করে তোমার কহ আমারও পছন্দ হয়েছে, সে ভালো কথা আমরা ওখান থেকে আসুন। এই টাইমে আমার ওই শাশুড়ি বলতো কয়ে শোনেন এখানে একটু বসেন আপনি বলে কথা আছে, পরে আমরা তিনজন পরে দেখি টাকা দিল 3,000 আমার, আমি কিসের টাকা এটা কয়ে এটা রাখেন এটা আপনি কাগজ করতে, কাগজ চুরির টাকা মানে বুঝলাম না জিনিসটা, আপনার আব্বারে জিজ্ঞাসা পরে আমার টাকা দিচ্ছে আমি আর নেই নেই, পরে আমার চাষতো ভাই রাতে দিয়ে দিছে টাকাটা, কয় টাকাটা রাখেন ওরে দিয়ে, পরে আমি কই আমি আবার এটা দেখিনি,
আচ্ছা
নিয়ে এক সাইডে করে নিয়ে দিছে তো আমি আর দেখিনি খেয়াল করিনি বারে নয় টেন, ওই টাকাটা নিয়ে ও লইল, লইয়া পরে আমরা বাসায় আইলাম, বাসায় মারে কইছি মা আব্বা ছিল না তখন, মারে কইছি মা তোমরা কি দেখেছো, তোমার চোখ মুখ কি গেছে গা নাকি, কয় কে কি আমি অহন্তরি তো বুড়া হওয়া নাকি ঠিক মতো কি করে তোমরা, আমরা যে মেয়ে দেখলাম মেয়ে তো মনে করো মাসাল্লাহ ভালো, আর তোমরা কি করে কি করছ তুই, তোর মাথা ঠিক আছে, আমি আমি আমার মাথা ঠিক নেই ওই মনির জিগাও, মনির কাছে হক আর কি ঠিকই তুই বলছিস মেয়ে তো সুন্দর বসো কম, কয় বাবা জানি না তোর বিয়ে তুই করলে তুই রাজি তুমি তার, আমি চিন্তা রাজি অমু জান আমি হ বিয়া করবো আব্বার, কিন্তু বিয়া আমি করুম কিন্তু সময়ের ব্যাপার আছে না, আমার ওই সময়টা জানে।
আচ্ছা,
মানে যেদিনকে আমি দেখেছি তিন দিন পরে দিয়া
ডেট ফালা দিছে।
হ্যাঁ, ডেট ফালা দিছে, আব্বাই ফালা দিছে আগে। ওই আমার কাপড় চুপুর কিনে টেকা দিয়ে দিল 3,000 কাপড় চুপুর বানানের। পরের দিন আমি যেদিনকে দেখেছি, এর পরের দিন মানে কাজের থেকে আমি আইসি, আর পরে রাতের বেলা খুঁজতেছি দোস্ত আমার স্বাস্থ্য বের করতেছি, মুনির এক কাজ কর, তুই আর আমি কালকে, আমার বন্ধু আছে বৃহস্পতিবার ছিল, মহরমের একটা বন্ধু ছিল, এক কাজ কর তুই আমি কালকে সকালে যাইবো, কোনো ভালো কথা যাইবো, আমিও কামে যাইবো না, সমস্যা নেই। পরে আমরা সকালবেলা 10:11 দিয়ে গেলাম দুজনে হাঁটতে 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 বাসার তো কাছে ওখান থেকে। যাওয়ার পরে এখন ওই মেয়ের যে ভাবি একটা চাষতবে ভুয়ো আছে, ওই হেদেই উঠানে খারাই দিছে। আমরা যার পর সালাম কেন দিলাম, বসতে দিল, ঘরে তো বসলাম, শরবত দিল, খাইলাম, বিস্কুট দিলাম, খাইয়া দাওয়া করে এখন আমি কইছি ভাবি আপনি বোন একটু ডাকেন, নাম হলো জেসমিন।
আচ্ছা,
মানে নাম ঠিকই কইছে,
নাম ঠিকই বলে,
নাম ঠিকই বলছে, আমি জেসমিন একটু ডাকেন, কি ব্যাপার কি হয়েছে এখনই ডাকা দেখি খাই, মজা লিতে আমার লাগে। আমি না একটু ইমার্জেন্সি একটা কথা আছে ডাকতে হবে, মেয়ে ভিতর তুমি কইতাছে, ওই বলতেছে, রাত্রে তার কথা বলেনি আমাদের সাথে, জাস্ট দেখছি আমরা ভিতর থেকে, ও বলতেছে যে আব্বাই মা যারে দেখছে, ও বলতেছে কি এর দেখা দেখি, একবার বিয়ার পরে দেখা,
মেয়ে বলতেছে
আমি খাইছি, এই কথা কেমনি গুলো আমি বলতেছি, আমি দেখতেই পারি, আমি যার বিয়ে করুম যার সাথে সারা জীবন থাকুম, আর আমি দেখতে পারুম না, আমার অধিকার আছে না, আছে ভাই, কিন্তু দেখার বই আছে এই বন্ধু 3-4 বার, আর কত দেখবেন, পরে আমার জেট ইয়া নন শেষ হয়ে যাবো দেখলে দেখতে, পরে আমি যখন টিপকে মুটকে মারলো পরে জিদ্দা আমরা আগলাম, যা আর কিন্তু দেখছি মনের একটা সান্ত্বনা দিলাম, যেদিনকে দেখে এলাম পরের দিন বিয়ে।
আচ্ছা,
আমাদের মনে করেন আত্মীয় স্বজন কেউই জানে না, আমার 5টা মামা, মামারও জানে না, আমার 3টা কাকা আছে হারাও জানে না, মানে আব্বাই গোপনে করা রইল। পরে বজে দিয়ে তাও মনে করেন 30-40 জন মানুষ গেছি, আমি ওই যে এলাকায় থাকতাম পরিচিত আছে অনেক, আব্বার আবার কাকার পরিচিত আছে, বরজাতি হেরাই গাড়ি পাঠাইলো, আবার ওই চাচা হলো আবার পুলিশ, মানে মেয়ের আপন চাচা না, চাস্তু চাচা, পুলিশের এসপি, এমনি তো মোটামুটি প্রভাবশালী, গাড়ি টাড়ি পাঠাইলো, আমরা গেলাম বিয়ার বরজাতি গেলাম, যার পরে মনে করেন মেকআপ করাইছে, বিশ্বে যাবেন না ভাই, একবারে মানে পুরো পুতুল
এরকম ভাবে।
এখন যেদিনকে মানে বিয়া হইতাছে, যখন বিয়ার আমার সাথে আমার মানে একসাথে বসায় নাই, আমার এক ঘরে রাখছে, ওরে আরেক ঘরে রাখছে, পরে বিয়ে আমার থেকে আগে পড়ায় নিল, নেওয়ার পরে কবুল টুবুল করায় ওর করায়, পরে যখন একসাথে বসাইছে মানে তখনই আমার একটা মানুষের একটা লেভেল আসছে না, যে উচ্চতা কতটুকু হইতে পারে আমি যারা দেখছি, আর ও কতটুকু হইতে পারে, এখন দেখি ও উচ্চ অনেক বেশি, পরে আমি মনিরে কইতেছি, মনিরে দিতে আমার দিছে কান পাতলো, তখন আমি নতুন যাবো, আমি তো এত কথা বলতে পারি না, চুপ করে রয়েছি, আর মুরবি টুরবি আছে অনেক কথা কওয়া যায় না, পরে নুমাল মুখে দিয়ে আমি ডাক দিতেছি ভাই এদিকে কি হয়েছে, আমি কি রে, আমরা যে মেয়ে দেখলাম এটা তো অনেক খাটো, আর এই মেয়ে তো এত লম্বা হইলো, কিন্তু চেহারা সৃষ্ট কিরম যেন লাগতেছে, আর এটা বিয়া না, এলে উচ্চ জুতা পা দিছে মনে হয়, মানে আমার এটা বলতেছে আর মেয়েকার বিয়ে করছো তো চেহারা ফিস অন্যরকম আসে, আমি ঠিকই তো আছে, চেহারা সুন্দরই তো আছে, আর আমার অতটা সেন্স নেই, কারণ অন্ধকারে দেখছি তো, একটা মুমের আলোতে আর কতটুকু দেখা যায়, ওর থেকে আমার দূরত্ব ছিল কমসেকম 4-5 হাত।
আচ্ছা,
ভিতরে কি বুঝে যায় সিস্টার ভালো করে, তারপরও আমি কি যা যা উইতাছে উইতাছে কপালে যা আসতেছি, বিয়ে শাদী করা আমরা বাড়িতে নিয়ে আসলাম,
বিয়ে করে ফেললাম,
হ্যাঁ বিয়ে তো শেষই, বিয়ে শেষ, খাওয়া দাওয়া শেষ, বজাতি গেলাম আমরা, আবার চলে আইলো, আমরা চলে এলাম, বোনে বাসা এলাম, তো আমরা মায়ের খুব কান্না করছে করতেছে, আসলে মায়ের জানার টাইমও কান্না করছে, আসার টাইমও কান্না করছে, পরে আমি আয়া পরে জিগে আমি তুমি এত কান্না করতেছো কি, আমি মরে গেছি গা, আমার মনে হয় কি তোর জীবনটা শেষ হয়ে গেল বাবা, মানে আমার মায়ের বলতেছে, আমি কি করবো এগুলো, তুমি দোয়া করো আমার জীবন শেষ হয়ে গেল, কয় না আমার কেমন দিন লাগতেছে বাবা, মায়ের বলতেছে মা তো, পরে আমি কই না এইগুলো তুমি টেনশন করো না, যা হয়েছে আল্লাহ যা করবো ভালোই করো, না আমার তো কেমন দিন লাগতেছে, পরে রাত্রে মনে করেন একটু বাহিরে গেলাম, বন্ধু বান্ধব গুলো দেখা করলাম, আর ওই মেয়েটা ওই যে ফেরদৌসি, ওই মেয়েটা বিয়ের মানে খবর টবর কিছু জানে না, ওরা তো অন্য বাসায় থাকে, পরে ওই বিয়ের দিনই রাত্রেবেলা খবর পাই আইসে, আমার বলতে আপনি এই কামটা কেমনি করলেন, আমার বুঝতেছে আমি কি কেয়ার, আমি তো বিয়ে করি না, আমার জোর করে করেছিলাম বাসে, আমি তো তোমার করতে চাইছিলাম, যাই হয়েছে হয়েছে বাদ দেবে, পরে তোমার লোক কত করবে, পরে কান্না টান্না করে লাগে লোক, পরে যখন আমার রাত্রে 11-12টার দিকে হবে এরকম টাইমে আমার যখন ঘরে ভিতরে দিল ভাবি আর সবাই মিলে, ঘরে তো কয়েল জ্বালাইছে, ওই রাত্রি মনে করেন আমি ওর শরীরে টাসু করিনি, তো কথা হচ্ছে এটা বলছি সবকিছু বলছি, ওর সাথে আমার ওরকম একটা
কোনো কিছু
হয় নাই, তো কথাবার্তা এমনি জাস্ট এগুলা বলছি। ভালো কথা, ওই রাত্রে আমরা শুয়ে রয়েছি, যখন আজেন দিব এরকম টাইমে ঘরের ভিতরে আগুন লেগেছে,
ঘরের ভিতরে আগুন
লেগেছে, ওই যে কয়েল জ্বালিয়েছিলাম না রাত্রে বালিশের কইরা আগুন লেগেছে, আগুন কি অনেক আগুন লাগছে। পরে মানুষজন আয়া নিবাইলো নিবাইলো, ওই আমার শ্বশুর বাড়ি থেকে আবার লোকা লোকা আসলো নাস্তা নিয়ে সকালবেলা, আমার গরু দিকে নিয়েও আমার শালা আছে একটা, ও আসলো আগে নাস্তা রাস্তা করলো আমার সাথে, ওরা মনে করেন গেলাম পরের দিন, মানে যেদিনকে বিয়ে হয়েছে এর পরের দিন তো বৌভা, আবার আমাদের বাড়িতে বৌভাতে অনুষ্ঠান করতেছে বাসায়,
আমিও
বুঝতে পারিনি এখনো, মানে মেকআপ তো এখনো আসে,
এখনো মেকআপ আছে,
মানে ও তো মুখই ধুইনি, ও শুধু জাস্ট কুলি করছে। আমি বলতেছি তখন প্রায় 10:11 বাজে যেতেছে, হঠাৎ আমি রুমে ঢুকলাম, দেখি বয়া বয়া চাইল বাঁচতেছে, ওই আমার নানি হেরা মানে ওদিকে আশেপাশে ভাড়াটি আর কি, নানি আছে একটা মুরুব্বী আছে, হ্যাঁ কি করছে কতগুলো চাইলে ডাইল দিয়া বাঁচাইতেছে, মানে হ্যাঁ নিয়ম হেরা পালন করতেছে। আমি আবার গেলাম, আমি জায়গাতে কি বাবা তুমি খাওয়া দাওয়া করছো, কয় না করুন, আমি খাওয়া দাওয়া করো আর ফ্রেশ ট্রেশ হও, শাড়িটা পাল্টাও, ওই বিয়ে শাড়ি পরে রয়েছে এখনো, চেঞ্জ হয় না। তো মানুষে আমি কি রে মানুষে কি বলবে এগুলো আর তুমি বুঝো না, পরে আসে নানি কইতেছে কই তুই এই শাড়িটা খুললে পাল্টা, পরে না শাড়িটা খুললে পাল্টাইছে না, পাল্টানোর পরে ফ্রেস ট্রেস হয়েছে না, মেকআপ তো একটু কমছে, তখনই আমার ভিতরে একবারে আতঙ্ক শুরু আছে, কি ব্যাপার কি এটা তো ওই মেয়ে না। তখন আমি আমার ওই কাস্টমারে ফোন করলাম, আরেকজনের নাম্বার দেন, তুই তাড়াতাড়ি আয় বাসা, কি আমি তুই ইমার্জেন্সি তুই এখন আসবি, খুদ ভাই আমি তো অফিসে এখন কিভাবে আসবো, তুই ছুটি নিয়ে আয় ভাই, ও আইলো ঘন্টা এক দেড় ঘন্টা পরে ও আসলো, আসার পরে আমি দেখ দেখে তো আমরা যেটা দিই সেমে না রে তাহলে কি করলি তুই, পরে এই ব্যাপারে আর ওর সঙ্গে কোনো বিস্তারিত কথা বলিনি, কারণ বললে একটা সমস্যা হতে পারে। পরে আমি যাক দু একদিন যাক, তারপর আমি দেখি কি করা যায় এটা। পরে ওই দু একদিনই ভিতরে ওর সাথে আমার কোনো দুর্নীতি মিলন হয়নি। পরে ওদের বাড়িতে আমার ওই দিনকে নিয়ে গেল, মানে বউ ভাতের অনুষ্ঠান মেয়ে এবং কি জামাই নিয়ে যাবে, তো আমি আমি কই না আপনার মেয়ের আপনার নিয়ে যান, আমি আজকে যাবো না কালকে যাবো না, কয় না এটা হয় না, এটা আমাদের এলাকার নিয়ম, তোমার যেতে হবে, তুমি রাতে চলে এসো সমস্যা নেই, কিন্তু এখন যেতে হবে। তা আমি গেলাম, এলাকার মানুষ যত মানুষ আসছে যারা যারা আমার দেখছে সবাই দিকে আমাদের খালি তাকাতে, আমি বলতেছি হয়তো নতুন জামাই এই কারণে তাকাইতেছে, কিন্তু আমি বুঝতে পারিনি যে কোন দিকের থেকে তাকাইতেছে আমার দিকে, কারণ মেয়ের বয়স আমার বয়স সেম না, মেয়ের বয়স কমসে কম আপনার আমার থেকে 5-6 বছর বড় হল। আমি আর ওদিন কিছু বললাম না, যাক টাকা দিয়েছি টাকা থাকুক, আমি ঘরে দেখো ঘরে গেলাম, যা বুঝলাম আমার ছবিটুকু তুললো তুলে টুলে আমরা ওদিনকে রাতে খাওয়া দাওয়া করলাম, মানে আমার ছোট ঘরে রেখে আমি চলে আসবো, মানে আমার আর একটা খেলা ওই ভাবি আরা ভাই এটা যদি আপনি জান গা দেন একটা খারাপ হলো, আপনি ভরে যাবেন না, আমি এলাকার নিয়ম হলে আপনার ভরে আপনি পলাই যাবেন না, বালিশের নিচে টেয়াটু রেখে আপনি পলাই যাবেন, এটা একজন নিয়ম, আমি ঠিক আছে আপনি একটা নিয়ম যেরকম এরকমই করুন, আমি ভরে পালাই যাবেন ভরে আহ বললাম পলাই। ওই দিনকে আমার জোর জবরদস্তি ধরছে আমার ওয়াইফ যে আজকে আমার সাথে,
আমরা একটা বিরতির শব্দ পেয়েছি, আমাদেরকে ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে, আমরা 4 মিনিট পর আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আপনারা আজকে জয়কে শুনছেন, জয়ের জীবনের অপ্রিয় সত্যগুলো একের পর এক উন্মোচিত হবে এবং তার জীবনের সবচেয়ে বড় বড় ভুলগুলো রয়েছে সামনে। আমরা ফিরে আসছি ঠিক 4 মিনিট পর, সঙ্গেই থাকুন। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ, 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
চার মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং জয়কে আপনারা শুনছেন আজকে তার জীবনের অপ্রিয় সত্যে। আপনি যদি কনফেস করতে চান জয়ের মতো তাহলে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আরো একবার বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি ফোন থেকে যে নির্দেশনা শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। জয়, তারপর
আমার সাথে এগুলা হলো না, কারণ আমি তো চাই না, কারণ আমি যারে দেখছি তারা তো পাই নাই, তারও বিয়েও করি না, আমি ওর সাথে কেন এগুলো করতে যাই। এগুলো চিন্তা করে আমি কেলাম শুয়ে রয়েছি, ও এক সাইডে মাথা ঘুরে দিয়েছে, আমি এক সাইডে মাথা ঘুরে শুয়ে রয়েছি।
আপনি কি ওকেও তখন বলেননি?
না না, বলি নাই
তখন, বলেন
বলুন বলেও পরে আমার বাসায় যখন যাবো তখন বলুন, আমার চিন্তা এটা।
আচ্ছা, এটা হচ্ছে ওদের বাড়িতে?
হ্যাঁ, ওর বাড়িতে বৌবাতের দিন আর কি।
আচ্ছা আচ্ছা।
রাত্রে প্রায় ফয়জুর আছেন এর আগে আমি ঘুম থেকে উঠে আমার ছোট বেড়ে করতেছি, তুই সকাল হইলে যে আমার চাষ তো মন্দিরে পাঠাই দিন তুই মন্দিরে যাই।
তখন আপনি আপনি ওই মেয়েটাকে দেখেননি? যে মেয়েটাকে
দেখি নাই।
আচ্ছা,
পরে আমি ফয়জুর আজিনের পরে পরে বাসা থেকে বাইরে আপলাম। হ্যাঁ, আমাদের বাসায় আমার মায়ের
একাই
একাই আমার মার কাছে আইলাম। আর পরে মা বলতেছে কি রে এত ভোরে তুই আ বললি? আমি হ্যাঁ, নিয়ম বলে ভোরে ভোরে জামাই যাইতে হবে, বললে কেউ না দেখে তাহলে আ বললাম আমি। উপরে মার গেছিস মা আমি এখন কি করুন কয়ে কে কিছু, আমি কই আমরা যে মেয়ে দেখছি মা, এই মেয়ে আমার কিন্তু বিয়া দেয় নাই, বিয়া দিস অন্য মেয়ে কই কস কি বাবা। আমি তো হ কয় তোর বাপি তোর জীবনে নষ্ট করলো, এর লেগে তো কিছু জানি তোর, তুই ওর মনে কি জানি বলব, এর লেগে আমি কইলাম না তোরে তুই করিস না বাবা এই বিয়া। আমি কইলাম তুই কলি যে মেয়ে পছন্দ হয়েছে, আমি তো হ মা আমার তো যে মেয়ে দেখায় সেই মেয়ে তো আমার পছন্দ হয়েছে, কিন্তু ওই মেয়ে তো ওই মেয়ে না। পরে ওই চাস্তু ভাই আছে না মুনির, পরে আবার পাঠাইলাম ওই দিনকে ওই যে তারেক রানার জন্য, আমার ছোট ভাই রানার জন্য, যে ওরে নিয়ে আয় যায়।
আচ্ছা,
পরে ও যা ওরে নিয়ে এলো, আর আমি ওর একটা ইনফরমেশন দিলাম যে তুই জিগাবি ওই বাসে কি ওর কোনো বোন আছে না অন্য কোনো মেয়ে দেখায় বিয়া দিছে, এটা আশেপাশের মাইছে তো ছোট বলে পেন জিগাবি যে ওই জিয়াসমিনের কি কোনো বোন আছে, যদি থাকে তাহলে আর কোনো কিছু জিগাবি না। পর ও আবার জিগাইছে, জিগার পরে দুজনের তো জিগেছে, দুজনে গেছে হ্যাঁ বোন আছে একটা রুবি নাম, কয় কই গেছে, কয় বিয়ের আগে তো হ্যাঁ বোনের বউ আসে গেছে, কোন জায়গায় কয় সিদ্ধি। আচ্ছা, ওই কথা জিগা যখন আমার বিকেলবেলা কইলো ওখান থেকে আয়া যে এই ঘটনা, তখন তো মনে করেন আমার মাথায় একশো যে কি করছে এই বউটা, আমি এই বউটা কেমনে শুধু। তারপর মনে করেন সবাই আমার চাপ দিল যে যদি তুই একটা কিছু করস তাহলে হ্যাঁ পারবি না, তাহলে শক্তিশালী যাক বাবা জীবনের বিয়ে একটাই হয়, তুই এ মেয়ে কালা হোক আর ধলা হোক যাই হয়েছে দশ বেশি ওইটা সেটা তুই এ মেয়ে সংসার কর। তাহলে আমি চিন্তা করলাম যাক আমার বাপে যেহেতু কইলো মা যেহেতু কইলো আমি করবো, এখন আমি কই এক কথা ও আমার লোক আরেক কথা, আমি যদি কই জানিয়ে চলো ও চলে ভামি, মানে আমার কোনো দামই নেই ওর কাছে। আমি যদি ওর বলি যে আমার জামাটি ধুয়া দাও, কে তোমার মায়ের তো ধুয়ে তো না
এই ধরনের কথা,
আমি হ্যাঁ আমি জামা দিতে আসি নাই বাড়িতে, তা আমি যদি কই যে কয়টা ভাত রান্ধ, কারণ মা তো বিয়া করেছিল এখন একটু কষ্ট কমানে লেগে, ও দেখি বয় বয় টিভি দেখি সারাদিন মায়ের পাক করতেছে, তখন আমি যখন কামে তো না আসি দুপুরবেলা লাঞ্চ করতে আইয়ে ও আমার ভাত বেড়ে দিব না, সেটা মায়ের দেয় বাইরে ও দেয় না।
আচ্ছা,
তখন কিন্তু আমার সাথে মানে ওগুলো হয় নাই তখনও না। পরে আমি কইতাছি একদিন মারে কইতাছি মা হন আমি কি করবো, আমি কিন্তু ঝ্যামুকে হ্যান এরকম করলে, কয় না বাবা কই যাবি কি করস, তোর মুখ মিশাই তুই ডাকা সরাইলাম আর এরকম করলাম, তুই যদি আমাকে এই কথা করতে তাহলে আমরা কই যাবো। অনেকদিন এরকম যাইতেছে, একদিন খুব খারাপ একটা মানে সিরিয়াস একটা জ্বর আইলো আমার।
আচ্ছা,
সিরিয়াস জ্বর, এখন ঝড়ের ভিতরে আমার তো অবস্থা খারাপ, মায়ের মাথা পানি দিতেছে, ও পানি এনে দেয় না, ওর বাবা টিভি দেখে ওই হানে যায় ওই ঘরে যায়, ওই আমার ওই যে একটা দুলা ভাই আসলে চাষতো বোনের জামাই হেললে খাড়ায় খাড়ায় কথা কয়। ওখানে আমি কি ব্যাপার কি খারাপ, আমার জ্বরটা ভালো তারপর তাহলে ফাইনাল দিয়েছেন কি বলবো। পরে পরে জ্বর দুই তিন দিন থাকলো, থাকার পরে জ্বরটা ভালো হইলো মোটামুটি, ওরে আমি আলাদা ঘর তো নিছি আমি, ওরে আমি জিজ্ঞেতাছি আচ্ছা তুমি কি আমার সংসার করবা নাকি না করবা, কয় হ করুম, আমি যদি সংসার করো আমি যেভাবে বলুম একটা মেয়ে যেভাবে করে তোমার ওইভাবে করতে যাবো, আর আমার যতটুকু কর্তব্য আমি অতটুকু পালন করুম, কয় হ্যাঁ ঠিক আছে দেখা যাবো কে কে কেয়ার করতে পারে। পরে ও কিলো গেল ও বাড়িতে আমার না কুয়া।
আচ্ছা,
ওর ভাই আইসে ওর বাল্য হয়ে গেছে, আমার মার ওখানে গে আমার আব্বার ওখানে আমার ওখানে গে, ওর ভাই আইসে ওর বাল্য হয়ে গেছে। পরে আমি ফোন করছি আমার কাস্টমার মোবাইল দিয়ে কি বলো তোমরা চলে গেলা, কয় হ আমার ভাই এসে আমার ভালো লাগে না এই লেগেছি। পরে আমি আবার গেলাম ওই দিন গাড়াইতে, গেল গা কি লেগে কি সে আবার আমি না গেলে রাগ করতে পারে বা লয়ে আসি গা। পরে আমি আস্তে আস্তে সব ভুলে যেতে চাইতেছি ঘটনাগুলো, যাই দিই ওই যে ওই মেয়েটা যে মেয়েটা আমরা দেখছি যাই দিই ঘরে ভিতরে ওই মেয়েটা, ওই মেয়ে আমরা দেখে আস্তে করে রেখে দিয়েছি এদিকে আসেন। পরে কয় কি সে ভাই, আমি কই আপনি বাসে কোনটা, হঠাৎ দিয়ে প্রশ্ন করতে শুনছে আমি না এমনি আপনি দেখিনি কখনো আর এবারে ঝামাই তো আমি জিগিতে পারি না ঘরে ভিতরে কে আসেন না আসে কহ এটা আপনি তো আমার দুলাভাই আমি আপনি দুলাভাই মানে কেমন দুলাভাই আপন দুলাভাই আমি এটা কি আপনি আপন বোন কহ আমি বিয়ের ভিতরে আপনি দেখলাম না কই আসেন কয় আমার ভাই একটু সমস্যা আছে এর লিগে আমি আমার বোনকে পাঠাতে আসি
মানে পুরো চিটিংবাজি যেটাকে বলে
পরে আমি কইতেছি হ ঠিক আছে ভালো কথা আপনি গেছিলেন কাতে বিয়ের ভিতরে কি আপনি আইতলেন না আমার আইতে জানি কি আমার বইলে আমি আপনি বইলে রাইছে সবাই এসে আপনি আহেন নাকি হ্যাঁ এই কথা ভিতরে আমি কই কি আপনার ভিতরে আমি বিয়ে করছি আমি দেহারি করি নাই কই কে আমি আপনি দেখছি আমি বিয়ে আপনার ব্যবহার কথা হেল্লো বুঝছে এই মানে এক কথা দুই কথা আমার পুরো লাগে আছে চাষার খবর দিছে ওর চাষার আমার একটা কথা খুবই একবার যুবক রাখলেন না আমার কইতেছে আমি যুবক রাখলাম মানে কি করবেন আপনি আপনার মাই আমি অহনি ছেড়ে দিব এই মেয়ে আমার লাগবো না 50,000 এক লাখ টাকা আমি শুনতে আমি দিয়ে দিব এই মেয়ে আমি বিয়ে করবো না এই মেয়ের লোক একদিন সংসার করি না করবো না এই কথাগুলো আমি গেছি পরে আমার নামে মামলা দিল ওই যে আমি মনে করেন গেলাম বাড়ির থেকে বাড়ি গেছি গা মানে জিত দেয় হ্যাঁ এত কাহিনী হইলো আমি এই মেয়ের বিয়ে করতে চাই নাই যেটা করতে চাই সেটারও করতে চাইনি অন্যরা করে এসে আমার এই মেয়ের নিয়ে তো আমি থাকুন না পরে মারে গেলো মা আমি আমার ভালো লাগে না আমি অন্য কোথাও যাবো গে যাবি গা বাবা কই যাবি আমি জেনে মন জেনে জানবে তোর বেতন পাইলাম কদিন পরে পায়া ওই মেয়ে কিন্তু ওই বাড়িতেই আমাকে বাড়িতে রাখে নেই পরে আমি গেলাম বেতন টেতন পায়া গেলাম ও চট্টগ্রাম চট্টগ্রাম যা মনে করেন আমগো এলাকার একটা লোক আসলো পরিচিত আর কি আরে ফোন ফোন করে হার লোকে কন্ট্যাক্ট করে আসে গেছি চট্টগ্রাম যাই ছুটে কামে লাগলাম জায়গা 15 দিনের ভিতরে এক মেয়ের লোক সম্ভব হইলো মানে আমার বন্ধু বন্ধু যা আসেন বন্ধু বন্ধু বয়া লোকা ওই নিশা ডিশা করতো ওরা অগল ঘুরতাম উঠতাম ওরা গাজা রাজা খাইতো আমিও খাইতাম মানে টেনশন আর কি ওরা আস্তে আস্তে খাওয়া আমি শিখে আসি গা 15 দিনের ভিতরে খাওয়া শিখে আসি গা প্রতিদিন যা খেয়ে খাইতাম ডিউটি শেষে না খেলে আর ভালো লাগতো না পরে খেতেন গাঞ্জি আর কি পরে প্রতিদিন খাইতাম খাওয়ার পরে ভালো লাগতো না না খেলে ওগুলো 15 দিনের ভিতরে কুলো অনেক কুলো হয়ে গেলাম পরে আমি আমার এক বন্ধুর কইতেছি দোষ আমার তো একটা প্রেম করা দরকার কস কি কোন মেয়ে পছন্দ হয়েছে তুই দেখ তোর যে সুন্দর চেহারা তোরা প্রেম করার ঘন্টায় দিতে 5টা ফ্রেন্ডে বলতেছে তোর ঘন্টায় দিতে 5টা প্রেম করেন বিয়ে করেন 2টা দিনে আমি বলি না ওই মেয়ের আমার পছন্দ আমার একটা মেয়ে পছন্দ দিল ওই মেয়েটা আমার পছন্দ দিছে আরে আরে ক আরে মেয়েরে ডাক দিছে কয় এদিকে ও বেশি ভিতরে গায়িকা কইতেছে কয় ওই যে পোলা ডেপসস কহ কই পোলা তোর পছন্দ করে তোর বিয়ে করবো তুই গার্মেন্টসে কাজ করেন হ্যাঁ তুই রাজি আসস না না আসস কো আমারে পরে পোলারে কইতে কয় আমার বাপতে 2-3 দিন সময় দিন কয় একদিন সমাধান জীবন তোর পরে আমার এক হইলো কয় দোষ অরে রাজি করাই তোর তুই এখন রাজি আসস না কিনা আমি অরে ওই রাজি হয়েছে কয় কইছে 2-1 দিন টাইম নিছে আমি 2-1 দিন টাইম নিতে দে হঠাৎ করে তো করম ধরা নেই 2-1 দিন টাইম নিক আমি ঘুরুমপুরুম 2-1 দিনের লগে দেখুন তারপর পরে একদিন বন্ধ হইলাম গেলাম অনলাইন ঘুরতে ওই মেয়ের লগে আমার বন্ধুরাও গেল হুইলার দিয়ে পরের দিন মেয়ের গেলাম কাজে বসে নিয়ে বিয়ে করে আসলাম মেয়েও রাজি
মেয়েটার ফ্যামিলি সম্পর্কে জানতেন
মেয়ের কিছু জানতাম না আমারও মেয়ে কিছু জানতো না মেয়েরও আমার কিছু জানতো
একদিনের মধ্যে বিয়ে করে ফেললেন
মানে 15 দিনের ভিতরে আর কি
15 দিনের মধ্যে বিয়ে করে ফেললেন
বিয়ে করে ফেললাম ওই মেয়েরে আমার বন্ধুরা কাকি বসে লয়ে গেল
এবং আপনি প্রথম স্ত্রীকে তখনও ডিভোর্স দেননি
দিয়েছেন না পরে বিয়ের 2 দিন পরে মেয়ে বলতে আমাকে বাড়িতে যেতে হবে তোমার আমি যেমন আমার শ্বশুর বাড়ি না আমি যেমন না পরে ওই বাড়ির থেকে খবর দিল কেড়ে জানি মানে আগে নিতে মেয়ের আবার একটু দারিদ্র ছিল খুব চট্টগ্রাম বাড়ি কক্সবাজার ওদিকে কাছাকাছি পরে মেয়েকে বাড়িতে গেলাম যাওয়ার পর দেখলাম একবার আর্থিক অবস্থা খারাপ মেয়ের মা ওই যে কাঠুরি আছে না কাঠ কাঠ এগুলো বিক্রি করে তা মেয়ে কাজ করে টেকা টুকু বাড়াইতো তারপরে ওই মেয়ের সাথে প্রায় 4 মাস সংসার করলাম সংসার করে কোনো ছেলেমুলে হলো না মানে নেই নেই পরে প্রায় 6 মাসের মতন সংসার করলাম করার পরে একদিন হঠাৎ করে মানে ওর সাথে সংসার করতেছি এখনো দুজন চাকরি করতেছি খাইতেছি লইতেছি ভালোই হঠাৎ করে রাত্রে আমার মোবাইল কিনছি তখন আমার মোবাইলে একটা ফোন এলো রাত্রে 10:11 দিকে আমার মোবাইলে একটা ফোন এলো ফোনার পরে আমি কই কি রে এতটা ফোন দিল আর নতুন সিম আমার বাড়ির তো কি নাম্বার জানে না দেখি তো আমি আবার কল করলাম কল করার পরে একটা মহিলা ধরছে, সালাম টালাম দিলাম, কত দিলাম, কে আপনি এতটা দিয়ে কল দিয়েছেন, কে আপনি কে, তুমি কি সাগর বাবা? আমি কই না আমি সাগর না, কয় ও আচ্ছা তাহলে রং নম্বর। পরে আমি কিছু আবার কল দিছি, মানে ভালো করে যাচাই করি এটা কেটা, এরকম একটা মানসিক টেনশনে বললাম আমি। তখন আমি আবার লগালে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে ধরছে একটা মেয়ে, মানে ওর আম্মু মানে ফোন রেখে গেছে গা, ও আয় ধরছে, ধরা বলে আমি কে, আমার আপনি কে, আপনি ফোন দিয়েছেন, আপনি জিজ্ঞেস করতেছেন আমি কে আপনি, আমি বলছি কিছুক্ষণ আগে নাম্বার আমার একটা ফোন আসছিল, এখন কে করছিল, দেখেন আমার মা তো একটু বয়স্ক, হয়তো আমার মা ভুল নাম্বার আপনি ফোন করছে, হয়তো কে করে দিতে আপনি নামে গেছেন আপনি নাম্বারে। পরে আমি কি আপনার নাম কি, পরে কইল আমার নাম রুজিনা, কই থাকেন, কয় আমাদের বাড়ি চকরিয়া, আপনার নাম কি, আমি কইলাম আমার নাম জয়, কয় জয়। পরে আমি আবার ওখানে একটা নাম চেঞ্জ করে দিলাম, মানে কয় আপনার পুরা নাম কি, আমি কি আকাশ আহমেদ জয়, মানে পুরা নাম আকাশ দিলাম, আকাশ আহমেদ জয়। পরে ওই মেয়ের সাথে ওই যে আমি এদিক দিয়ে কাজও করতেছি সংসারও করতেছি, আর ওই মেয়ের সাথে আমার প্রতিদিন কথা হইতেছে, মেয়ের মার সাথে কথা হইতেছে, মেয়ের সাথে কথা হইতেছে, মানে এমন একটা সম্পর্ক আছে মেয়ের মার সাথে আমার সাথে, মানে প্রতিদিনই আমার কয় বাবা আইসো অঙ্গ বাড়ি বেড়াইতে আইসো ওইটা এটা, মানে কয়টি থাকে আমার। পরে একদিন আমি গেছি অনেক টাকা বেতন পেয়েছিলাম 12,000 টাকা। পরে ওরে আমার ওই বোর নাম ছিল পারুল, ওই যে বিয়া করলাম গার্মিসে, ওর নাম ছিল পারুল। পরে আমি কই পারুল তুমি রোজার ই দাইতেছে, রোজার ইদিকে তুমি বাড়ি যাবা, ক তোমার নিয়ে যাবো আমি গান দিয়ে মনে কই কে, আমি কই না আমার ভালো লাগে না তোমাকে দেখে, তুমি 5-6 দিন বেড়া আসো, রোজা শেষ তো ই চাইতেছে, আমি কই তুমি 5-6 দিন বেড়া আসো। আমার চিন্তা হলো কি, ওরে আমি ওই বাড়িতে পাঠাই, ওকে বাড়িতে পাঠাই, আমি যাবো ওকে বাড়িতে, ওই যে ওই মেয়েটা রুজিনা, তো ও কে না আমি একলা যাবো না, আমি তাহলে তোমার দিয়ে আসলে তুমি থাকবো না, কহ দিয়ে আসলে আমি থাকবো। পরে আমি দিলাম রোজার ঈদের একদিন দুদিন আগে ছুটি পাইছি, তারপরে আমি ওরে নিয়ে গেলাম
পারুলে,
হ্যাঁ
বাড়িতে,
ওদের বাড়িতে। পরে আমি ওর বাড়িতে দিয়ে এলাম, দিয়ে এলাম কি চালাইতে একদিন আগে, পরে গেলাম, যাওয়ার পরে আমার শাশুড়ি বলতেছে এখন তুমি কেমনে যাবা জামাই, এক কাজ করো কালকে তুলে তুমি যাও। আমি আবার বলছি কি আমাকে বাড়িতে যাবো, মানে ওখানে যে মিথ্যা বললাম একটা আইতে না দেয়, তাহলে আমি বললাম যে আমার আমার মা ফোন করছে, হ্যাঁ আমার মা তো মনে করেন আমার প্রতি রাগ অনেক, আমি না কয়ে পড়ছি এখন আমার যাইতে গেছে, আর যদি না যাই তাহলে আমার যারা সম্পত্তি আমার জীবন আর, মানে হ্যাঁ বলে একটা মিশ্রদ করে আমি আইলাম, কয় ঠিক আছে তাহলে আজকে তো যাওয়া সম্ভব না, তুমি কালকে সকালে যাবো। আমি হইলো ওই যে কন্ট্যাক্ট করছি রুজিনা, অগবাসায় যাবো ঈদের আগে ওই যাবো। পরে ওদিন 10টার দিকে বাড়ি, অগবাড়ির থেকে আবার অগবাড়ি যেতে আধা ঘন্টা লাগে, একই মানে এলাকার ভিতরে জেলা ভাগ আলাদা থানা জেলা একটাই। পরে আমি আবার গেলাম ফোনে 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 ঠিকানা নিয়ে নাস্তা নিয়েছি প্রায় 1,000 টাকার নাস্তা টাস্তা নিয়ে গেছি, তখন চুল টুল অনেক বড় বড় ছিল, তো পরে গেলাম যাইতে তো পরে সন্ধ্যা আসে, যাওয়ার পরে মুরগির মাংস রান্না করছে, ভাত রান্না করছে আমার জন্য, আইতা সেটা কইছি, পরে ভালোই আপ্যায়ন করলো, রাত্রেবেলা খাওয়া দাওয়া করলাম, আবার নাস্তা টাস্তা আমাদের দিদি নিলাম এটি খাওয়াইলো, তখন হেরা আবার আমার বায়োটা নিতেছে, মানে আপনি কে কে আছে, তখন আমি বললাম যে আমার মা নাই আব্বা আছে,
জি
মানে আমার মা মারা গেছে, আমার আব্বা সৎ বিয়া করছে, সৎ মা আমার দেখতে রে না বাইক দূর করছে, এলাম বাইক নেওয়া করছে,
জি
এক ওই কথাটা বললাম।
আচ্ছা মিথ্যা একটা কথা,
হ্যাঁ মিথ্যা কথা বললাম, এইগুলো বললাম বুঝলা এখন কাছে, তখন আমি তো আমি আসছি আমি আর যাই না বাইক থেকে আসছি 3 বছর এর ভিতরে একদিনও জানি, পরে টাকা পয়সা কত জমাইছো, পরে আমি কই ব্যাংকে টাকা পয়সা আছে আমার 2 লাখের মতো, পরে কত ভালোই চাকরি বাকরি কি কত শোনা কি আমার ব্যবসা নিজে করবো, আমি তো দেখি আল্লাহ কি করায়, মানে কথা বললাম ওর মা বলছে ওর একটা বোন থাকে চট্টগ্রাম, ওর বোনের সাথে কন্ট্যাক্ট করছে যে আমি আইসি তুই কালকে বা পরশুকে চলে আয় আমার বাসায়, পরে আমি আমার যাইতে দেবো ঈদের মানে 2-3 দিন থাকতে দেবো আমার, আমি বললাম ঠিক আছে থাকুন। ওই দিনে রাত্রি আমি সবাই ঘুমাই দিয়েছি, আমি ওই যে রুজিনার সাথে কথা বলতেছি, কথা বলতে 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 মানে এক পর্যায়ে এমন অবস্থা হয়ে গেছে যা মানে দুজনে একটা সিঙ্গলি খারাপ হয়েছে,
আপনার একটা অবৈধ সম্পর্কে
অবৈধ সম্পর্ক হয়ে গেছে,
হয়ে গেছে ওকে।
এখন কিভাবে হয়েছে এটা ও বুঝতে পারলো না, আমি বুঝতে পারলাম না, মানে হয়ে গেল তো। এখন ও আমার বলতেছে তুমি যে এই কামটা করলা এখন তুমি মনে করো আমার তোমার বিয়া করতে হবে, আমি বলি দেখো তুমি আমার ভালো করে যাচাই করো না, চিনো না জানো না, তুমি আমার কেমনি বিয়া করবো আমি তোমার কেমনি করি। ওই মেয়েটা তখন কিন্তু ক্লাস 9 পড়ে, পড়ালেখা করতেছে রানী।
আচ্ছা
পরে ওর বোন আসলো, আসার পরে আমার নিয়ে এলো চট্টগ্রাম, ওই মেয়েরা আমার আমার একসাথে না চট্টগ্রাম আমার আমার এই তুমি এখন যে কাজ করো ওই কাজে ভালো লাগে না, তুমি অন্য একটা কাজ করো। আমি কি কাজ করুন, গাড়ি চালানো যদি শিখতে পারো তাহলে তোমার এক মাস পর বিয়ে হইব। আমি বলতেছি ঠিক আছে এক মাসের ভিতরে আমি গাড়ি চালানো শিখবো। পরে এক মাস জানে গো 20 দিনে আমি গাড়ি চালানো শিখে গেলাম। শিখার পরে আমি গাড়ি চালাইতেছি মোটামুটি ছিল একটা ভাই তিনটা বোন ওইটা বড় বোন। পরে আমার কয়ে তোমার 5,000 টাকা দিলাম, তুমি আমার মারে কো না। তাহলে কেউ বলছি কেমন জামাই বিয়া শাদি করতেছে টাকা পয়সা নাই। পরে আমার বলতেছে কয়ে এখন ইয়া করো বিয়াটা করে ফেলাও। ওই ওই যে বাসে যে আইসি আমি ও বাসে আমার সাথে প্রতিদিনই হইতেছে আমার সাথে রিলেকশন। পরে আমি কই গিয়ে আমার ওই ওর বড় বোনের বলতেছি আপু আমি এখন বিয়ে করবো না, বিয়ে 2-3 বছর পরে করবো। পরে কয় কিল্লে বিয়ে করবো না, তুমি আমার বোনের জীবন নষ্ট করে বিয়ে করতে হবে তোমার। পরে হঠাৎ করে ওই এলাকা আবার আমার দুই একটা বন্ধু বান্ধব বসেছিল, ওই গাড়ি ড্রাইভিং শিখছি, ওরা হেল্পার টেবার আছে, ওস্তাদ আছে। হ্যাঁ গো দাওয়াত দিলাম, যাক বিয়ে করতে যেয়ে দেবো করে গেলে হ্যাঁ থাকো হ্যানি কোসাব যাকো 2 রুম ফ্লাট টু আমার 1 রুম দিয়ে দেবো হ্যানি থাকো গাড়ি চালাইব। পরে আমার বন্ধু খবর দিলাম ওরা আইলো বিয়ে দিতে, হ্যাঁ 2 লাখ টাকা কাবিন করলো। আমি তো আর জানি না তখন কয় টাকা কাবিন করে না কি করে, 2 লাখ টাকা কাবিন করলো বিয়ে করে দিল। ওই একটু ভালো প্রায় 2-3 মাস সংসার করতেছে। এর ভিতরে ওই পারুল আছে না, পারুল আমার ফোনের পর ফোন দিতেছে। পরে ফোনের পর ফোন দিয়ে আমি আর একটা না একটা বুঝাই দিই। পরে ওর লোক আবার যে প্রায় তো 2 মাস হয়ে গেল সংসার করতেছি, একদিন কেলাম বুঝিনা করলাম যে আমার তো বাড়ি যেতে দেবো টাকা পয়সা নেই, আমার কয়টা টাকা দো আফার তুলে। পরে আফার তুলে 5,000 টাকা দিল, গেলাম আমি আমার ওই বাসায় ওই যে পারুলের বাসায়। পারুল বাসায় যে টাকা দিলাম 2,000 আর কইলাম যে আমি তো কাম কাজ করতে নেই বাড়ি দিয়েছিলাম, 2,000 টাকা রাখো আর এটা খরচ মুচ করো, আমি আবার এই সামনের মাসে ও থাকবো না ওই এলাকায় নগো বাড়িতে থাকবো না, আমার সাথে চট্টগ্রাম থাকবো, দুজন চাকরি করুন এই কথা কয়ে। তো আমি বলি ঠিক আছে এই মাসটা থাকবো, আমি এই মাস পরে রুম নিয়ে তোমার নিয়ে যাবো। মানে ওই মাসের ভিতরে আমি আনন্দ আর
কোন স্ত্রী এটা আপনার?
ওটা যে পারুল
স্ত্রী,
হ্যাঁ দ্বিতীয়। পরে আইলাম আবার ওখান থেকে 2 দিন থাইগা আইলাম আবার ওই রুজিনার কাছে।
আচ্ছা
3 নম্বরটা
আপনার প্রথম স্ত্রী ছিল হচ্ছে জেসমিন, দ্বিতীয় স্ত্রী হচ্ছে পারুল,
আর
তৃতীয় স্ত্রী হচ্ছে
রুজিনা।
রুজিনা প্রথম স্ত্রীর সঙ্গে আপনার যোগাযোগ তখন টোটালি অফ?
অফ।
সে কোথায়?
সে যখন আমি চলে আসি তখন ওনার বাপের বাড়িতে ছিল,
মানে আপনার শ্বশুর বাড়িতে সে ছিল। আর যে মেয়েটা পারুল তাকে তো আপনি রেখে আসলেন হচ্ছে তার বাপের বাড়ি,
তার বাপের বাড়ি।
আর তৃতীয় মেয়েটি যে মেয়েটি রুজিনা, তাই তো?
এখন ওর কাছে আছে,
এখন আপনি ওর কাছে আছেন গল্পের আপনি এই জায়গাতে। ওকে প্রিয় শ্রোতা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, নইলে আপনাদের কন্টিনিউটি জায়গাটাতে একটু সমস্যা হবে। ওকে হ্যাঁ বলুন। তারপর
ওই ওরে রাইখা 2-3 দিন পরে আমি আবার ওই রুজিনার কাছে চলে আসলাম।
রুজিনা মানে আপনার
যাক আমি আমি ধ্যানে থাকুম না, আমার অন্য অন্য রুম লোক।
আচ্ছা
মানে আমি আপনার সাথে থাকুম না, আমরা বাসা নিলাম। এর ভিতরে পারুলের লোক কিন্তু সম্পর্ক শেষ, বলেছি বন্ধ করে দিছে।
ওকে
পারুলের লোক সম্পর্ক শেষ, ওইটাও শেষ এটাও শেষ, এখন অল্লয় চলতেছে। পরে আমার কইতেছে কয় ঠিক আছে রুম নিছো ভালো করছো, এখন রুমে তোমার সামান লাগবো খাট লাগবো ফ্যান লাগবো।
পারুলের লগে সম্পর্ক শেষ মানে
সিম বন্ধ করে দিয়েছি,
সিম বন্ধ তো সম্পর্ক শেষ,
সম্পর্ক শেষ মানে অল্লয় কত
মুহূর্তে যোগাযোগ করতে পারে
না।
আচ্ছা
পরে
আপনি রুজিনার সঙ্গে? তো
রুজিনার সঙ্গে, কারণ রুজিনার সঙ্গে বাসাও নিছে আলাদা। নেওয়ার পরে আমার আমার ওই বড় বোনের মানে জেঠু বলতেছে কারণ তো রুম নিছো আর তোমার তো টাকা পয়সাও নাই আর বাড়ি তুমি তো টাকা পয়সা আনতে পারবা না, এখন কি করবা? আমি কি করবো বাবা, এখন আপনি আসেন বড় বোন আপনি তো জানেন। পরে কইতে কয় ঠিক আছে তোমার একটা খাট একটা শোকেস তারপর এই একটা।
আমরাও কি আপনার বাসা বাড়ি সম্পর্কে কোনো খোঁজ খবর দিল না?
হ্যাঁ বলছি তো ওকে বলছি,
শুধু বলছেন বকে কিন্তু কি
বলছি যেটাই মানে বিশ্বাস করছে। পরে আমরা বলতেছি কয় এগুলা যখন লাগবো কইছে তারপর 3 দিন পরে এগুলো আমার দিয়ে আলো, একটা খাট দিল, একটা শোকেস দিল, একটা ফ্যান দিল, তারপর একটা ওয়ার্ড্রোব দিছে আর মাছ মনে হয় টুকটাক যা লাগে হান্ডি পা দিল সব দিছে। কি এত টাকা পাই তুই? চাকরি বাকরি করে না মানে আমার ভিতরে সন্দেহ ঠিক আছে, মানে হ্যাঁ জামাই আবার ফাস্টফুডের দোকান আছে, তো ফাস্টফুডের দোকানে আর কয় টাকা লাগবে? এত টাকা খরচ করে বাসায় একটি টিভি ফ্রিজ সোফা সেট মানে অভাব নেই, ফ্ল্যাট রুমে থাকে 2টা রুম, মানে আমার ভিতরে একটা মানসিক ইয়া ঢুকে গেল যে কি করে। হ্যাঁ একদিন আমি আর পিছু এসে যাইনি, এটা চিন্তা করে অনেক দিন এরকম করতেছে, একদিন আর পিছু এসে গেলাম। তখন আমি আবার ওই সোয়েটার কাজই করি, সোয়েটার সুপারভাইজারের কাজ করি। পরে হ্যাঁ পিছু এসে গেলাম, যাওয়ার পর হোটেলে ঢুকছে, ঢুকার পরে একটা বেটার লোক এক রুমে ঢুকতেছে। প্রাইম হোটেলে অনেক হারাইছি, ততক্ষণ যতক্ষণ না বাড়াইছে বাড়াইছে আমি আসি, আমার দেখছি দেখে কি ব্যাপার আকাশ তুমি এখানে কাজে যাও নাই? আমি বলি না আপু আমি একটা কাজে আইছি। তো কি কাজে? হ্যাঁ বুঝতে পারছি কি, আমি অন্য মেয়ের সাথে আইছি, আমার এদিকে আস, আমার নিয়ে গেলো একটা ফুজলিক পার্ক আছে, ওই ফুজলিক পার্কে নিয়ে গেলো
ডাইরেক্ট।
আমার কয় দেখো আমার তো মা বাপ নাই আর আমার স্বামী মনে করো অল্প টেয়ে কাম, যেটাই কাম করে এটা ফ্ল্যাট বাড়াই হয় না, তোমার সাথে আমি সব শেয়ার করি, তুমি কিন্তু কে রেখে সুখে না, আমি কিনা কে রেখে সুখে না, সব মানে হ্যার যা যা ঘটনা অবৈধ কাজ যতদিন ধরে করে সব খুলে আমার।
পরিবারের
সবাই জানে কিন্তু আমি কিছু জানি না। তখন আমি ধরতে পারছি ওই যখন গেছি,
বুঝতে পেরেছি। বলার পরে কি কারণে?
বলার পরে আমার বলতেছে এইগুলো আমি করি এই কারণে করি আমার সংসার চালাইতে হয়, তাই কি করুন কও ভাই, তুমি যদি মাইসির কও তাহলে তোমার ইজ্জত যে এই কথা ও বলতেছে তোমার ইজ্জত যে তুমি যদি যা চাইবে তা পাইবা, কিন্তু তুমি কোনো কথা কইতে পারবে না। পরে আমি কইছি ওরে, আমি কই দেখেন আমি তো এই আপনার বোনের নিয়ে সংসার করব, ওকে অবৈধ টাকা নিয়ে আপনি এইগুলো করবেন এই সংসার জীবনে টিকবো না, আপনার লগে আমি থাকুম না। এই কথা কইয়া দুদিন পরে মানে আমি গেলাম আমার এক বন্ধুর পাশে যে আমি থাকুম না, তুমি থাকবো না, তুমি তুমি টাকা পয়সা পারবো কি, তুমি খাইবা কি, আমি কাম করে খেমু, ঠিক আছে তুমি পারলে কাম করে খাবো।
ওকে আরো একটা বিরতির ঘন্টা, মানে এই নাকি সম্ভব বিয়ে নিয়ে একেবারে ছেলের হাতের মোয়ার মতো অবস্থা। যাই হোক একের পর এক চরিত্রের জায়গাটিতে কিন্তু দাগ পড়েই যাচ্ছে। আমরা ফিরে আসবো ঠিক রাত একটা টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে। তিন নম্বর বউয়ের জায়গাটিতে আমরা রয়েছিলাম, রোজিনাকে বিয়ে করেছে হচ্ছে আমাদের আজকের অতিথি জয়, এবং সেখান থেকেও চলে যাওয়ার পরের ঘটনা কি আমরা শুনবো ঠিক রাত একটার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ ফিরছি ঠিক রাত একটায়। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও 89.2 এ। আমি আর জি কি বিয়ার রয়েছি আপনার সঙ্গে, এবং আজকে এখানে জয় তার জীবনের অপ্রিয় সত্যগুলো বলছে। আমরা জয়ের কাছে আবারও ফিরছি, তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। হ্যাঁ জয়, তারপর
তারপর ওখানে আমার বন্ধুর বাসায় গেছি, আমার বন্ধু কিরে তোর তো পারুলে অনেকদিন খুঁজছে আমার বাসায় এসে, আমি বললাম পারুলের লোক তো আমার সমস্যা হয়েছে, কি আমি সারা ছিল কইটা তো আমার কইল না, ওরাই বিয়ে করে দিছিল ওই যে গার্মিসে, আমি কই হ সারা ছিল আছে তুই জানোস না,
কাকে বলছেন আপনি?
মানে আমার বন্ধুরে, আমি বললে তো আমার সারা ছিল কিনলে আমি সমস্যা হয়েছে, আরেক পুলের লোক সম্ভব করে আমি বললে সম্ভব গ্রুমকে এর কথা কইছি, ওরে মানে ওই রাইট থাইকা মানে আমি আবার পরের দিন সকালবেলা আইলাম ওই আমার জেঠিস বাসায়, আমার আমার বাসা আলাদা, আমার জেঠেশ্বর বাসা আলাদা, মানে একই ফ্ল্যাটে রুম আলাদা, আর আমি গেলাম আমার জেঠেশ্বর রুমে ডাইরেক্ট, যা বলতেছি আপা টোকা দিতেছি কে, কে আমি গা পা আমি খুলছে, তবে রুমে ভিতরে কেউই নেই, একই তবে কব হোক বয়া সে রুম দরজা আটকাইলো, আটকা কইতেছে কখনো একটা কথা কই, তুমি যেগুলো দেখছো ডাইরেক্ট কইতেছো, যেগুলো দেখছো এগুলো মনে করো কেউ কাছে কইব না, আমি যা চাও তাই পেব। আমি বললাম না আমি কিছু চাই না, আপনি যখন আমি এক কথাই কই আপনার বোনের আমাদের সম্পর্ক বাদ করে দেয় সারাসারি করে দেয়, আমি এগুলো করুম না। তাহলে তুমি কি করবা? পরে ও জোর করে ধরলো আমাকে, বুঝতে ধরছে উঠছে। ওটার পরে এসে কইতেছে দেখো আর একটা কোনো যদি কথা হনে হারা তাহলে তোমার মানুষদের শেষ আমার শেষ। হ্যাঁ ওই মহিলা আয়া হারে দেখলাম টাই দিল 20,000। পরে আমার কইতেছে কয় টেকা লাগবো তোমার? আমি বললাম লাগবো না। পরে আলমারি দিয়ে টেকা রেখে টয়লেটে গেছে, টয়লেটে ঢুকছে আমি বাড়াতে গেছি লাগিয়ে দিছি, লাগিয়ে দিয়া আলমারি দেখি কি আলমারি দিয়ে টেকা মানে 40,000 টের মতন আসলো, সবকিছু মিললো। আমার একটা চেইন আসলো নিয়ে আমি আসবো মানিক। পরে ওই মানিক গোবাসে কয় আমার বাড়িতে চল ডাইরেক্ট, তোর একটা দোকান মোকান করে দিন। পরে গেলাম আমি দেখ মোবাইল টোবাইল সিম টিম সব বন্ধ করে তুই, আমার নতুন সিম নিয়ে আসবে, আমার একটা সিম নিলাম। নেওয়ার লগে গেলাম গৈরাইতে, ওই একবারে ওই যে নোয়াখালী, নোয়াখালী যায় 15 দিন ছিলাম ওগো বাসায়, 15 দিনের ভিতরে ওগো বাসায় থাকিয়া প্রায় 5-6,000 টাকা খরচ করলাম খায়া খুয়া। আমার কি দোকান করবি তুই? আরে গ্রামে চলবো, চল নোয়াখালী শহরে কিছু দোকান দিয়ে আগে শহরে কিছু দোকান দিতে গেলে কম থেকে লাগবো। কয় একটা মেয়ে প্রেম করা দিতে সেটা ওই মেয়েটা নিয়ে আর নিচ্ছে না,
মানে এটা আপনার সঙ্গে বসে প্ল্যান করছে।
প্রাণ বুঝ দেখ এগুলো রিক্স, কয় আমি সব জানি কোন জায়গায় কি করে। আমি হোটেল চাকরি করছি 1 বছর, মানে ওই যে হোটেল আছে আবাসিক হোটেল, হোটেলে চাকরি করতো। পরে আমার কয় আমি চাকরি করছি, তুই যদি করতে পারস তাহলে আমি নিতে পারবো। পরে কয় তুই সুন্দর করে আসোস, অনেক স্মার্ট আসো, তুই যদি পাম ফ্যাম মারস আর আমি যদি কই যেটা আমার বন্ধু আর কেউ নেই পৃথিবীতে, এমনি বন্ধু আর পৃথিবীতে কেউই নেই। পরে একটা মেয়ে পড়ালেখা সারান দিয়ে দিছে, মানে 19 পরে সারান দিয়ে দিছে। পরে ওই মেয়ের সাথে মেয়ের চেহারাটা বেশি সুন্দর না শ্যামলা, কিন্তু এমনি চেহারা সুন্দর আছে। তারপরে 2-3 দিন পরে দেখা করলাম ওই মেয়ের সাথে, ওই যাইতেছে আমার বন্ধু যাইতেছে।
বন্ধুর নাম কি ছিল আপনার?
মানিক।
মানিক, মানিকের সঙ্গে আপনার পরিচয় কিভাবে ছিল?
মানিকের সঙ্গে ওই যে পারুলের গার্মেন্টসে কাজ করতাম না,
ওইখান থেকে পরিচয় ছিল। এই মানিক আপনাকে এই মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে?
দিতেছে।
আচ্ছা, এই মেয়েটার কি সাথে মানিকের পরিচয় ছিল?
এই মেয়ে অগবাড়ির কাছাকাছি, মানিক গোবাড়ি আর অগবাড়ির কাছাকাছি।
এবং এই মানিক যে মেয়েটা বিক্রি করে দেওয়ার প্ল্যান করছে, তার মানে মানিক এই ধরনের কাজের সঙ্গে জড়িত ছিল?
হ্যাঁ, এগুলো আগে ছিল জানতাম না, পরে জানছি আর কি। পরে আমি কইতেছি কি ওই ইমেল যদি যোগাযোগ হয়, মেয়ের বাপ মুখ অনেক বলে খারাপ, আমার কইছে কই মেয়ের বাপে গো শক্তি আছে টেকা বসে আছে, কয় যদি বিয়েও করতে পারস তাহলে লাভ, আর যদি লড়াই দিতে ভাগে আর হোটেলে নিয়ে দিই নেওয়ার পরে আমরা মনে হচ্ছে টেকা দেওয়া আয়া পড়ুন, আমি টেকা দিবো আমরা হোটেলে নিয়ে দিন আমি টেকা দিবো আমরা আয়া পড়ুন, তাহলে আমার বিক্রি হয়ে গেছে এরকম সিস্টেম। অন্ত বাসে নেই, আমরা তো এই শহরে আইছি হোটেলে থাকতেছি, এখন ওই মেয়ের লগে দেখা করতে যাই আবার হোটেলে আয়া পড়ি। এখন এরকম করতে করতে প্রায় আমার টাকা তো 40,000 না আরো কম ছিল, অবকাশে 5,000 খরচ করছি, আবার এমনি হোটেলে থাকতেছি, দুজন খাইতেছি, আবার অবকাশে যেতেছি প্রতিদিন, মানে খরচ দিতেই আছে টাকা। টাকা খরচ দিতে প্রায় আমার 13,000 টাকার মধ্যে খরচ হয়ে গেল, মানে 6-7 দিনের ভিতরে ওই 5,000 সহ। প্রায় আমি কি দোষ, টাকা যা আসলো এদিন শেষ হয়ে যেতেছে আস্তে আস্তে, কি করুম কয়ে হোক বেটা এদিকে হইতে হইতে আমরা আপন 1-1.5 লাখ। আমি কই দেখ তুই যদি পারস তাহলে চেষ্টা কর, আমি রাজি আছি। এই কথা কোনো পরে অহন ওর লয়া ওই যে ও মেয়ে লয়া মানে আমার কইছে কয় তুই ওই যায় থাকিস আমার রইলে, আমি খবর দিম যে তোর লয় দেখা করবো ঘুরতে মুরতে যাবো, ওরা পান্তম দিয়ে নিয়ে মুখে হয়ে যা থাকবে, আমার ফোন করে করলে আমি কই ঠিক আছে। আমি ওই শহরে আমি তো শহর চিনি না, নোয়াখালী শহর যাইনি কোনোদিন, আমি কই দিই ঠিক আছে তোকে শহরের ওই জায়গায় থাকুন, যে জায়গায় কত কইছে যে থাকলে আমি ওই জায়গায় তুই আমার নিয়ে যাইছি ঠিক আছে। পরে আমার যে ঠিকানা দিল মানে যে স্থানটা দেখা দিল আমার ওই স্থানের মতন আমি থাকলাম, থাকানোর পরে ওই আইলো ওই মেয়ে নিয়ে আসে, মেয়ের বাইরে নিয়ে আসে। কয় ওই ওই আমার কইতেছে মানে ফোন করে তুই তো যাবি না লগে দিয়ে আহ তুই তুমি যাবি না কোনো, আমি মনে করবো এটা আমার বন্ধু, লগে যদি কোনো পোলা টোলা হয় মানে আমার কয় নাকি আমার মানে যে টেকা আছে আমার তুই মাইরা খাইবো। পরে আমি তো আর বুঝতে পারিনি, আমি তো ওরা সরল সুযোগ ভাবছি আমি ওই মেয়ের নিয়ে আইসি আর মেয়ের বাইরে নিয়ে আইসি, মেয়ের বাইরে কই এসে বলে যে ওই পোলাটা আপনার বোনের লগে ডিস্টার্ব করতেছে, আপনার বোনের ডিস্টার্ব করতেছে, হ্যাঁ আমার থেকে টাকা ডুবে চাইতেছে এই কথা কয়ে ওই পোলায় আমার মাই শুরু করছে। আমি চিনি না, আমার এক উন্দা গুন্দি ঘুষি ঘুষি দিয়ে একবারে দিদ্ধ কাইটে মুটে আলাইছে, ঠোঁট মুট কাইটে আলাইছে।
ঠিক
মানে ওই মেয়ের ভাই।
কেন
আমি চিনি না
কি কারণে?
মানিকে কইছে বলে আরে যে ওই মেয়ের লগে আমি মানে মেয়ের ডিস্টার্ব করতেছি, মেয়ের যন্ত্রণা করতেছি, মেয়ের ডিস্টার্ব করি, তারপর মেয়ের লগে প্রেম করতে চাইতেছি, মোবাইলে আজেবাজে কথা কই, এগুলো মানিকে ওই মেয়ের বাইরে কইছে। ছোট ভাই কলেজে পরে সেটাই কি হচ্ছে আবার আইসে, ওই আবার আমার ফোন করে কি কইতেছে কয় যদি কোনো লোক আহে পুরুষ লগে কিন্তু যাইস না, ভাববি যে আমার বন্ধু এলাকার বন্ধু বান্ধব নিয়ে আইতেছি আর আমি মেয়ের বেছিলাম আসি হাকিস এগুলো করে আমার পাম্পত্তি মাইরা মানে আমার টেকাটি খাওয়ানো লেগা আমি তো বুঝতে পারি না ওই লগে যে টেকা আছে সব লাই যাব এর ভিতরে আই আমার আন্দার বন্ধু খুশি কিসে ভাই কিসে আমার বকবি করতেছে কয় তুই আমার বোনের ডিস্টার্ব করস এই কথা কয়ে ওই মানিকে আবার কি আমার পকেট মুখে ধুরা হয় ধুরে রাখছে মায়ের তো স্যার ধরে রাখছে আমার কাইডে ঘুরে টেকা ধরে আছে মোবাইল টেকা
মানে মানিক আপনাকে প্ল্যান করে একটা ফাঁদে ফেলেছে। ওকে
পরে মাইরা টেকা ধরে গেল আর ও আমার হালাস হয়ে গেল ওখান আমি যে মানে চট্টগ্রামে আমি মুহি ভাড়াও নেই ঢাকায় মুহি ভাড়াও নেই মানে আমি কই যাই আমার কোনো ঠিকানাই নেই ওখানে। পরে এক লোকের কইতেছি ভাই এরম এরম ঘটনা হয়েছে আমার কিন্তু সিন্ধেকে এটাই দুলে আছে দেন মাইরা মুরা। পরে ওই লোকে কি করলো মেডিকেলে নিয়ে গেলো মানে একটা ডাক্তারের দোকানে নিয়ে গেলো আমার মানে ওই যে ছোট দোকানটি আছে না নিয়ে ব্যান্ডেজ করাইলো ঠোঁটের ভিতরে আর এই হান্দা মাথার হান্দা আর ওষুধ কিনে দিল মানে 20-25 টাকার ওষুধ কিনে দিল কয় ভাই বাবা এগুলো খাও আর তুমি কই যাবা আমি আমি চট্টগ্রাম যাবো আমার তো বাবার টেয়া নেই কয় ঠিক আছে একটা ট্যারাফিকের কাছে গেছে ওই মেন রাস্তায় যায় ট্যারাফিকের কয় ভাই অর্থ সিন্ধের এই ট্যাগ নিয়ে আসে মাইরা ওষুধ মুষুধ আমি কিনে দিলাম আপনি একটা গাড়ি দুটে দেন চট্টগ্রামে একটা গাড়ি দুটে দেন একটা গাড়িতে আমার উঠে দিছে। তারপর ওখান থেকে আসলাম ওই আমার জেটেশ্বর বাসায় মানে রুজির বাসায় রুজির বড় বোনের বাসায়
যেখান থেকে আপনি টাকা চুরি করে গেছেন সেই বাসায় আপনি
আবার আসলাম।
কোন চিন্তা করে
চিন্তা করলাম যে ওখানে একটা প্ল্যান করে আসছি বাসে প্ল্যান করছি মানে কর্মুজি যে টাকাটি নিয়েছিলাম আমি একটা ব্যবসার কাজে নিয়েছিলাম আমার এক বন্ধু কইছে মানে এরকম একটা প্ল্যান করে মানে হারে বুঝে বন্ধু কইছে ভালো ব্যবসা করবো অনেক টেক ইনকাম হইব পরে আমার টেক বসে সব লেগে গেছে মানে এতটুক একটু সত্যি কিন্তু আবার একটু মিথ্যা হবে টেকা তো আই নিছে। পরে আমি আসলাম আসার পরে আমার কোনো কথাবার্তা জিগাই নেই আগে না জিগাই আগে বানছে আমার ওইদিকে
বড় বোন
ওটা কিন্তু আবার ও জানে না
রুজিনা জানে
না রুজিনা জানে না দুজিনা জানে আমি খুঁজে নিয়ে গেছি
রুজিনা কি তখন চিটাং ছিল?
হ্যাঁ চিটাং ছিল কিন্তু ওই বাসায় ছিল
ওই বাসায় ছিল
আমি যে বাসায় রাখেছি ওই বাসায় ছিল খাওয়ান দোকান আছে সব আছে ওই বাসায় থাকতেছে কিন্তু মাঝে মধ্যে আবার বন্ধু বাসা আসে আবার যাবে আমি যে আইছি এটা ও আবার জানে নেই পরে জানছে পরে আমার বানছে ডাইরেক্ট আগে বাইন্দা তোর টেকা কি হস টেকা দে তোর আমি খুব ভালো ভাবছিলাম তুই তো টেকা বসে লেগে আছিস তুই টেকা ছিলাম তোর দিতাম না পরে আমি কই আপু যা হয়েছে মাপ টাপ করে দেন আমি কিন্তু টাকা ইচ্ছে করে নিতে চাইনি কয় কিল্লা নিছ আমি গুলো আমার এক বন্ধু লোভের একটা ব্যবসা দেখাইছিল আমারে মানে অনেক টাকা ইনকাম করেন যে 20,000 টাকা নিলে 1,00,000 টাকা দিব আমারে আমি লোভে তো টাকা নিয়ে গেছি এর দেন আমার মাইরা মুড়ে টাকা সব নিয়ে গেছে আমার মিশ্রদের টাকা নেওয়া হয়েছে মাইরা টাকা সব টাকা নিয়ে আসা হয় অন কি করবো আমি আপনি আমার হালাই দিবেন মাইরা লেবেন কি করবেন করেন আপনি বোন বিয়ে করছে আপনি যদি ভালো চান আপনি বোনের শান্তি চান তাহলে আপনি আমার মারতেন না কি করবেন কাটবেন এটা আপনি জানেন।
আচ্ছা
পরে কখন কি করুম তোর সাজা আজকে সারাই তোর বাইন্দা রাখুন এ কথা বলুন পরে সারাই দিই সত্যি সত্যি বাইন্দা রাখছি খাওয়ানো দেয় না কিছু দেয় না সারা রাত বাইন্দা রেখে পরের দিন আবার টাকা পয়সা দিছে করে যা ওষুধ ওষুধ নিয়ে আয় 150 টাকা দিছে করে ওষুধ নিয়ে আগে আমি কি লেগে তোর যে মাইটের খাইছস মারছে সারারা আবার আমি হারাই বাইন্দা রাখছি যা ওষুধ ওষুধ নিয়ে আয় আমি আবার চিন্তা করছি কোনটা যে ওষুধ ওষুধ খাওয়াইতেছে নাকি আবার 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 আমি কিছু করবো নেই দরের ভিতরে আমি আসি আমি আস্তে আস্তে গেলাম কি আমার বাসায় কাছাকাছি আমার বাসায় গেলাম
আপনার বাসায় মানে রোজিনাকে
ও আমার দেখে পুরো পাগল হয়ে আসে তুই এতদিন পর কুত্তে আইসো তুমি কই গেছলা হিডা হিডা আহত আমার মানে কইতেছে তুমি আমার না করে পুরো হয়ে গেছিল আর কোনোদিন যাবো না কো আমি বললাম আমি তো যেতে চাইনি কে আমার এই ঘটনা হয়েছে যেমন নাক মুখ ফাটাই না মাথার মধ্যে ফাটাই না পরে আবার তোমার বন্ধুর বাসায় গেছি তোমার বন্ধু রাইট ঘুরে বাইন্দা থেকে পরে ওর বোন আবার আইসে আয় বুঝে মুঝে গুলো করে বাঁচি আর ভালো নিলে বাঁচি পরে আমার কইতেছে কয় তুমি কি করবা আমি আমি কাম করুম আগের মতন সুন্দর ভাবে কাম করুম সংসার করুম আমার দামি আমার কেউ টেয়া লাগতো না পরে আমি আবার সুন্দর কামে লাগলাম একটা সোয়েটার ফেটে সোয়েটার ফেটে কামে লাগলাম হ্যাঁ কাম করতে আসি মাস ভালোই দুই মাস কাম করলাম সংসারও করতে আসি দুই মাস এর ভিতরেই একদিন সন্ধ্যার সময় আমার ছুটি হওয়া থাকে মানে কারেন্ট ছিল না তো জেনারেটর তেল গেছে শেষ হয়ে, তাহলে আমার ছুটি দিয়ে দিল সন্ধ্যা গীতে। আমি বাসায় দেখি রুম আটকেন না ভিতর দিয়ে, তাই আমি ভাবলাম মানে ও মানে ঘুমায় রয়েছে, মানে ওই যে আমার ওয়াইফ রুজি রুজি না ও মানে ঘুমায় রয়েছে এর লেগে মানে রুম আটকে না। মানে আমি এই যে টোকা দিতেছি গেটে ভিতরে রাখতেছি গেট খোলে না, তখন আমার মানে একটা সন্দেহ ঢুকলো আমি কি মরে টরে গেল নাকি নাকি হাঁস টাস খাইলো, মানে আমার উপরে আক্রুপ করে নাকি রুম পাশে রুমে একটা ভাড়াটি আছে ভাবি বলি করতাম খেলা রাখবিলাম ভাবি দিকে আনতো কি আমি রুজি না ঘরে না কহ ঘরেই তো দেখলো একটা লোক এলো জন কুসে একটা লোক আমি কে এলো একটা বয়স্ক একটা লোক এলো কথা মতো বুঝতেছি যার পরে গেট খুলছে ওই লোকটা বাড়ায় দূর দিয়ে গেছে, মানে আমি ওই লোকের দূরম না ওরে দূরম, আমি ওই লোকটা ধরতে পারলে হাতে নাতে প্রমাণ দিয়ে দিতে পারতাম কিন্তু ওই লোকটা আমি ধরতে নিয়ে দূর দিয়ে গেছে। আর রুমের যা দিয়ে রুমের অবস্থা যে অবস্থা মানে এরা একটা খারাপ কিছু করছে দুজন, তখন আমার বিশ্বাসটা করে থাকে। তারপর মনে করেন আমার বিশেষ তো আর থাকে না, আমি চাইছিলাম যে যা হয়েছে জীবনে ওই মেয়েটার আমি খুব ভালোবাসতাম, বুঝি না ওর আমি খুব ভালোবাসতাম মানে অনেক ভালোবাসতাম, ও আমার অনেক ভালোবাসত, কখনো মানে বুঝতে দেয় না যে ওর ভিতরে এত খারাপ জিনিস, খুব ভালোবাসতো আমার জন্য মানে ওর বোনের সাথে ঝগড়া করছে, এটা দেখে আমি মানে গর্ব করছি যে আমার আমি একটা স্বামী আমার কারণে আমার আপু বোনের সাথে ঝগড়া করছে তার মানে আমার অনেক ভালোবাসে। তার কিছুদিন পরে এই ঘটনা, ঘটনা যখন মুখোমুখি হয়েছি তখন তো বুঝতেলাম যে কি ভালোবাসলো আমার, পরে আমি ওরে মারিও নেই মানে কিচ্ছু কই নেই গা, আমি ওরে যাই জিগে আচ্ছা ওই লোকটা কে তোমার কি কোনো প্রেমিক টেমিক নাকি কোনো হাজবেন্ড নাকি কোনো সম্পর্ক আছে ওর সাথে নাকি কোনো ভাই বেরাদার নাকি কোনো চাষা মামা মানে সব কিছু জিগে এলাম, কয় না কিচ্ছু লাগে না, আমি তো কিচ্ছু লাগে না এই লোকটা তোমার ঘরে ভিতরে কেমনে এলো, আমি যদি একটা মেয়ে হই আমার একটা অপরিচিত পুরুষ আমার ঘরে আসতে পারবো, কয় কেমনে আইসে আমি জানি না, আমি এটা কেমন কথা পাগলের মধ্যে কথা কো মাথা কিছু আছে, কেমনে আইসে তুমি জানো না তোমার ঘরে একটা মানুষ কেমনে আসে এটা তুমি বুঝবে না, কয় হ দুইজন লোক আইলো প্রথম ভাবি গো লোক রুমে একটা লোক ঢুকলো আমগো রুমে একটা লোক ঢুকলো, কয় তেল পরা দিব তোমার স্বামী তোমার ভালোবাসবো বেশি, তো আমার নাইকেল তেল আমি দিলাম আমার তেল পরে দিলে আর পরে আমি কিছু করতে দিল। আলাপ পাইলে না তখন তুমি কি করতে চাও, তুমি কি আমার সঞ্চয় করবো না কহ করুম, আমি তুমি তোমার লোক করুম কেমনি, আমি আমি বলছি তুমি এই কাম করলা তুমি আমার আমার সঞ্চয় আরেকজন লেগে যদি খারাপ কাজ করো তাহলে কেমনি হইব, এই কথা কয়ে আমি তোমার কাজ করে বাইরে আসছি মানে মন খারাপ করে আবলি কই যে আমি দোকানে যেতেছি মাথা ঠিক নেই আমার সিট খেয়ে দেবো, এই কথা কয়ে আয় পড়ছে আয়ার দোকানে অনেকক্ষণ বয়া রইলাম বয়া ভাবতেছি এখন কি করবো এই কথা আমি কেয়ারে কম ওখানে যাই আর বই নিয়ে গুলি তোর বই নিয়ে বিশ্বাস করতে পরে তারপরও আর কিছু কই নেই আমি হইতে পারে একটা দুর্ঘটনা হয়েছে, এ কথা কয়ে আমি বাসায় আইসি রাত্রি 12টার দিকে আগে বুয়া কানতেছে রান্না টান্না করে বয়া কানতেছে ভাত বাইরা সামনে, মানে আমি কি ব্যাপার কানতেছে যে ভাত খাও তুমি না খেলে আমি খাবি না, আমি ভাতই খেতাম না তোর রাতের রান্না কে তোর এই আস হাতে ভাত খেলে আলো মাফ করতে না আমার
এটা আপনি বলেছেন,
পরে আমার কয়ে তোলে আমরা আটকাই তোলেন কোথায় কয়ে ঠিক আছে আটকাই তুলেছি আমি দূরছি আমি কি না থাক কারণ লাগবো না ভাত খাইতেছি খাওয়া দাওয়া করে ঘুমাইলাম, পরে ওর সাথে তো পরে আমার ওই যে তিন চার মাস সঞ্চয় হয়ে যেতেছে ভিতরে ওই যে পেটে সন্তান হয়ে গেছে রয়ে গেছে
মানে উনি প্রেগনেন্ট করেছেন
প্রেগনেন্ট হয়েছে এখন প্রেগনেন্ট হয়েছে আমার কইতেছে যে আমি তো প্রেগনেন্ট হয়েছি আর চার মাস চলতেছে, পরে আমি কই ঠিক আছে ভালো করতেছে যারা ভালো প্রেগনেন্ট হইতেছে এটা ভালো না খারাপ সন্তান হয়ে এটা ভালো, এর ভিতরে আমি কি করলাম হঠাৎ করে আমার তো ডায়েরির ভিতরে আমার বাড়ির নাম আর নম্বর সব লেখা আছে হঠাৎ করে কি মনে করে জানি আমি বাসায় ফোন করলাম,
কতদিন পরে তো
মানে প্রায় দেড় বছর মানে আমাকে বাড়িতে ফোন করছি ফোন করছি তখন আমার ছোট ভাই মোবাইল ধরছে কয় কে আমি আমি ক ভাই আমি কে হ আপনি কই আপনি কত মাসে খুঁজতেছে আপনি আইবেন না আমি তোর ভাবি ওই যে জালকুড়ি তোর ভাবি কি খবর হেরা তা হেনা ভাই মাল লেগে অনেক গেঞ্জাম গুঞ্জা করলো কেস করলো মামলা করলো
মানে আপনার প্রথম স্ত্রী
হ্যাঁ হেরা তো না হেনা
মানে ওই যে আপনি মামলার ভয়ে বাড়ি থেকে পালিয়েছিলেন
হ্যাঁ
ওইটার ওটার কথাই বলতেছে
হ্যাঁ হেরা তো আপনার অনেক খোঁজ যে পাইলে মাইরা লেব আপনি আহেন না ভাই জেন আছেন অনেক থাকে আর আম গায়ে বাসায় পুলিশ টুলিশ আইনা আব্বারে ধরে এলো মারে ধরে এলো আবার দুদিন পর আব্বা মারে সারাই নিয়ে এলো মাইসে টিয়া পয়সা দিয়ে আর 2 লাখ টাকা মতো খরচ করলো মানে সারাসারি করলো আর কি তো সারাসারি হয় নাই ও সারাই নাই
আপনার
আমার আমার হ্যাঁ সারাই নাই আমার আমার তো ডিভোর্স করাইছে কিন্তু ও সারাই নাই
আপনি কিভাবে ডিভোর্স করলেন
মানে আমি করছি
দূর থেকে
হ্যাঁ ইয়া পাঠিয়েছি নোটিশ পাঠিয়েছি আব্বা মা জিম্মি কইছে উনি পাঠিয়েছি কিন্তু এটা ওরা ইয়া করেন নাই গ্রহণ করেন নাই ওর সারে নেই যা এটা হয়েছে পরে আমি তাও আইসি আমি তখন ওই সময় আমার মায়া বয়ে নারেঙ্গু ছিল না এদিন আইসি তখন নারেঙ্গু থেকে যে মামলা মামলা ভয়ে মুয়ে তারপরে আরো ক্রিস্টানি মানুষ দেখো ভয়ে বললো কই যাত্রাবাড়ি যাত্রাবাড়ি এলো যাত্রাবাড়ি আবার আমার এক আপন কাকা এক বাড়ির ম্যানেজার ছিল ম্যানেজার মানে কি 29টা রুমের বাসা একটা এই বাসার ম্যানেজার ওই বাসে আমার মায়া আবার আব্বাই আসলো আইসা এগো সাথে রুম এগো মানে অন্য রুম নিল এগো বাসায় ওই বাসায় আবার আমি আসলাম ওই যে ওখান থেকে মানে মা তখন তো খারাপ ওর এরকম অবস্থা হইতেছে আবার হঠাৎ করে গেলাম কি আমার বাড়ি যেতে হইব মানে রুজি বলতেছে আমার তো বাড়ি যেতে হইব বাড়ি যাবো যাও কদিন হয়ে যাবে আমি দুই তিন দিন দুই তিন দিনের কথা বলে আইসি যে পুরো এক বছর
আর কোনো খোঁজ খবর নেন
নাই সেম টাইম সব বন্ধ রে দিস এক বছর পরে মনে করেন এখানে ঢাকায় চাকরি করতেছি মা বাপ টাকা পয়সা দিতেছি খাইতেছি এরকম আবার হঠাৎ করে গেলাম গাজীপুর মানে এখানে চাকরি করতে জায়গা নেই ওরকম সেফ নেই এই কারণে দুই তিন দিন থাকে দশ বারো দিন থেকে গাজীপুরে একটা ইয়া করলাম সিস্টেম করলাম যা যা চাকরি খুঁজছে বুঝা লোক ধরে গাজীপুর গেলাম চাকরিতে গাজীপুর চাকরিতে যে চাকরি করলাম ওখানে আবার এক মেয়ের সাথে পরিচিত মানে গার্মেন্টসের কাজ করে খুব সুন্দর মেয়েটার লোকের পরিচিত হইল এমনি এমনি ওই জায়গায় অনেক ধরনের মিথ্যা দিলাম ওই যে সেম
তিনটা মেয়ের সাথে তিনটা মেয়েকে আপনি বিয়ে করেছেন শুধুমাত্র প্রথম স্ত্রীকে আপনি ডিভোর্স দিয়েছেন দ্বিতীয় স্ত্রীর সাথে আপনার কোন ধরনের ডিভোর্স হয়নি ইভেন রজিনার সাথে তৃতীয় স্ত্রী তার সাথে আপনার ডিভোর্স হয়নি এক ধরনের সিম বন্ধ করে দেয়া বা গোপন করা নিজেকে তারপর চতুর্থ একটা মেয়ের সঙ্গে আপনি যাচ্ছেন
তারপরে আইলাম ওদিকে প্রায় এক বছরের বেশি হইব দুই তিন মাস ওই মেয়ের লোক আবার পরিচিত হইতেছে আস্তে 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 কথা মতো কইতেছি কইতেছি ঠিক আছে ওই মেয়ে কয় আমার বাপ মা জানি বিয়ে দিব আমি ওই যাই করবো তুমি কে তোমার লোক কোনো প্রেম টেম কথা না পরে আমি কইছি তোমার বাপ মা কই থাকে কো আমার বাপ মা দেশে থাকে ঠিকানা দেবো আমি ডাড়ে গেছি ওরে ওরে না জানাই গেছি কত ঠিকানা এলে আমি যে কবে যাবো এটা কই নি আর আমি ওকে বাড়িতে গেছি গা যাই আমি কইতেছি যে এরম এরম আপনি মেয়ের তো আমি অনেক পছন্দ করি আপনি মেয়ের কি বিয়ে দিবেন না আমার কাছে ওই মেয়ের বাপের কইতেছি মেয়ের বাপের তোমার আত্মীয় মানে তোমার গার্জিয়ান তোমার গার্জিয়ান লাগবো আমি ঠিক আছে আমি গার্জিয়ান আনুম ঠিক আছে গার্জিয়ান যদি আনতে পারো তাহলে বিয়ে দিব পরে হেরা কইল গার্জিয়ান যদি একজন লোক গার্জিয়ান আনতে পারো তাহলে বিয়ে দেবো পরে আমার ছোট ভাই নিলাম যে এই ঘটনা তুই তো আয় তোর দরকার আছে ঠিক আছে ছোট ভাই তো জানে না যে এতগুলো বিয়ে শাদি করছি কেউ জানে না বাড়ির কেউ জানে না পরে ছোট ভাই করেছি দেখ আমি আর একটা মেয়ে পছন্দ দিছে মেয়েটা আমি পছন্দ করছি এখন তুই যদি আস তুই দেখ তুই দেখে যা তুই হয়তো জানে না যে ওই আইলে আমি সেদিনকে বিয়ে করবো আমি কতবার তুই ফাইনাল করে আছি আমার গার্জিয়ান আইব বিয়ের দিন যে না হে তাহলে বিয়ে হইব না আইসে আমার ছোট ভাই আর বিয়ে হয়ে গেছে
আপনার ছোট ভাইকে দেখে তারা বিয়ে দিয়ে দিল
হ্যাঁ এত সহজে বিয়ে দিয়ে দেয় ওই আবার ওই জায়গায় মানে ওর শুধু মামা ছিল ওই মেয়েটার আর বাপ মা ছিল দেশে
আপনি এগুলোকে খুঁজে বের করতেন কিভাবে যে একটা মেয়ে যেখানে খুব বেশি বেগ পেতে হবে না ঝামেলা হবে না
এটা আমি বুঝতাম এমনি বাজি দেবো খুঁজতাম কি মানে যেটা পছন্দ হয়েছে ওই যা দেখতাম ওই গার্মেন্টসে কাজ করছে বাড়িতে টেকা পয়সার সমস্যা ভাই একটা বোন দুই তিনটা এরকম হয়ে যেত আর এখানে থাকতাম একটা মামা আপন না মানে সৎ মামা 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 কিন্তু এই হাগুলোকে থাকতো পরে আমি আবার ওই যে বাড়িতে গেলাম ওকে বাড়িতে গেলাম যা কত গেলাম কয়েছে আর বাপ মা কইছে যদি তোমার কোন গার্জিয়ান নিয়ে আসতে পারো তাহলে বিয়ে হবে আমি আমার মা বাপ চাইবো না জীবন হইব না একে পছন্দ মতো হারে করাইবো যৌতুক লোক এক লাখ দুই লাখ আপনি দিতে পারবেন না আমি আমার একজন যদি গার্জিয়ান হয় তাহলে বিয়ে দেবেন কহ একথা যখন কইছে তখন আমি আমার ছোট বাড়ি নিয়ে আসি
বুঝতে পেরেছি
ছোট বাড়ি নিয়ে আসি ছোট বাড়ি দেখে দিছি কিন্তু ওইটার মনে করেন পরে সংসার করলাম ছয় সাত মাস করার পরে ওই যে রুজিনা আবার রুজিনার ফোন করলাম তুমি নাই তাহলে বাচ্চা পরিচয় দেবো কি আমি আমি কালকে দিতে চাইতেছি তুমি এই কাম কেমনে করলা আমি আবার সত্যি সত্যি গিয়েছি জানানোর পরে বিশ্বে যাবে না ভাই আমার মানে পুরা এলাকা ঘুরাইছে পুরা বাইন্দে এলাকায় ঘুরাইছে ওই পোলারে কালকে ফাঁসি দেওয়া হইব
এরকম ভাবে
চিটাঙ্গের মানুষ কিন্তু অনেক ইয়া সাহস আমার পুরো এলাকায় ঘুরাইছে বাড়ির এলাকা মানে এই পোলারে ফাঁসি দেওয়া হইব কালকে পরে আমি কি ফাঁসি দিবেন আমি পকেটে করে বিষ নিয়ে আইছি সত্যি বিষ নিয়ে গেছি মানে আমার কথা কোনটা হেরা যদি কিছু কয় মরে যাবে আমি তো আর এখন
আপনি গিয়েছিলেন কেন আপনি তো জানেন যে গেলেই আপনার একটা মারধরের ব্যবস্থা করবেন
আমি আর খুব ভালোবাসতাম মানে আর বলতে পারতাম না আর সবাই ভুলে গেছি
আর
বলতে পারতাম না ওর কাছে আমি ভালো একটা জিনিস চাইছিলাম কিন্তু যখন আমার কাছে এই জিনিসটা দিছে তখন আমার মানে সবকিছু তছনছ হয়ে গেছে কিন্তু বলতে পারি না এখনো বলতে পারি না
ওকে হ্যাঁ বলুন তারপর
পরে সব এলাকা ঘুরে এলো রাইত মিশে এখন আমার রাইতে বেলা কালকে সকালে তোর ফাঁসি দেওয়া হইলো পুলিশ এনে জীবন হইতো না এটা সব পাহাড় অঞ্চল সত্যি মানে সব পাহাড় অঞ্চল যে মানুষ মাইরে হালাইতে না কি বুঝতো না পাহাড় এলাকা পরে আমি কি মারবে না আমার এই দেখছেন এটা কি তারা মনে করছে ঠাইল আমি করি বিষের ভুতুল লাগে গেছি একটা, তুমি দেখছেন এটা কি, এটা খাইম আপনার মারা রাখি আমি, আপনি বছর দুগুষ্টি বাইন্ধা দিয়ে যান, যদি খেলে ওরা আমার হাতে না দেন না তোমার কাছে ওরা জীবনে দিব না। পরে কি করছি কি একবারে এক ঢুক মেরে দিছি,
সত্যি
এক ঢুক মেরে দিছি না, মারার পরে হ্যাঁ মানে যখন বুঝতে পারছে যে আসলে এটা কি বন্ধ করতেছে গেত, তখন মানে বিষ খাওয়াইছে, পরে কি না কি খাওয়াইছে, ডাক্তারের কাছে নিয়েছে, পরে যে দুই দিন পর্যন্ত আমার কোনো ইয়ে আসলো না, উজ্ঞান ছিল না, পরে যে বুঝতে পারছে যে আসলে ওরে অনেক ভালোবাসা, পরে আবর দিল, ঠিক আছে আবর দিল আমার কাছে, আবারও এই ঘটনা করছে, আবার দিল, আবার দুই তিন মাস আমার বালির সংসার করলে আমি কাম কাজ করতেছি,
মানে আবার দিয়েছে আপনাকে,
এদিক দিয়ে এই মেয়ের লোকের যোগাযোগ আছে, ঠিক আছে এই মেয়ের সাথে আছে যোগাযোগ, এই মেয়ে বলতে
কোন মেয়ের সাথে, চার নম্বর মেয়ে,
হ্যাঁ
কি নাম,
চার নম্বরটা জেসমিন,
তাহলে প্রথমটার নাম কি ছিল, প্রথমটা একদম প্রথম স্ত্রীর নাম কি ছিল,
প্রথমটাই তো জেসমিন,
তাহলে চার নম্বরটা আবার জেসমিন নাকি হবে,
চার
নম্বরটাও জেসমিন,
একই নাম,
ওকে
দুইটা একই নাম, আবার এই যে লাস্ট দুইটা একই নাম, এখন যেটা করছি এটারও একই নাম, এটার নামও পারবি,
ওকে
এখন গেছি একদিন হঠাৎ করে তিন চার মাস বালি সংশয় করলাম, হঠাৎ করে একদিন ওর মোবাইল মানে ওর একটা মোবাইল দিছে ওর বোনে, মানে আমি যাওয়ার পরে এটার ভিতরে দেখি কি একটা পোলার ছবি অয় লগে আছে, মানে কক্সবাজারের ছবি,
মানে আপনার এই ইয়ের সঙ্গে,
হ্যাঁ আমার ওয়াইফের সাথে, ওই যে রুজিনার সাথে,
রুজিনার সাথে
ওই পোলাটার ছবি,
জি
কক্সবাজারের সিন, আমি এই ছবিটা দেখে আসতে করে আমার মোবাইল ভিতরে ব্লুটুথ দিয়ে লেগেছে নিয়া, আর ওর মোবাইল মনে রাখছি আমার ডিম নিয়ে রাখছি, এখানে আমার কিছু বলি নেই, পরে আমি বলতেছি কি ব্যাপার, আমি যে এই কদিন আসছিলাম না তুমি কই কই গেছো, কত জায়গায় গেছি বন্ধু বান্ধব ঘুরলাম কক্সবাজারে যায়,
আপনি যখন এই কোশ্চেন গুলো কাকে করছেন, আপনার নিজের মনে নিজের আঙ্গুলটা নিজের দিকে ঘুরে দেওয়া ছিল না, আপনিও তো অকাম ফুকাম যেটাকে বলে সেটা তো কম করছেন, ওকে মানতে পারতেছেন
না, ওরে আমি ভালোবাসি অনেক মন থেকে সত্যিকারই ভালোবাসি,
ভালোবাসনা যাই করেন এটা তো অন্যায় চরম অন্যায়, বলুন তারপরে,
তারপরে ওরা আমি বলতেছি যে এগুলো তুমি কি করছো, এগুলো তো ভালো করে নাই, তুমি আহ নাই তুমি আমার শপথ করছো যে কদিন তুমি আমার কাছে থাকবা আমি অন্য কোনো পুরুষের কাছে যাবো না, আমি কই আমি থাকতো তো তুমি গেছো, এটা তো একটা ইয়ে দুর্ঘটনা ছিল, আমি তো বুঝতে পারিনি, এটা হয়তো আমার কোনো দান্ডা দুন্দা লাগাইছে লাগে এরকম করছে, আমি তো বুঝতে নি, কিন্তু তুমি থাকো অবস্থাতে আমি জানি কারোর সাথে, পরে আমি বললাম ঠিক আছে তুমি কারোর সাথে জানাই, আমি যাওয়ার পরে গহ ঘুরছি আমি ঠিক আছে, পরে দুই তিন মাস পরে আবার বাসে গেলাম ঘুরতে, মানে ওই যে চকরিয়া রুজিনা বাসে আসলাম, আসলে রুজিনার ছোট ভাই আছে একটা নাম খোকন, ওই যে করলাম না ছোট ভাই, কারণ ওই খোকনটা বলতেছি আচ্ছা খোকন তোমার বোনে কি কোথাও গেছিল, আমি যে কদিন আইছিলাম না অনেকদিন আহি নাই, কাহ আমার বোনে তো মুজিবর নাম করে একটা পোলার লগে আমার নিয়ে গেছিল, আমি তারপরে মুজিবর ভাই তারপরে যে রাজু মানে ওর ছোট বোন আছে যেটা এটার নাম রাজু, এই তিনজনে আমরা চারজনে ঘুরতে গেছিলাম না, আমি করি তোলা আসলাম কয়দিন কয়েকদিন আসছিলাম রাত্রিবেলা হোটেলে, পরের দিন সকালবেলা আবার আগে পড়ছি, তাহলে আমার মানে যে টার্গেটটা ওটা সঠিক হয়ে গেল, পরে ওরা আমি যা মানে জিজ্ঞাসা করলাম যে সত্যি ঘটনা রয়ে আমার কম কি সত্যি ঘটনা, আমি কই যে তুমি যে কক্সবাজার যে আসলে একদিন রাইট, এই পোলাটার নাম কি, কয় পোলাটার নাম মুজিব, আমি ওর সাথে তোমার কি রিলেকশন, করে আমি ভালোবাসি তোমার বিয়ের আগের থেকে ভালোবাসি, আমার বিয়ের আগের থেকে ভালোবাসা তোমার আমি জিজ্ঞেসি যে তুমি কি কারোর পছন্দ করো, করলে কই তোর তাহলে আমি আজকেই তোমার দিন কার্ডিন দিয়ে দিই, যে প্রথম দিন কই নেই কখন কইছো, করে আমার বাবা মা বাবা তোমার কাছে দিতে চাইলে করছি তোমার দিকে, আমি ভুলি নাই, যখন এই কথাটা কইছে আমি আর কিছু কই নাই, ওকে বাসায় তিন চার দিন বেড়াইলাম, বেড়াই চট্টগ্রাম আসলাম, আইসা ওর বোনের থেকে টাকা নিলাম 2000 নিয়ে আয় বললাম থাকে ঢাকা আইসি যে প্রায় আড়াই বছর, এরপরে তার এখন যোগাযোগ মাঝে মধ্যে ফোন করছিলাম, ফোন করে বলছিলাম যে যা হয়েছে আমার আল্লাহ মাফ করে দিয়েন, তারা কয় তুমি যা করছো তোমার কেমনি মাফ করবো, আমি যদি মাফ না করেন তাহলে আর কি করার আছে, তারপরে যদি পারেন মাফ করে দেন, আর ওরে কি অন্য অনেক কোথায় বিয়া দিচ্ছেন, কোথাও বিয়া দিয়ে দিচ্ছি, হলেও কত গেলাম এক দুই তিন দিন আড়াই বছরের ভিতরে তিন চার দিন কত বুঝছি, পরে বিয়া শাদী দিয়ে দিল, আর আবার যখন ওদিকে আইসি আমি আয়া আবার এই যেটা একবার লাস্ট পারুল
চার নাম্বার বিয়ের পর আরেকটা,
হ্যাঁ এটার নামও পারুল,
এটার নামও পারুল, এটার সাথে কিভাবে সম্পর্ক,
এটার সাথে আবার এটা আমি তো চাকরি লুসি, আবার
এই যে বিয়েগুলো পাঁচ নাম্বার বিয়েটা আপনি করতে যাচ্ছেন তখন পর্যন্ত আপনি বাড়িতে যাননি,
হ্যাঁ বাড়িতে তো গেলাম, ওই যাইলাম না একবার আর এক বছর তো বাড়ি দিয়েছি, মানে পাঁচ ছ দিন বাড়িতে থেকে গেছে যে গাজীপুর গেলাম,
আচ্ছা গাজীপুর গিয়ে আপনি চার নাম্বার বিয়েটা করলেন,
চার নাম্বার বিয়েটা করলাম, আচ্ছা ঠিক আছে, নাম
ওকে,
ওখান থেকে আইসলা আবার গেলাম ওখানে,
কোথায়
চট্টগ্রাম,
চট্টগ্রাম,
চট্টগ্রাম থেকে আবার আসলাম এখানে,
কোথায় সেটা
চাকরি নিলাম সৈরা ফ্যাক্টরিতে, কিউসি কিউসি হিসাবে ওখানে এরকমই জাস্ট এরকমই, আমার একটা ফ্রেন্ড আসলো ওর প্রেমিকার বান্ধবী মানে চাকরিগত দেখি বেশি 10-12 দিন চাকরিগুলো একজনের সাথে ক্লোজিং হয়ে যায়, স্বাভাবিক। আমি তো বেশি প্রায় 3 মাস চাকরি করলাম ওখান থেকে আইসা। 3 মাস চাকরি করার পরে ওর সাথে ভালো একটা রিলেকশন হইলো আমার বন্ধু হিসাবে, ওর সাথেই থাকি একসাথে। পরে এরকম প্রায় 3 মাস ভালোই বন্ধু বান্ধব বলে কাটালাম। পরে ওর প্রেমিকা হঠাৎ একদিন দেখি ঘুরতেছে স্মৃতি সতি দিতে দিয়া, ওই আমার বন্ধু আর ওর প্রেমিকা। আমার বন্ধুর নাম ছিল সুমন, সুমনের প্রেমিকা। আমি দূর একটু দেখলাম, আমি আবার স্মৃতি সত গেছি একলা একলাই, মানে শুক্রবার ঘুরতে গেছি ভালো লাগে না। গেলাম যার বোধ ঘর দুদিন আসতেছে, আর ওই পোলাটা আছে একবার চিকন, দেখতে একটু ভালো না কিন্তু ওর প্রেমিকা মানে দেখতে নাইস। ওরা আমার দেখে ভালো লাগে, আমি কি ভালো একটা ছেলে কি ছেলে আর কি একটা মেয়ে নিয়ে ঘুরতেছে খুব ভালো, এটা আমার খুব ভালো লাগবে। পরে আমি আর ওরা ডাক দিইনি, কারণ ডাক দিলে ওর একটা হয়তো সমস্যা হতে পারে বা কিছু হতে পারে। আমি আস্তে করে আড়াল থেকে দেখলাম, দেখে আমি আবার সন্দেহ যা ওরা জিজ্ঞেস করতেছি রাত্রে খাওয়া দাওয়ার পরে শুয়ে রয়েছি দুজন। জিজ্ঞেস করি দোস্তরা একটা সত্যি কথা মানে বলবি আমার, আমি জিজ্ঞেস করুম কি জিজ্ঞেস করবি কর, আমি বলি তুই যে আজকে সিধু সাথে যারে ঘুরছ যার হইলে ওটা তোর কি লাগে বউ, তুই তো বিয়ে করছো সেটা তো আমার কষ্ট নেই দোষ, না বিয়ে করি নেই। আমি বলতে ওটা কে ওই মেয়েটার সাথে আমি তোর কুই চাইনি, তারপর তুই যে খেলেছিস যেহেতু আমি কই, ওই মেয়েটা হলো ক্লাস 9 পরে বান্ধবী আছে খুব সুন্দর। আমি বই কি করে পড়ালেখা ছেড়ে দিছে এসএসসি দিছে, বই তখন কি করে তো বাসায় থাকে যদি খবর আহে না। পরে আমার আমি দেখুন ওই মেয়েটাকে দেখতে গেলাম, মানে ওই ওর প্রেমিকা আছে না ওর প্রেমিকারে নিয়ে এলো সিদ্ধেশ্বর, দুজন গেল সিদ্ধেশ্বর, আমরা দুজন পিছিয়ে এসে গেলাম। পরে যারা দেখলাম বালি চেহারা সুন্দর, পরে ঠিকানা ঠিকানা হলে আমার আব্বারে মারে পাঠাইলাম। ওই ব্যাপার তো সবগুলো মিটেই গেল, ওই ব্যাপার তো ওই আগে তো নারায়ণগঞ্জে তোর কাহিনী শেষ।
নারায়ণগঞ্জের কাহিনীটা কিভাবে শেষ হলো?
নারায়ণগঞ্জে আর পরে আর যোগাযোগ হয়নি,
যোগাযোগ করেন
আরো আহেনি, আমরাও যাই
একদম পান্তা ভাতের মতো
আর ওই জানে আমরা আহিনি, কারণ হ্যাঁ বুঝতে পারছি পুলার বয়স অনেক ছোট আর পুলার সাথে গাদ্দারি করছে এই হিসাব করে আর আহেনি। পরে আব্বা মারে বললাম যে মা আব্বা এখন যা হয়েছে জীবনে সব যাই করছি, এখন আমি সবকিছু তোবা করতে চাই, যদি খালি এই বিয়েটা করে দাও, আমার এই বিয়েটা করে দিবা আমি জীবনে ভালো হয়ে যাবো। কয় সত্যি? আমি কয় ঠিক আছে করে দিব। পরে এই যে গার্জিয়ান দুজন সব পাঠাইলাম,
আপনার এই পঞ্চম বউ কি আপনার এইসব কাহিনী জানে?
সব জানে,
সব জানে,
সব সত্যি কথা বলছি।
কবে বললেন, কিভাবে বললেন?
এটা ওই যে আগে বলছি, বিয়ের আগে,
বিয়ের আগেই বললেন?
বিয়ের আগে বলছি যে আমি আগে বিয়ে করছি, কিন্তু কয়টা করছি এটা কই নিকা, বিয়ে শাদি করছি এই কাহিনী সে নারায়ণগঞ্জের কথা বলছি আর কি, আর অন্যগুলো কই নেই, কিন্তু সত্যি কথা নারায়ণগঞ্জের বলছি, কারণ ওইগুলো বললে হয়তো আমার খুব খারাপ ভাববো, কিন্তু অন্যগুলো বলি নেই, ওইটাই বলছি প্রথমটা। এই ঘটনা করছে আমার সাথে চিট করছে, এখন আমি ওগুলো তো বাদ হয়ে আসে, এখন তোমার আমি বিয়ে করতে চাই, তুমি রাজি সাথে তাহলে করতে পারি, ঠিক আছে তোমার গার্জিয়ান পাঠো আমার আপনার কাছে। কিন্তু এই যেই চাই পরে তিনটা, ওই তিনটা কথা বলি নেই, কারণ ওই তিনটা কথা আমার মা বাবু জানে না আমি যে কি করছি।
তার মানে আপনার স্ত্রীর কাছে সবকিছু জানার পরে আপনার স্ত্রী এটা মেনে নিল?
কেন মেনে নিল? কেন মানে ওই যে আমার সাথে চিট করছে আর আমি তো ওর সাথে কোনো সম্পর্ক করিনি।
আপনার স্ত্রী তো কখনো অন্য কাউকে বিয়ে করেনি, সে তো চাইলে বাদ দিতে পারে।
হ্যাঁ চাইলে বাদ দিত, কিন্তু আমার খুব পছন্দ করছে হয়তো এরকম, আর আমার খুব ভালোবাসে। আজকে যেরকম এখানে আসতেছি, আসার পরে আমার আমি তো তখন রিস্কায় লালবাগ থেকে রিস্ক নিয়েছি, আমার বলতেছে কয় তুমি কোথায় এখন, ও বেড়াইতে গেছে ওদের বাড়িতে, আমি বলতেছি আমি তো এখন কারণ বাজারের মুখে, আজকে কি স্বপ্ন দিচ্ছি জানো? আমি বলি কি, আমি আজকে দেখতেছি তুমি মনে কোন মেয়ে ভাইকে গেছো। আমি বলি হন তোমার এইগুলো হলো মন থেকে ভাবনা করছো হয়তো এই জন্য রাত্রে এইগুলা দেখছো, কিন্তু আমি একটা কাজে যেতেছি খুব ইম্পর্টেন্ট কাজ।
মানে তার মনের মধ্যে এক ধরনের সন্দেহ কাজ করে যে কোনো সময় আপনি হয়তো বা এরকম করতে পারেন।
হ্যাঁ কিন্তু এমনি খুব ভালোবাসে,
আপনাকে এমনিতে খুব ভালোবাসে। কতদিন হলো বিয়ে করছে?
এই যে 1 বছর 6-7 মাস হলো, একটা মেয়ে হয়েছে বললাম।
আপনি এখন সুস্থ জীবন যাপন করছেন?
এখন হ্যাঁ, এখন
এই সুস্থ জীবনে ফিরলেন কিভাবে?
ফিরলাম হইলো আমার মার কারণে।
আপনার মা কি করেছিল?
আমার মা বলছে যদি বিয়ে করাই দিই তাহলে তুই কি ভালো হবি? আমি তো হ্যাঁ ভালো হবি, তো কোরআন শরীফ ল লইছি শপথ কর করলাম, তারপর হেরা গেছে, কারণ কোরআন শরীফ দিয়ে শপথ যেহেতু করছি এটা আমি কখনোই ফালাই করবো না, কারণ আমি তো একটা মুসলমান। তাহলে খারাপ হয়েছি ঠিক আছে, এটা একটা হয়তো মানসিক পরিবেশের কারণে বা নিজে একটা ভুল করছি এটার কারণে, বাট যে কোনো একটা কারণেই তো আমি হয়তো অপরাধী, কিন্তু অপরাধ মানুষ তো আর জন্ম থেকে তো অপরাধ হয় না, আস্তে আস্তে হয়, জন্ম নিয়ে হয় না। এই জন্যে মা যখন বলছে যে যাহা হয়েছে তুই যা করছিস এগুলো সব ভুলে যা, তুই যদি শপথ করতে পারো যে পাশে তুই নামাজ পড়বি, আল্লাহর ইবাদত করবি, আর কোনোদিন কোনো গুনার কাজ করবি না, কোনো খারাপ নিশা করবি না, তাহলে আমি রাজি আছি। তো তখন আমি সবাই সামনে সাক্ষী করছি, হ ঠিক আছে আমি করতে রাজি আছি।
আপনি শপথ করেছেন, আপনি পাঁচক নামাজ পড়েন এখন,
হ্যাঁ,
আপনি সুন্দর জীবনযাপন করছেন। আপনি আমাকে বলেন তো আপনার জীবনটা কেন এরকম হলো, মানে এই যে একেবারে স্ক্যাটার্ড, লেখাপড়া ছাড়া, কিছু মেইলি কেস নিয়ে আপনার জীবন, আপনার বয়স এখন কত বলছিলেন?
আমার 29,
মাত্র 29। এই 29 আপনি পাঁচটা মেয়েকে বিয়ে করলেন, একেবারেই
ওই যে
ছন্ন ছাড়া জীবন, কেন হলো না?
ওই যে ফার্স্ট টাইম ওই যে মেয়েটার, ওই মেয়েটার থেকে আমার শুরু হয়েছে
একটা ভুল। ওই যে ভুলটা আসলে কার ছিল?
ওই যে ওই ভুলটা হয়তো দুজনের নয়, আমার।
এই ভুলটা আসলে কার ছিল, প্রশ্নটা হচ্ছে ভুলটা আসলে কার ছিল? কারণ ফ্যামিলি তো আপনার মা তো না করেছিল, আপনার মা না করেছিল, বাবা দেখে এসেছিল, বাবা টাকা নিয়ে এসেছিল, এটা একটা বিশাল ভুল। তারপরে আপনারও দেখেছেন কিন্তু আপনাদেরকে ঠকানো,
কিন্তু আমাদের ঠকানো হয়েছে। আর সবচেয়ে আমি ভাবি কি জানেন, আমার আব্বু যদি টাকা না নিয়ে আসতো তাহলে এখানে বিয়ে হতো না, কারণ ওনারা তো বলতেছে যে যৌতুকে টাকা দিয়া দিছি, বিয়া কিভাবে ভাঙবে? আমার আব্বু বলতেছে যে টাকা নিয়ে আইসি, এখন বিয়া ভাঙা যাবে না।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে কমপ্লিট এরর অফ হিজ লাইফ, আমরা বলতে পারি। আজকে জয় এখানে কনফেস করে গেছে কিভাবে একটা ভুলের জন্ম হয়, একজন অপরাধী হন, এতগুলো মেয়ের সাথে নিজেকে জড়িয়ে ফেলা, 29 বছর বয়সে পাঁচটা বিয়ে, ইটস নট আ ম্যাটার অফ জোক, এবং যেভাবে ওর জীবনে এসছে শেষ পর্যন্ত ও সংসার করছে, কিন্তু সেখানেও এক ধরনের ছোটখাটো সন্দেহ আছে। এবং আশা করি আমরা যে একটা ভালোভাবে থাকবে সেখানে, সন্তানের পিতা হয়েছে সে, কিন্তু এই যে ভুলগুলো সেখানে যে কোনো একটা জায়গাতেই তো একটা বড় ধরনের দুর্ঘটনায় পড়ে ওর পুরো জীবনটাই শেষ হয়ে যেতে পারত। এবং দিস ইজ নট আ লাইফ, দিস ইজ নট অফকোর্স হেলদি লাইফ। আমরা এই এই জায়গাটা থেকে আমাদের যিনি সাইকিয়াট্রিস্ট আছেন তার সঙ্গে এখন কথা বলতে চাই। তিনি এতক্ষণ ফোনে ছিলেন, ধৈর্য ধরে শুনেছেন আমাদের এই জয়ের কথাগুলো, তো তিনি কি বলতে চান? ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন, কি বলবেন? একটা হচ্ছে এটাকে কি নিয়তি বলবো আমরা, আর পারিপার্শ্বিক ভাবে যদি বলি যে পাঁচটা বিয়ে, এবং একই সাথে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে সন্দেহের তালিকায় থেকে যাচ্ছে ও ওর বর্তমান স্ত্রীর কাছে, এবং ও যে শপথটা করেছে সেই শপথের জায়গাটা থেকে আসলে এই ধরনের শপথগুলো করা উচিত না আমরা বলি, অফকোর্স নট, এবং এগুলো রিলিজিয়নের জায়গাটা থেকে অন্যায় এবং পাপ হয়, এগুলো করলে গুনাহ হয়, আল্লাহ কিন্তু প্রচন্ড গুনাহ দেন এবং এটা করা যাবে না, গুনাহ হবে। তারপরও এই ধরনের শপথ আমাদের সোসাইটিতে অন্ধবিশ্বাসের জায়গায় প্রচলিত আছে, কোরআন শরীফ হাতে নিয়ে অনেকেই কাজ করেন এবং এটা গর্হিত অপরাধ, গুনাহ হয়, কবিরা গুনাহ। সেই জায়গাটা থেকে অনেকেই এই ধরনের শপথ করেন, অনেক সময় নিজের সন্তানের মাথায় হাত দিয়েও শপথ করেন। তো এই শপথগুলো আসলে একটা মানুষকে চেঞ্জ করতে পারে কিনা, এক। আর দুই নম্বর যেটা, সেটা হচ্ছে যে এদেরকে বিশ্বাস করে নতুন জীবনে ফিরিয়ে আনাটাও তো জরুরি, এবং সেক্ষেত্রে কতটুকু বিশ্বাসী বা করা যেতে পারে? কারণ আমরা তো জানি, আপনার কাছ থেকেই শুনেছি, যে যৌন চাহিদা এবং একই সাথে ড্রাগের চাহিদা মস্তিষ্কের একই জায়গায় তৈরি হয়, এবং সেটা থেকে আসলে বের হওয়া তো খুবই কঠিন। তারপরও কি বলার আছে আপনার সবকিছু মিলে?
জি, আমরা জয়ের মোটামুটি সাধারণত আমাদের সমাজে কাঠামোতে এখনো অনেক অবক্ষয় হলেও গ্রামের কিছুটা হলেও নৈতিক জীবনযাপন, দৈনন্দিন জীবনযাপন, সামাজিক জীবনযাপনের প্রতি জোরদার একটা মনোভাব বা দৃষ্টিভঙ্গি এখনো আছে। সমাজের অনেক সমাজের দুটা বিবর্তনের কারণে বা আধুনিকের কারণে সবার জীবনযাপন অনেকটাই অবক্ষয়ের দিকে চলে গেছে। আমাদের গ্রাম তো এখনো তেমন পর্যায়ে না গেলেও বর্তমানে আধুনিক প্রযুক্তি নামে যে কয়েকটা ব্যাপার এসেছে, মোবাইল, ইন্টারনেট, এগুলির মাধ্যমে কিন্তু দ্রুত গ্রাম পর্যায় পর্যন্ত যেটা অনেকটা ইমিউন ছিল এই সমস্ত অনৈতিক অসম্ভব ব্যাপার নিয়ে, সেখানেও আমাদের গ্রাম ছেলেদের ভিতরেও গ্রামের ভিতরেও এই মোবাইল বা এই আধুনিক প্রযুক্তি বাইরে ঢুকে অনৈতিক সামাজিক ব্যাপারগুলোকে ঢুকিয়ে দিয়েছে, যে জয়ের আমরা তাই লক্ষ্য করতেছি। এখানে মোবাইলের কথা বলতো, মেয়েদের সঙ্গে করতো, এই একটা ব্যাপার। এই ব্যাপারটা কিন্তু শুধু জয়ের ব্যাপার না, যা কিন্তু যা ক্রিমিনাল নয় এটা আমরা বুঝতে পারতেছি। এটা হচ্ছে যে এই সমাজের কতগুলি অবক্ষয় এবং বর্তমান সময়ের প্রযুক্তির কারণে শুধু সামাজিক ব্যবস্থিক আমাদের সমাজে ঢুকেছে, এটা একটা প্রতিফলন হচ্ছে জয়ের বিফলে। শুধু জয় একা নয়, আসলে আমরা তো আবার খবর রাখছি আমাদের সবার ব্যাপারে এখন বেশিরভাগ ছেলে মেয়ে সারাক্ষণ দেখবার দেখা যায় হাতে একটা মোবাইল নিয়ে বসে আছে, সারাক্ষণ ওই চোখ তো ওখানেই আছে, কি টিকাটিকি করে আল্লাহ জানে। তারা পড়াশোনা বাদ দিয়ে অন্যান্য কিছু বাদ দিয়ে এমনকি বন্ধুত করতো, আড্ডা মারত, ঘোরাফেরা করতো, এগুলি সবকিছু বাদ দিয়ে শুধু একটা সত্যি একটা মোবাইলের দিকে চোখ রেখে সারাক্ষণ টিকাটিকি করে। তা আপনারা আমরা সব সর্বদা এটা দেখতে পাচ্ছি। আর পরিণতি খুবই খারাপ, শুধু জয়ের ব্যাপারে না, আরো অনেকের ব্যাপার এই ব্যাপারটি রয়েছে। কিন্তু জয়ের ব্যাপারে ইন্টারেস্টিং একটা কথা রয়েছে যে এইভাবে যে মেয়েদেরকে যে সবসময় কথা করা যাবে তা নয়, জয় কিন্তু জয়ের মতন অন্যদের করে সাবধান করে দিতাম। এই কারণে এইভাবে সে কিন্তু মেয়েদেরকে পড়ানোর করতে করতে গিয়ে কিন্তু মেয়েদের হাতে ট্রেপ হয়ে গেছে, ধরা পড়ে গেছে, এবং ধরা পড়তে গিয়ে তাকে বাধ্য হয়ে পাশপাশে গৃহপদ্ধ করতে হয়েছে। অর্থাৎ একেবারে যে মানে সবসময় যে একেবারে বিনা শর্তে বা একেবারে মুক্তভাবে এই সমস্ত অপরাধ করা যায় এটাও কিন্তু বাস্তবসম্মত নয়। যারা এই সমস্ত খারাপ অনেকেই কাজ করে তাদের বুঝতে হবে কোনো না কোনো ভাবে কোনো না কোনো দিক থেকে তারা ধরা পড়তে পারে, এবং তখন তো একটা করে তাদেরকে বাধ্য হয়ে এমন কিছু করতে হতে পারে যেটা তাদের জীবনে দুঃসহ হয়ে উঠতে পারে, যে মানে দরিদ্র একটা লোককে পাশ পাশ দিয়ে বিয়ে করতে হয়েছে। তাই যাই হোক, এখন শেষ পর্যন্ত হয়েছে যাহা বলি বলতে বলি অনুষ্ঠানের কারণে হোক অথবা তার মায়ের কাছে ধরা পড়ে যাওয়ার কারণেই মা হয়তো অনেক মানে এটা বুঝে ফেলছে এবং বলতেছে যে তুমি খুবই খারাপ পথে চলে গেছো, তুমি এভাবে মেয়েদের সঙ্গে অবৈধ সম্পর্ক করো, একটা খারাপ কাজ করে যাচ্ছ, আবার বিয়ে করে যাচ্ছ, ওইগুলি খুবই অন্যায় হচ্ছে, ভুল হচ্ছে। মায়ের চাপের কারণে এবং লাগলো সত্যগুলির অনুষ্ঠানের সমাপনে তার আত্মহুব্ধির কারণে সে হয়তো এখন মনোভঙ্গি বদলে গেছে, এবং সে কোরআন সে শপথ করেছেন এই সমস্ত বাজে কাজ অবৈধ সম্পর্ক থেকে উনি বিরত থাকবেন। কিন্তু একটা প্রশ্ন দুইটা হচ্ছে যে কোরআন শিয়ে শপথ করলে কি সবসময় শপথ রাখা করা সম্ভব হবে, আর কোরআন শিয়ে শপথ করা কি সঠিক কাজ কিনা? আমরা যারা মাদকাসক্ত দেখি বা যে সমস্ত খুব খারাপ আসক্তি সম্পূর্ণ রোগী নরনারী সম্পর্কের ভিতরে একটা বেশি গৌরের মধ্যে থাকা সেভাবে আছে তারা, তো যে কোনো আসক্তির ব্যাপারে যারা থাকে তারা সবসময় হঠাৎ করে শপথ করে বসে, কসম খেয়ে বসে, মাকে বলে মা তোমার মাথা হাত দিয়ে কসম কাটছে, যে অথবা ছেলেদের কসম খেয়ে বলছে যে আমরা এটা করবো না, বা কোরআন শিয়ে বলে যে আমরা এখন তোমার মাদক নেবো না বা জন্য অনাচার করবো না, এই জন্য অপার কাজ করবো না। কিন্তু এগুলি হচ্ছে তাৎক্ষণিক একটা বিকার, একটা তাৎক্ষণিক আবেগের প্রকাশ হতে পারে এবং পরিস্থিতির চাপের কারণে তারা এটা করে ফেলতে পারে। এখন কথা হচ্ছে যে কোরআন শরীফ শপথ করা বা অন্যভাবে অন্য ছেলে সন্তান বা মায়ের উপর কসম খেয়ে কিছু করা, এগুলি যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আছে। আমি জয়ের জন্য যেটা বলতে চাচ্ছি বা জয়ের মতো তারা আরো আছে যে খারাপ কাজ থেকে অবৈধ কাজ থেকে সরে আসার জন্য শুধু শপথটাই ইম্পর্টেন্ট নয়, তবে এটা ঠিক আছে এই শপথটা যদি আত্মফলব্ধি গভীর আত্মফলব্ধিতে হয়, নিজের ভিতর থেকে বড় ধরনের প্রণোদনা তৈরি হয় যে এটা খুবই অন্যায় ভুল এবং পাপ পাপ, এখান থেকে আমি সরে আসবো, সেই আত্মফলব্ধি এবং আত্মপ্রণোদনা থেকে যদি হয়ে থাকে তাহলে শপথের সম্ভব নয় বা পারা যায় না, সে সমস্ত দুর্ভ আসক্তির কাজ থেকেও নিজেকে সরিয়ে নেওয়া, নিজেকে ভালো পথে রাখা সম্ভব। আচ্ছা জয় এবং অন্যদেরকে আমরা যেটা বলার সরাসরি কোরআন শপথ করতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই, যেটা হচ্ছে এই কোরআনের যে মর্ম মানি যে তুমি শপথে সুপথে থাকো, ভালো পথে থাকো, অন্যায় আর পাপ কাজ করো না, এই ভাবনাটা গ্রহণ করে নিয়ে নিজের পাপের প্রতি নিজের অন্যায়ের প্রতি যদি তার ধিক্কার চলে আসে, তখন যদি সে আত্মপ্রণোদনা অনুভব করে যে না আমাকে এর থেকে সরে আসতে হবে, সেই শক্তিই তাকে এবং তাদেরকে এই খারাপ কাজ থেকে দূরে রাখতে পারবে।
ওকে, অনেক অনেক ধন্যবাদ তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা জয়ের কাছে আবারও ফিরব, তবে তার আগে একটা ব্রিদিং স্পেস থাকবে বরাবরের মতোই। আমরা শুধুমাত্র আরেকবার সেই নীতি বাক্যগুলো শুনতে চাই। আমাদের বলা যেতে পারে যে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব থিম, সেটা আমরা শুনব। শোনার পর আবারও ফিরছি আপনাদের ফেসবুক কমেন্টস, SMS, ইমেল এগুলো নিয়ে।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
বেশ কিছু এস এম এস আমরা পেয়েছি এবং একই সাথে ইমেল করেছেন অনেকে। ফেসবুকে শত শত কমেন্টস আমরা পেয়েছি, কিছু পড়তে চাই। সফাত ঢাকা থেকে লিখেছে, আজকের যে অপ্রিয় সত্য সেটা অপ্রিয় সত্যের মতোই মনে হচ্ছে, তবে একটি কথা ভাবার বিষয়, সেটা হচ্ছে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি শুরু হওয়ার পর অনেক অপরাধী তাদের অপরাধ স্বীকার করছে এবং আমরা জানতে পারছি অপরাধের নানান ধরন সম্পর্কে, এটা অবশ্যই একটি ভালো খবর। রত্না মিরপুর থেকে লিখেছে, ভাইয়া একটি সম্পূর্ণই সাজানো একটি গল্প, একটা মানুষ এতগুলো বিয়ে কিভাবে করতে পারে। শিপু ঢাকা থেকে লিখেছে, ভাইয়া জয় একসময় চোর ছিল কিন্তু এখন সে নেই, ওকে অবশ্য ভালো হবার একটা সুযোগ দেওয়া উচিত। মিষ্টি চট্টগ্রাম থেকে লিখেছে, ভাইয়া অনেক মনীষীদের জীবনী পড়েছি, সেখানে দেখেছি যাদের কিছু নেই তারা কিভাবে জীবনে কষ্ট করে পরিশ্রম করে বড় হয়েছেন। এই সমস্ত মানুষ যদি তাদের জীবনীগুলো পড়তো তাহলে আমার ধারণা অনেকই ভালো পথে আসতে পারতেন। জিসান ঢাকা থেকে লিখেছে, ভাইয়া জয় যত বড় মাপের অপরাধী তাকে ছোট করে ভাবার কোনো অবকাশ নেই, জয় যা করেছে তার জন্য আমি চরম নিন্দা এবং ধিক্কার জানাই। শিহাব কক্সবাজার থেকে লিখেছে, এইরকম আজাইরা মানুষদের নিয়ে এসে রেডিওতে জায়গা দেন কেন, আপনাদের উচিত সমাজে যারা ভালো কাজ করেছে তাদের নিয়ে আসা, তাদের কথা মানুষকে জানানো, তাহলে তা দেখে অন্যরা উৎসাহিত হবে। শিহাব আপনাকে অনেক ধন্যবাদ এভাবে বলার জন্য, এবং এভাবে অনেকেই বলে থাকেন, তাদের সবাইকে আমরা বলছি যে আমরা এ কাজটি করি, প্রতিনিয়তই করি। আপনারা যদি প্রতি বুধবার হেলোইট 920 অনুষ্ঠানটি শোনেন তাহলেই এই ধরনের অসংখ্য অসংখ্য উদাহরণ আপনাদের সামনে আছে। যারা নিয়মিত শোনেন তারা জানেন জীবনের গল্পে। এবং আমাদের এই অনুষ্ঠানটি জেবিএসপি সম্পূর্ণই আলাদা, এখানে অপরাধীরা এসে কনফেস করেন এই অর্থে যে তাদের মতো করে সমাজে যেন আর কখনো ভুল না করে, এবং অপরাধ করে ভুল করে আসলে পার পাওয়া যায় না। আমরা এই মুহূর্তে জয়ের মুখোমুখি হতে চাই। আবারও জয়, বিভিন্ন রকমের কমেন্টস এসছে, কি বলার আছে আপনার?
আমার শ্রোতাদের, বড় ভাই এবং কি যারা আমাদের মুরব্বী, সবাই বলতেছি যে মানুষ ভুল হয়, পিতামাতার কারণে সন্তান ভুল করে, বাট সন্তানে নিজেও ভুল করে, এটা দেখার দায়িত্ব হয়েছে সবার আগের পিতামাতা। মা বাবা যদি সন্তানকে সবকিছু সন্তানের সাথে শেয়ার করতে পারে, সব ধরনের জিনিস বলতে পারে, তাহলে আমার মনে হয় এগুলো হবে না। আর সন্তানের চাহিদা কি আর মা বাবার চাহিদা কি, এটাও দুইটা একসাথে করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো ভুল থেকে মানুষের শিক্ষা হয়, আর যে ভুল করছে এই ভুলের মাশুল আমি হয়তো দিতে পারবো না, আর আমার মতো আপনারাও এরকম কখনো কখনো না কেউ করেন না, কারণ এই ভুল করলে জীবন শেষ, আর আমি চাই আমার জীবন শেষ হয়েছে আর কারো দিন না হয়।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে ওর উপলব্ধি, এবং আমরা বারবারই বলি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, যারা এখানে আসেন তারা এক ধরনের অপরাধকারী, তাদেরকে সংশোধন করা, তাদেরকে আলোর পথে নিয়ে আসা আমাদের উদ্দেশ্য নয়। তারা মোটামুটি আলোর পথে আছেন বলেই তারা এখানে সে কনফেস করেন, কিন্তু তাদেরকে যারা আমরা শুনছি তারা যেন এই উপলব্ধি নেই যে এই ধরনের অপরাধ একজন অপরাধী করে শেষ পর্যন্ত পার পান না, এবং তাকে অন্ধকারের দিকে, তাকে প্রাশ্চিত্যের দিকে যেতে হয়, এবং সেটা খুব দুঃসহ প্রাশ্চিত্য। আপনি যদি সেই দুঃসহ প্রাশ্চিত্যের দিকে যেতে না চান, কিংবা তার চেয়েও ভয়াবহ প্রাশ্চিত্যের মুখোমুখি না হতে চান, তাহলে আমাদের এই জয়ের মতো আপনার জীবনে কলঙ্কগুলোর ছাপ না পড়ুক, সে ব্যাপারে আপনি সতর্ক থাকবেন। আমরা শেষ করছি আজকের রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, তবে তার আগে আমরা আর জে রাজুর কাছ থেকে শুনবো এই সপ্তাহের চিঠি বা মেইলটিকে পাঠিয়েছেন এবং তার কনফেসটিকে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
আমি সুমন ঢাকা থেকে লিখছে, এই অনুষ্ঠান আমার খুব প্রিয় একটি অনুষ্ঠান, এই অনুষ্ঠানের অনেকগুলো পর্ব আমি শুনেছি, এখানে যে যার ভুল স্বীকার করে চিঠি লেখে, আর তাই আমিও আজ একটি চিঠি লিখছে। তখন আমি কলেজে পড়ি, ক্লাসে শিক্ষক আমাদের যে পড়া দিয়েছিলেন সেই পড়া পরের দিন আমাদের ধরতেন। একদিন পড়া না পারার কারণে আমার এক শিক্ষক আমাকে খুব মেরেছিলেন এবং বকা দিয়েছিলেন মুখে, যেটা আমি মেনে নিতে পারিনি, আর তাই তো সেই শিক্ষকের প্রতি আমার খুব রাগ হয়েছিল। আমি অভিমান করেছিলাম এবং সে কারণেই আমি তার উপর চড়াও হয়ে আঘাত করি, যেটা আমার একদমই করা উচিত হয়নি। আমি চাইব ছোটখাটো এই সমস্ত ভুল যেন আর কেউ না করে। আপাত দৃষ্টিতে এটি ছোট মনে হলেও আসলে এটি ছোট নয়, কেননা শিক্ষক হচ্ছেন গুরুজন, শিক্ষকের শরীরে কিন্তু হাত তোলা একদম উচিত নয়। আর তাই চাইব যে আমার মতো এই ভুল যেন না করেন কেউ। আমার সেই শিক্ষক যদি আজ এই অনুষ্ঠান শুনে থাকেন তাহলে অবশ্যই আমি সেই শিক্ষকের কাছে ক্ষমা চাইছি, তিনি যেন আমাকে ক্ষমা করে দেন। আর আমিও চাইব আমার মতো এই সমস্ত ভুল যেন আর কেউ না করেন।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু, এবং একই সাথে চিঠি পাঠানো এই বন্ধুটিকে। আপনার এই উপলব্ধি আমাদের শত মনের উপলব্ধি হোক, বারবারই একই কথা বলি, হাজার মনে ছড়িয়ে যাক। সবাই অনেক অনেক ভালো থাকবেন। 101তম পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী রবিবার রাত 11:20 102তম পর্ব নিয়ে আমরা ফিরব। আমাদের টিম মেম্বার আরজে রাজু, সাউন্ড এডিটর মঞ্জু এবং আমি আরজে কিবরিয়ার পক্ষ থেকে শুভরাত্রি।